17 নভেম্বর 2015 জালালিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর
প্রতিষ্ঠিত হয়েছে কত 12 বছর বা 15 বছরের ব্যবধানে। আমি সত্য যখন রাজনীতির কারণে কারাগারে গিয়েছিলাম তখন আমি কারাগার থেকে শুনতাম এই মাদ্রাসার ছেলেগুলা আমার জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে কাঁদছে। আমাদের মসজিদের জামা মসজিদের আমরা মাটির কাজ আরম্ভ করেছি ওনার হাতে, ইনশাআল্লাহ আশা করি 6 মাসের ভিতরে আগামী 6 মাসের ভিতরে মসজিদের আন্ডারগ্রাউন্ড একটা এলাকা আশা করি সমাপ্তি করব, যেখানে মাটির হাত দিয়ে গিয়েছেন ইনশাআল্লাহ আমরা দ্রুতগতিতে জানাবো যে কাজ শেষ করতে পারব এবং সেটার পরে আমরা ইতিমধ্যে আমাদের একজন আলেম ঢাকা থেকে এসেছেন, উনি বলেছেন যদি এই জালালিয়া মাদ্রাসা ছেলেদেরকে দিয়ে একটা কিতাব আলেম খুলতে পারেন এটার জন্য আমি 40 লক্ষ টাকা আপনাদেরকে দেবো নাকি। আশা ব্যক্ত করি আপনারা সকলে ওলা ওয়ারগুলা শোনার জন্য আরো সামনে আগে আছে, এখানে অনেক জায়গা খালি আছে, এটা আছে যারা আছেন ওনার ওয়ার কিন্তু শুনতে নিয়ে কেউ যাবেন না, আমি জানি না আপনার দেখুন ঘরে বসার জায়গাও কিন্তু পাবেন না, এদিকে একটু কষ্ট করি এদিকে চলে আসেন, আর এদিকে দাদা আছে কোনাটা আসেন এদিকে কোনাটা পুরো খালি আপনি এদিকে চলে আসেন ইনশাল্লাহ উনি আমাদের যে ওয়াক করবে এখন সুন্দরভাবে ওয়াক যদি আপনার শুনবেন এবং আপনার কেউ উজ্জ্বল মানুষের জন্য যদি রাত্রে দুটো ওয়াক করাবে জানি, সেই জন্য উনি আমাদের জন্য বেশি বেশি করে টাকা দিতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে পারে, উনি আমাদের জন্য দোয়া করবেন আপনারাও দোয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে ওনার এই দোয়াতে আমাদের মাদ্রাসা থেকে ব্যাপক একটা মাদ্রাসাকে পরিণত করতে পারি। আপনার সহযোগিতা কামনা করে আমি আমার মাথা পেয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, এখন ছাত্র মাদ্রাসার হযরতুল আল্লাম শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুল উমর আলিয়া নির্দিষ্ট বুজুর্গ আলমদিন, প্রখ্যাত আলমদিন, নির্দিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরতুল আল্লাম আলহাজ জনাব মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমি হযরতকে ওনার মূল্যবান তকরির পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি।
ফ্যান তো ভাই এটা সোজা করো, ফ্যান আর আল করছে কেন এখানে, ফ্যান দিয়ে দেবো নাহলে গরম লাগবে খুব। এই বরাবরটা গ্রেটার সামনে আর ভিডিও করবেন না, এই ন্যাক আমলটা অন্তত বন্ধ রাখবেন, ছবি তোলা এবং ভিডিও করা এটা কোন ন্যাক আমল যেটা কেয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে। মুসলমানরা শেষ জমানাতে আবেগী মুসলমানের সংখ্যা বাড়তেছে, সাহাবিদের জমানায় তারা ফিকির করতেন আল্লাহ কি বলেন রসুল কি বলেন এর মধ্যে থাকি তো আমার জিন্দগি কামিয়াব আখেরাত কামিয়াব, আর এখন হচ্ছে আমরা চিন্তাবিদ এবং গবেষক আর আবেগী মুসলমান, তো আমরা নিজেরাই পড়ে শুনে ইসলাম বুঝে ফেলি আর একটা হচ্ছে আবেগে ইসলাম পালন করি, দুটোই বিপদের বিষয় হয়। যারা আবেগ আর বিবেকের পালায় করছে, শুধু আবেগ শুধু বিবেক, তারা উভয়ের দরই ধ্বংস হয়ে গেছে। কথা বুঝেন না, সিরেফ কোরআন সুন্নার উপরে চলা, আর কোরআন সুন্নাকে যারা সঠিক বুঝেছে ওলামায় কি যা আল্লাহকে ভয় করেন, যাদের দেখলেই মনে হয় লোক আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে নেওয়ালা, এইরকম ওলামায় দিনের কোরআন সুন্নার ব্যাখ্যা অনুসরণের দ্বারাই প্রকৃত ইসলাম জানা যাবে, আর সেটাই আমাদেরকে দুজাহানে কামিয়াব করবে। আল্লাহ তাআলা সব মুসলমানকে তৌফিক দান করে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يقد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة فغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. وقال عليه الصلاة والسلام أحب الكلام إلى الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر عند الله لا إله إلا الله. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم من إيمان وغيرا شغل بھائي بھائي দুই আপন ভাইয়ের রক্তের সম্পর্কের চেয়ে যাদের দুই সিনাতে ইমান তাদের দুজনের সম্পর্ক আরো গভীর আরো নিবিড়। এই কথা যে বিশ্বাস করে নাই সে কোরআনের পাকের উপরেই বিশ্বাস করে নেই, কারণ স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে সব মুমিনরা ভাই ভাই। ইমান যাদের সিনাতে তাদেরকে রব্বুল আলামিন নিজে ভাই ভাই রূপে অভিহিত করেন, ভাই ভাইয়ের মঙ্গলকামী হয়, ভাই ভাইকে সম্মান করে, ভাই ভাইকে মহব্বত করে, ভাই বিপদের দিনে ভাইয়ের সাহায্য করে, ভাই ভাইয়ের অকল্যাণ চায় না, অমঙ্গল চায় না, ভাই ভাইয়ের অপমান চায় না, ক্ষতি চায় না। এই গুণটাকে আজকে আমাদের মধ্যে আছে। রসুল্লাহ সাল্লাহ ইসলামের জমানতে সাহাবিদের সকলের আমল বরাবর ছিল না, ইমানওয়ালা সকলেই ছিলেন, সকলেই সকলের প্রতি মহব্বত করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সকলের কল্যাণ চাইতেন, কেউ কারো অমঙ্গল চাইতেন না, কেউ কারো ক্ষতি চাইতেন না, কেউ কাউকে অপমান করা পছন্দ করতেন না। প্রিয়নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমান এবং ইসলাম শিক্ষা দিতেন, কমপ্লিট ঈমান এবং ইসলাম শিক্ষা দিতেন, মরা ধরা ব্যাংরা লুড়া ঈমান ইসলাম শিক্ষা দিতেন না। এজন্য কোন বাপ মা যেরকম চায় না যে আমার বয়স তো আছে, সন্তান হলোই না, আল্লাহ দুলা হলো একটা দেন, ল্যাংড়া হলো একটা দেন, কেউ কামনা করে না। সেদিন এক লোকের সঙ্গে দেখা হলো, এখানে লক্ষ্মীপুরে অনেক বয়স্ক মানুষ, 60-65 হবে কিনা বয়স, বললো যে হুজুর দোয়া করেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন। বললাম তার সন্তান নাই, কিন্তু এটা তো বললেন না, লুলা হলো যেন দেন, কানা হলো যেন দেন, কেউ তা চায় না। সন্তান চাই কিন্তু কাঁপে, পূর্ণাঙ্গ সন্তান, খুব সুন্দর সন্তান, সুঠাম দেহের সন্তান। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক কুরআন দান করছেন লুলা মুসলমান হওয়ার জন্য না, ল্যাংড়া মুসলমান হওয়ার জন্য না, কালিমা যুক্ত মুসলমান হওয়ার জন্য না, কলুষিত্য কলুষিত চরিত্রের মুসলমান হওয়ার জন্য না, হিংসুক মুসলমান হওয়ার জন্য না, গালিবাজ মুসলমান হওয়ার জন্য না, খুনি সন্ত্রাসী মুসলমান হওয়ার জন্য না। আল্লাহর কসম, ইসলাম যার মধ্যে পয়দা হয়, ঈমান যার মধ্যে পয়দা হয়, ফুলের চেয়েও সে সুন্দর হয়, ফুলের চেয়েও তার জীবন ফুলের হয়, ফুলের চেয়েও তার চরিত্র সুগন্ধময় হয়, ফুলের চেয়েও লোকটার চরিত্র ব্যবহার আকর্ষণীয় হয়। এজন্য মুসলমান চাঁদের চেয়েও সুন্দর হয়, পূর্ণিমার চাঁদের সৌন্দর্যকেও এক মুসলমানের চরিত্র হার মানায়, কিন্তু হার আজকে সেই মুসলমান কোথায়? কোরআনের তাফসির করতে বলা মুসলমানও পাওয়া যায়, ইসলামের আন্দোলনকারী মুসলমানও পাওয়া যায়, তাহাজ্জুদ গুজার মুসলমানও পাওয়া যায়, হজ উমরাকারী মুসলমানও পাওয়া যায়, কিন্তু ইমানের সুন্দর উন্নত কমপ্লিট কামের গুণাবলীতে গুণান্বিত রঞ্জিত সজ্জিত সেই মুসলমানও কি এখনো পাওয়া যায়? পাওয়া যায় না এমন তো বলা যাবে না, কিন্তু খুব কম, খুব কম, খুব কম, খুবই বিরল। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস পড়ার তৌফিক দান করছেন। এমন না যে কোরআন হাদিস পড়ি না, এমনি কোথাও থেকে শুনে এসে আপনাদেরকে বলি, অথবা বাংলা বই পুস্তক থেকে গবেষণা করে বলি, ইংরেজি থেকে পড়ে বলি, কোরআনের আরবি ভাষায় যে কোরআন নাযিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে যে হাদিস শরীফ বর্ণনা করতেন, সে কোরআন সুন্নার মূল উৎস থেকে বিশ্বের শ্রেষ্ঠ আলেম ফকিহ মুহাদ্দিসদের নিকট আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্না পড়ার তৌফিক দিয়েছেন। আমার এই বয়স পর্যন্ত সারাটা জীবনই কোরআন সুন্না নিয়েই আমাদের ব্যস্ততা, আর দুনিয়ার কোন ঝামেলার ব্যস্ততা কখনোই আলহামদুলিল্লাহ ছিল না। এই কথাগুলো বলার উদ্দেশ্য শুধু একটা, সেটা হচ্ছে আপনাদেরকে এই কথা বোঝানো যে যেই কথাগুলো বলার চেষ্টা করতেছি সেরফ কোরআন সুন্না থেকেই বলার চেষ্টা করতেছি, এখানে কোন কারোই ব্যক্তিগত মতামতের কোন দখল নাই। আমার বন্ধুরা বুঝতেছেন আপনারা? কোরআন শরীফের রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা, তোমরা টেনশন করবে না, মনোবল হারাবে না, কোন চিন্তা করতে হবে না, ওয়ান তুমুল আ'লা, তোমরা বিশ্বে সবচেয়ে মাথা উঁচু করে থাকবে, তোমরাই বিজয়ী হবে, সর্বোচ্চ স্বর্ণ সম্মানের চূড়ায় তোমরাই আসীন থাকবে। এই কথাটা রব্বুল আলামিন কাফেরদেরকে বলছিলেন, মুশরিকদেরকে বলছিলেন, সাধারণ মানুষদেরকে বলছিলেন, কাদেরকে বলছিলেন? মুমিনদেরকেই। এরপর এই কথাটা কেন যোগ করলেন? ইন কুনতুম মুমিনিন, সাহাবীদের সামনে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফ নাযিল হলো, আল্লাহ পাক বলছেন তোমরাই সারা বিশ্বে বিজয়ী হবে যদি তোমরা মোমেন থাকো। আবু বকর কি মোমেন ছিলেন না? ওমর কি মোমেন ছিলেন না? ওসমান কি মোমেন ছিলেন না? ইন কুনতুম মুমিনিন এর অর্থ কি? তাহলে চলতেছেন ভাইয়া? এজন্য প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করি, আমি জানি আমাদের এই বাংলাদেশের অসংখ্য মুসলিম ভাইয়েরা এরকম আছেন, আলেম না হওয়া সত্ত্বেও ইসলামকে তারা এতটা ভালোবাসেন যে ইসলাম জানার জন্য তারা ব্যাকুল, দিন রাত কিতাব পুস্তক বই হাদিসের বঙ্গানুবাদ কোরআনের বঙ্গানুবাদ তাফসির পড়তেই থাকেন। কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা এত চেষ্টা করেন, এত অধ্যয়ন, এর জায়গাতে এর স্থলে যদি এমনটা করেন যে বিজ্ঞ কোন আলেমে দিন যাকে দেখলে মনে হয় সত্যি তিনি নাই বলেছেন এবং দিন সম্পর্কে তার ব্যাপক জ্ঞান এবং নির্ভরযোগ্য জ্ঞান, যার প্রমাণ এই হবে যে দেশের বিজ্ঞ এবং বড় গ্রহণযোগ্য আলেমরা তাকে বড় আলেম রূপে মানেন। এইরকম আলেমী দিনের পরামর্শে দিনই কিতাবদি আপনারা পড়েন, অল্পতে আপনারা অনেক আগায় যাবেন, অল্পতে অনেক আগায় যাবেন। আমরা গ্রাম দেশে দেখতাম যে ক্লাস টু থ্রি পড়ুয়া মানুষ সেই ছোটবেলা, কিন্তু হাতের লেখা এত সুন্দর আর একদম নিখুঁত এবং নির্ভুল। আমার দাদা খুব বড় লেখাপড়া করেন নাই, কিন্তু আমার নিকট আমি যখন পড়তাম মাদ্রাসায় তো চিঠি লিখতেন কখনো বরিশালে বা যেখানে পড়তাম তো চিঠি আসতো, যে অনেক কাল পর্যন্ত আমি চিঠিগুলো সংরক্ষণ করছিলাম, দেখলাম যে একেবারেই নির্ভুল, বানানেরও কোনো ভুল নাই, এত কম পড়ুয়া মানুষের বাংলায় এত বিশুদ্ধ, কি কথা বলেন নাই, বিশুদ্ধ ওস্তাদ, যোগ্য ওস্তাদ, স্নেহময় ওস্তাদ যদি হয়, স্নেহপ্রবণ ওস্তাদ, যে যত্নের সাথে আন্তরিকতার সাথে অভিভাবকত্বের সাথে যখন ছাত্রদের পড়ায় তো অল্পতে অনেক সফলতা অর্জন হয়। পুরানো যুগের মেট্রিক পাস এখনকার বহু এম এ পাসওয়ালারা তাকে দেখলে যদি শুনে যে অনেক পুরান যুগের মেট্রিক পাস, তো তাকে শ্রদ্ধার নজরে দেখেন যে সেই যুগের মেট্রিক আমাদের এই যুগের এম এর চেয়ে অনেক ওজনদার, কি কথা বুঝুন না ভাইরা। তো সেই যুগে যারা শিক্ষক ছিলেন তাদের আখলাক ছিল, চরিত্র ছিল, মেধা ছিল, চিন্তা ছিল, ভাবনা ছিল, অভিভাবকত্ব ছিল উন্নততর এবং আদর্শ, কি কথা বুঝতেছেন ভাইরা। আর যারা শিখতেন তাদের মধ্যেও সেরকম গ্রহণের জন্য শর্তাবলী গুণাবলী কমপ্লিট পরিমাণে থাকত। দুদিক থেকেই এমনটা অবস্থানের কারণে এই সফলতা অর্জন হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, যদি ইসলাম সম্পর্কে আমরা জানার জন্য আমাদের আগ্রহটাকে এইভাবে কাজে লাগাই, যোগ্য কোন আলেমে দিনের পরামর্শে দিন শিখি, কোরআন সুন্নাহ শিখি, দিনই কিতাবাদি পড়ি, আমরা অনেক লাভবান হব। আর যেখান থেকে দেখলাম ইসলামী বই, গবেষণার বই, কোন ডক্টরের বই, ইসলাম সম্পর্কে লেখা, রাজনীতি, তাওহীদ, বেদাত, সুন্নত ইত্যাদি তো পড়লাম, পরে এক একজন নিজের ব্যক্তিগত চিন্তা, গবেষণা, মতামত এগুলো ওতে সংযোগ করছেন, ওইটা আমরা পড়ব। কিন্তু তার লেখনীর ধার, সাহিত্য এবং অলঙ্কার এর দ্বারা প্রভাবিত হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার এই জীবনে আমি কোরআন সুন্নাহ এবং এর ব্যাখ্যার বাইরেও যে বড় বড় লেখকদের যে সকল বই পড়ছি আমি হতবাক হই, যদি না সত্যিকার খাঁটি আলেম নায়েবে রসূলদের নিকটতম সান্নিধ্য লাভের সুযোগ হইত তাহলে আমিও হয়তো বা হারাই যেতাম, কি কথা বুঝেন না ভাইরা। আমি জানি এত বড় বড় চিন্তাবিদদের লেখা বই পুস্তক শতাধিক, এক এক বই পড়লে এতটা মন সাহিত্যের দ্বারা, বাচন ভঙ্গির দ্বারা, বাগধারা দ্বারা প্রভাবিত হয়। তো সাধারণ শিক্ষিত ভাইরা এগুলি পড়েন তো মারাত্মকভাবে তারা প্রভাবিত হন এবং মনে করেন যে বুঝাই যায় তিনি ইসলামের বড় পণ্ডিত, ইসলামের চিন্তাবিদ, মুসলিম জাতির কাণ্ডারী, বড় দরদি মানুষ, আমি তাকে অনুসরণ করব। কিন্তু প্রিয় বন্ধুরা, এইভাবে কোরআন সুন্নাহ মানতে না আল্লাহ বলছেন না রসুল বলছেন, এখানে মারাত্মক যে ভুলটা মুসলিম জাতির সদস্যরা করেন সেটা হচ্ছে যে আল্লাহ বলেন যে আমাকে মানো, আমার রসুলকে মানো, আলিমদের ব্যাখ্যা মোতাবেক এই কথাটা আমাদের আলিম সমাজের মধ্যেও বিশাল অংশই মৌল ইসলামের মৌলিক নীতি হিসাবে কম লোকেরা তুলে ধরতে থাকছেন, ওয়াজ করছেন জান্নাতের জাহান্নামের নামাজের রোজার জাকাতের হজের গুনাহ ত্যাগের আল্লাহর হুকুম মানার নবীর সুন্নত মানার, কিন্তু ইসলাম ইসলামের উপরে কায়েম থাকার জন্য যে মৌলিক নীতিমালা সেটাকে তুলে ধরা হয়েছে বিন্যস্তভাবে কম, যার কারণে যারা ইমানকে সত্যিই ভালোবাসে ইসলামকে সত্যিই ভালোবাসে এই কোরআন সুন্নাহ নিয়েই জীবন কাটাতে চায় ওই মানুষগুলো মূল নীতিটা সঠিকভাবে অটলভাবে না জানার কারণে বিভ্রান্তির শিকার হচ্ছে ব্যাপকভাবে, এবং শুধু এই বাংলাদেশে না ভারতেও পাকিস্তানেও এবং সারা বিশ্বে সব জায়গাতে আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি মদত করেন, সব মুসলমানকে কামিল ইসলাম ধরার তৌফিক দান করেন। আমার এই জীবনে আমি যা দেখলাম ব্যথিত মনে মহব্বতের সাথে বেদনার সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আর মুসলমানদের মুসলমান ভাইদের কাছে কাগজে মিনতি করা ছাড়া আর কোন নিরাপদ রাস্তা আমার বুঝে আসে নাই, আর না হলে হামলা করার জবান আক্রমণ করার জবান শত্রুতামূলক কথা বলার জবান হিংসাত্মক ছড়ি মারার জবান এবং ভাষা আমারও কি কম জানা অনেক জানা আছে, কিন্তু ওতে কোন কল্যাণ নেই কোন লাভ নেই কোন ফায়দা নেই এবং সেটা নিরাপদ না আর সেটা সফল কোন পথ না আর সেটা কোরআন সুন্নার অনুকূল তো আদৌ না। কি শুনতেছেন ভাই? কি বলবো আমি, হ্যাঁ কিন্তু চেষ্টা করি বস রব্বুল আলম যদি মেহরবানি করেন আল্লাহ পাক ইমানের কথা সব মুসলমান ভাইয়ের অন্তর পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ পাক বললেন যে বলা তাহিন বলা তাহসানা, খুব খেয়াল করে শুনেন তোমরা মনোবল হারাবে না, বলা তাহসানো তোমরা টেনশন করবে না দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কাফেরদেরকে বলছেন এই কথা, কাফেররা তোমাদের টেনশন করার কিছু নাই, তোমরা কিন্তু হে কাফেররা মনোবল হারায় না, কথার ভঙ্গি এবং বিষয়বস্তুই বলে এটা কাফেরদেরকে বলা হচ্ছে না, নিঃসন্দেহে এটা মুমিনদেরকেই বলা হচ্ছে, কিন্তু এরপর আল্লাহ পাক বলে ইন কুনতুম মুমিনিন, এটাই হলো ভাববার বিষয় যে তোমরা তোমাদের টেনশনের কিছু নাই, তোমাদের পরাজিত হওয়ার কোন আশঙ্কাও বোধ করার কোন প্রশ্নই উঠে না, ওয়ান তুম লাউনা এটা চূড়ান্ত সত্য তোমরাই থাকবে বিজয়ী, হিং কুং তু মুমিনি যদি তোমরা মুমিন থাকো, কি ব্যাপার? আবু বকর সিদ্দিকের ব্যাপারও আশঙ্কা ছিল যে তিনিও ইমান থেকে বিচ্যুত হইতে পারেন, যে উমর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার পরে যদি কেউ নবী হওয়ার সুযোগ থাকত তাহলে উমরই নিশ্চিত নবী হইতেন, যে উমরও কি ইমান থেকে বিচ্যুত হওয়ার কোন সম্ভাবনা ছিল? আর আরেকটা বিষয় আছে এখানে, সেটা হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইখতারানি, মহান রব্বুল আলামিন নিজে আমাকে নির্বাচন করছেন, নির্বাচন করছেন মানে সব নবী তো নির্বাচিত, কোরআন সুন্নাহর ব্যাখ্যা করতে হলে পূর্বাপর অনেক দলিল প্রমাণ জানা থাকতে হয়, তো ওইগুলোর আলোকে সঠিক মর্মটা উপলব্ধি করা সম্ভব হয়, এর অর্থ কি সব নবী রসুলই নির্বাচিত আমাকে নির্বাচন করছেন মানে সকলের মধ্যে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ রূপে আল্লাহ আমাকে নির্বাচন করছেন। এরপরে ওয়াক্তার আলি আসহাবানা, আর আমার জন্য আমার সাহাবী কারা হবেন আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন, কেন? কারণ নবীর নিকটে আল্লাহ পাকের নিকট থেকে যত এলম আসবে কিয়ামত পর্যন্ত মানব জাতির দুজাহানের কল্যাণের জন্য এলমের ভারী আমানত বহন করতে হবে নবীর ওই শিষ্যদেরকে, তারা যদি অযোগ্য হন তাদের চরিত্র কলুষিত হয় তাদের ভিতরে মনুষ্যত্বের কোন ত্রুটি থাকে ঘাটতি থাকে তাহলে তো তারা এই দিন গ্রহণের যোগ্যতা হারাবেন, এজন্য তিনি বলছেন আমার সঙ্গে সঙ্গ কারা দিবেন আমার সহচর কারা হবেন রব্বুল আলামিন নিজে নির্বাচন করছেন। আমার বন্ধুরা খেয়াল করে শুনতেছেন আপনারা, এই এক একটা চ্যাপ্টারের উপরে আল্লাহ তাআলার রহমত আলহামদুলিল্লাহ এত স্ট্রং মজবুত অকাট্য দলিল প্রমাণ আমাদের কাছে আছে। আমি যদি এক একটার উপরেই বলতে থাকি তো আর একটা সাইড ছুটে যায়, পরে যার কারণে প্রত্যেক সাইডকে সংক্ষেপ করতে হয়। সাহাবিদের ব্যাপারে অনেক ভাইরা দ্বিধা সংকোচের মধ্যে আছেন, এক্ষেত্রেও যে সকল বন্ধুরা ইসলামকে ভালোবাসা সত্ত্বেও সাহাবিদের ব্যাপারে কলুষিত মন মনন রাখেন, এটার কারণও একটাই, সেটা হচ্ছে এই ব্যাপারটা তারা বুঝেন না যে সাহাবিরা কিন্তু নবুয়তের স্থলে নবুয়তের এই সিংহাসনে কেউ আসীন ছিলেন না, কেউ নবী ছিলেন না, ছোট্ট নবীও ছিলেন না, নবীর কোন ছোট ভাইও ছিলেন না। কি কথা বুঝেন না, সব সাহাবি সাহাবি ছিলেন, নবী মাসুম এবং নিষ্পাপ, আর নবী ব্যতীত আর কারোই নিষ্পাপ হয় এটা জরুরি না। কি কথা বুঝেন নাই, কিন্তু এটা একটা বিষয়। বড় বীর জিলানি, তিনি কি নবী ছিলেন, তিনি কি সাহাবি ছিলেন, তিনি তাবেঈ ছিলেন? দুনিয়ার সব মুসলমান সত্যিকে তাকে শ্রদ্ধার নজরে দেখে না, কেন? ঈমান তার মধ্যে কামিল, ইসলাম তার মধ্যে কামিল, ইলমে দ্বীন তার মধ্যে কামিল, সুন্নতের আমল তার মধ্যে কামিল। ঈমান আর তাকওয়ার সুন্নতের জিন্দেগি, কোরআন সুন্নার আলোকিত জিন্দেগি যার মধ্যে, মুসলিম বিশ্ব তার সামনেই মাথা ঝুঁকায়, তার সামনেই মাথা মতো করে। কি কথা বলেন না ভাই, তো সাহাবিদের ঈমান সর্বশীর্ষে, তাদের সামনে তো সারা দুনিয়া মাথা ঝুঁকেতে এমনিই বাধ্য। হ্যাঁ, এখন যদি কেউ বলে যে হযরত ইব্রাহিম ইবনে আদহামের একদিন নামাজ ছুটছিল, কিন্তু এতে কি আমার আপনার কারোই অন্তরে ইব্রাহিম ইবনে আদহাম বড় বীর জিলানির প্রতি একটুও অশ্রদ্ধা অবক্তিপদা হবে? মনে হবে যে ভাই রে ছুটতেই পারে, মানুষ তো দুর্বলতা আছে। এরপরে তো তিনি তওবা করছেন, মাফ চাইছেন, কত না উর্ধে উঠছেন। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই বিখ্যাত আলেম ছিলেন, ও বড় মাপের ওলি আল্লাহ ছিলেন, মানুষ মনে করে তিনি খালি বুজুর্গ মানুষ ছিলেন। অনেক লোক সম্পর্কে মানুষ মনে করে এই এক বুজুর্গের নাম নিছে হুজুরে, কোন কোরআন হাদিসের নাম দিল না। আরে যেমন ইব্রাহিম ইবনে আদহাম, লোকেরা মনে করে ইনি একজন বুজুর্গ মানুষ, পাগল কোথাকার। ইব্রাহিম ইবনে আদহাম বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, বড় মাপের ফকির ছিলেন, বড় মাপের আলেম ছিলেন, বহুত বড় আলেমে দিন আল্লাহ বলা ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সরাসরি শিষ্য ছিলেন, ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছিলেন। কিন্তু কিছু জানে মানুষে, কিছুটা জানে না, এজন্য মনে করে বুজুর্গদের কিসা কাহিনি। কি বলবো, ফুজাইল ইবনে ইয়াজ তিনি খালি একজন বুজুর্গ না, তিনি বহুত বড় আলেম দ্বীন ছিলেন, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহর একজন শিষ্যও ছিলেন, এবং ইমাম আজম রহমুল্লাহর যে শিষ্যরা তার হাতে তৈরি হয়েছেন ফোকাহা হিসাবে, তাদের মধ্যে একজন ফকির ছিলেন ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ। সারা দুনিয়ার মুসলমানরা, অনারব দুনিয়ার মুসলমানরাই শুধু না, আরব বিশ্বের শ্রেষ্ঠ আলেমরা পর্যন্ত, সব মজাবের আলেমরা ফুজাইল ইবনে ইয়াজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার কথা আলোচনা করেন। কিন্তু সেই ফুজাইল ইবনে ইয়াজ এক সময় কি ডাকাতি করেন নাই, করছিলেন কিনা? তার থেকে তওবা করলেন, সারা দুনিয়ার মুসলমানরা না শুধু, বড় বড় আলেমরা পর্যন্ত তাকে অনেক শ্রদ্ধার নজরে দেখেন। কেন? যে আগে ভুল করছেন, পরে শুদ্ধ হইয়া ফেরেশতাদের চেয়ে উর্ধের মর্যাদাওয়ালা যারা, তাদেরই কাতারে তিনিও স্থান পেয়েছেন বলে মুসলিম বিশ্ব মনে করে। কি কথা বুঝুন না, তো এটা বলার উদ্দেশ্য হল যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক নিজে আমার সাহাবীকারা হবেন তাদেরকে নির্বাচন করছেন, তা আল্লাহ পাক সারা দুনিয়া থেকে খুঁজে খুঁজে পাইছেন কতগুলো আসামি পার্টি সাহাবি, যে কতগুলো দাগি লোককে সাহাবি বানাইছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে সাহাবির থেকে যেখানে কোনো বিচ্যুতি ঘটছে মানবীয় এটা ভুল ত্রুটি, কিন্তু কোন সাহাবি সেই ভুল নিয়েই জিন্দা থাকেন নাই, বরং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চাইছেন, আল্লাহ পাক বলছেন যা মাফ করে দিলাম। শুনতেছেন ভাইরা, কি বলবো, কোরআন শরীফের রব্বুল আলামিন বলেন কত আয়াত সাহাবিদের সম্পর্কে, এক দুইটা শুধু হাদিসের আলোকে বললে লোকেরা বলে হাদিস এটা জয়ীফ, জয়ীফ হাদিসের অর্থ কি, সহি হাদিসের অর্থ কি, তাও লোকেরা সঠিকভাবে জানে না। দেখলাম নোয়াখালীর এক আলেম মানুষ, বই পড়ে দেখলাম তার ভালো আলেম হবে, কিন্তু হাদিসের যে সহি হাদিসের যে অর্থ করছেন অর্থটা ভুল করছেন। আজকে আমি দুই তিন দিন আগে কে জানি আমার বইটা দিল, ওই লেখক আমার জন্য গিফট পাঠাইছেন, পড়লাম দেখলাম ভালো মজবুত আলেম। কিন্তু সহি হাদিস কাকে বলে এই শব্দটা বুঝতে বড় আলেমও ভুল করছেন। তাই মনে মনে ভাবছি তাকে পাইলে গোপন কামড়াতে বলবো। আপনিও বুঝলেন না সহি হাদিসের অর্থ, সহি হাদিসের অর্থ মানুষ মনে করে শুদ্ধ হাদিস। কি আছ, সহি হাদিস মানে শুদ্ধ হাদিস, তার মানে যেগুলো সহি না এগুলো সব অশুদ্ধ হাদিস। সহি হাসান সহি এগুলো একটা পরিভাষা, এটা আর একটা চক্র এটাকে রাখে। সাহাবিদের বিষয়টা বলতেছিলাম, পবিত্র কোরআন রব্বুল আলামিন বলে আমার প্রিয় বন্ধুরা সব সর্বনাশ হবে যদি বিজ্ঞ আলেমদের আমরা স্বর্ণাপন্ন না হই, তাদের সামনে মাথা নত না করি, নিজের পায়ে নিজেই কুড়াল দিব, সব ধ্বংস বরবাদ করে কাল কিয়ামতে আসামি হয়ে উঠলে আমাদেরকে রক্ষা করবে কে? আজকে আমাদের শুদ্ধ হওয়া উচিত না? আজকে নিজের সংশোধন করা উচিত না? আপনারা তো আপ বাংলা ইংরেজি ভালো জানেন, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স এগুলি তো বুঝেন তাই না? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল এটা তো বুঝেন। কোরআন শরীফ রব্বুল আলামিন সাহাবীদের সম্পর্কে যে বয়ান দিচ্ছেন আজব। এই আয়াত সম্পর্কে আগে বলি, ওয়াসাবিকুন আল আউয়ালুন, সাবিকুন মানে যারা অগ্রগামী, আল আউয়ালুন যারা প্রথম স্থান অধিকারী, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আরবিতে মিন শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়, মিন মানে হইতে, মিন লক্ষ্মীপুর ইলা ঢাকা মানে লক্ষ্মীপুর হইতে ঢাকা, মিন বাংলাদেশ ইলা মক্কা বাংলাদেশ হইতে মক্কা, মিন এই অর্থে ব্যবহার হয়। আর কখনো মিন ব্যবহার হয় অর্থাৎ ঠিক এই কথাটা বোঝানোর জন্য, কথা বোঝেন নাই? বিখ্যাত আলেমি দিন মুজাদ্দিদ আলেমি সানি এই আয়াতে পাকের তাফসিরে বলেন এখানে মিন মানে অর্থাৎ। শুনতেছেন আপনারা? আর বিশ্বের একদম শীর্ষস্থানীয় আলেমদের একজন কাজী সানাউল মানিকুল কামতারি, যিনি উচ্চ মাপের আলেম ছিলেন, মহাদ্দেশ ছিলেন, ওয়াসিল ছিলেন, ফকি ছিলেন, এত বড় এলমওয়ালা যারা হন তারা কথা বলেন পাকা। শুনতেছেন ভাইয়েরা? সেই কাজী সানাউল মানিকুল কামতারি তাফসির মাজহারির মতো বিশ্বকাপানো কিতাবের মধ্যে লিখছেন। মুজাদ্দিদ আল-বিসানি বলেন এই আয়াতে পাক রব্বুল আলামিন বলছেন যারা অগ্রগামী এবং যারা প্রথম নম্বর অধিকারী অর্থাৎ মুহাজির এবং আনসার সাহাবীরা সকলে, কি কথা বুঝেন নাই? সাহাবীদের গ্রুপ দুটো হয়, হিজরত করছেন মক্কা থেকে তারা মুহাজির, আর মদিনায় ছিলেন তারা আনসার। উভয়ের সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসান, এবং যারা তাদের সাচ্চা ভাবে কামেল ভাবে অনুসরণ করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এতটা সনদ দিয়ে দিলেন রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায়, অকাট্য ভাষায়। এরপরও কি আপনার আমার কোন গবেষণার সুযোগ আছে? কোরআন কি ঈমান আনার জন্য না, কোরআন কি হেদায়ত মানার জন্য না, কোরআনের ঈমান আর হেদায়তের দ্বারা আখেরাত বলার জন্য না? এই ক্ষেত্রে আমাদের কি পণতা বা ঘাটতি, সেটা কল্যাণকর না বিপজ্জনক? শুধু আল্লাহ পাক তো তা বললেন না, বরং বললেন যে এই আনসার আর মুহাজিরদের যারা সাচ্চা অনুসারী তাদের জন্য আল্লাহ পাক নিজের সন্তুষ্টি ঘোষণা করছেন, অর্থাৎ আমাদের জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছেন। কি কথা বুঝেন নাই? এজন্যই অনেকে বলে বড়পীর জিলানি রাজিয়াল্লাহু আনহু বলে না, খাজা মুহিউদ্দিন চিশতি রাজিয়াল্লাহু আনহু। একবার আমি শুনলাম, আমি তখন ছাত্র জীবনের একজন ছাত্র, দেখলাম মাইকে ঘোষণা হচ্ছে হযরত খাজা মুহিউদ্দিন চিশতি রাজিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা সভা। আমরা ভাইক ব্যাপার কি, আবু বকর রাজিয়াল্লাহু আনহু, উমর রাজিয়াল্লাহু আনহু আর খাজা মুহিউদ্দিন চিশতি রাজিয়াল্লাহু আনহু, এটা কি জিনিস জানি না, চুপচাপ ছিলাম ছাত্র মানুষ কি বলবো। আবার যখন আরবি কিতাবাদি পড়লাম, দেখলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের সঙ্গে আল ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। ভাই কি ব্যাপার, এখন ওটার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হওয়ার ইত্যাদি তালাশ করি, দেখি কেউ কিছু বলে না, কি কথা বলছেন না। এই যে আয়াতে পাক, এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন সাহাবি যারা আনসার মুহাজির এবং তাদের যারা সাচ্চা অনুসারী উভয় সম্পর্কে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহু। বোঝা গেল সাহাবিদের ছাড়াও যারা খাঁটি আলেমে দিন আল্লাহ বলা তাদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু বলা খোদ কোরআন দ্বারা প্রমাণিত। কি কথা বুঝেন নাই, আমাদের অনেক বন্ধুরা যারা তার মজাব মানেন না, কোন মজাবই মানতে রাজি না, মজাব মানাকে সেরে কুফর এবং আরো কত কিছু বলেন। আমাদের এই সকল কম ইসলাম সম্পর্কে কম জ্ঞান সম্পূর্ণ বন্ধুরা এমন এমন কথা বলেন মনে হয় সবটা জানেন, অথচ অনেক কিছুই তাদের জানা থাকে না। আরব দুনিয়াতে মদিনা শরীফে আমার মুর্শিদ আরেফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহ একবার মদিনা শরীফে অবস্থান করতেছিলেন। মদিনা শরীফের এক লোক, এক বাসিন্দা হযরতকে দেখে চেহারা এসা নূরানি, একদম মহব্বতে আগে আসছে, মুসাফা মোয়ানাকা, আর হযরতের সঙ্গে বারবার দেখা কেবলই ভালো লাগে। ইদার উজুকের আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন খাঁটি আল্লাহর প্রেমিক আল্লাহর অনুগত বাধ্যগত বান্ধব যারা হয় ওদেরকে দেখলে ওদের চেহারা নূর দেখলে মনে হয় আল্লাহর কথা শোনা হয়। শুনতেছেন ভাই? যে আল্লাহ বলাদের চেহারা এরকম হয়। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন ইদার উজুকের আল্লাহ, রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন রুব্বা আগবর আশাসা লাউ আসমা আল্লাহ লাবারাহু, যে তোমাদের মধ্যে অনেক মুসলমান এরকম আছে এমন ধুলা দূষণিত এবং আউলা ঝাউলা ক্যাশ মানে অগুসালো চুল, এবং কারো কাছে যদি বিয়ের প্রস্তাব দেয় কেউ তার প্রস্তাব গ্রহণ করতে রাজি হবে না, কিন্তু মহান আল্লাহর নিকট তার মর্যাদা এত বড়, আল্লাহর সঙ্গে ইমানের বন্ধন এত নিবিড় তার, সে যদি কসম করে একটা কথা বলে ফেলে এমনটা হবে আল্লাহ সেটা রক্ষা করেন। শুনতেছেন ভাই? লোকেরা বলে কোন বুজুর্গ বলি আল্লাহ কিছু বললেন, হ্যাঁ উনি কেমনে বললেন এটা হয়ে যাবে, উনি কি খোদা? এ বসে গেল রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন লাউ আসমা আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে সে কসম করে বসলে লাভার রাহু আল্লাহ সেটা রক্ষা করেন এবং এটা বাস্তবে পরিণত করে দেখেন। আমার বন্ধুদেরকে বোঝানোর স্বার্থে আমি একটা উদাহরণ দিই। দুই সাহাবি পরস্পর গভীর বন্ধুত্ব, তো বললেন কি হে শোনো তুমি যদি আগে মরো না তুমি কিন্তু না বলে যে শোন আমি যদি আগে মরি তোর আমি তোর লোক ওয়াদা করলাম আমি তোর স্বপ্নে দেখা দিব। উনি পাল্টা বললেন যে আমিও ওয়াদা করলাম আমি যদি তোমার আগে মরি স্বপ্নে তোমার সঙ্গে দেখা দিব। আরে ভাই স্বপ্নে দেখা দেওয়া এটা কারো অধিকার কারো ক্ষমতার মধ্যে তো নাই, সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতা দ শক্তিমান, কারোই কোন ক্ষমতা নাই রব্বুল আলামিনের ক্ষমতা ছাড়া। ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, আল্লাহ পাক বলেন তুমি কোনো কিছু চাইতেই পারো না আমি না চাইলে, তুমি হাজার চাও কিন্তু সেটার কোনো অস্তিত্ব সম্ভব না আমি আল্লাহ না চাইলে। সাহাবি তো বললেন আর কসম করে বসলেন, এ সাহাবি যারা নবীর হাতে তৈরি তাদের ইমান সারা বিশ্বের সমস্ত মুহাদ্দিস মুফতি ইমাম সকলের অনেক ঊর্ধ্বে। সেই সাহাবি কিভাবে ইচ্ছাকৃতভাবে একটা সীমা লঙ্ঘন করতে পারেন, ইচ্ছাকৃতভাবে উল্লাসে পদস্করণ ঘটাইতে পারেন, আমি কসম করলাম আমি দেখা দিব, ওয়াদা করলাম ওয়াদা করলাম দেখা দিব, ওয়াদা কেমনে করেন? ওয়াদা তো পূরণ করতে হয়, ওয়াদা করতে হবে ওই কাজের জন্য যেটা আমার ক্ষমতা ভুক্ত। কি কথা বুঝেন নাই? যাই হোক দুইজনের এখনের ইন্তেকাল হয়েছে, স্বপ্নে এসে দেখা দিচ্ছে। শুনতেছেন ভাইয়েরা? এই হাদিস যেটা একটু আগে পড়লাম সেইটার প্রসঙ্গে এই হাদিসটা উদ্ধৃত করে বিখ্যাত আলিমে দ্বীন মুহাদ্দিস মুফতি মুফাসসির ফকীহ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই যে সাহাবি বলে বসেন ওয়াদা করলাম ওই যে ওখানে আছে কসম করলে, এখানে উনি কসম না করে ওয়াদা করছেন, ওয়াদা করে বিষয়টাকে মজবুত বোঝানোর জন্য, প্রতিশ্রুতিটাকে শক্তিশালী স্ট্রং করার জন্য কসম একই উদ্দেশ্যে করা হয়। তো আল্লাহ পাক দেখছেন যে ওর লোকে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব, একটা কথা সুর দিয়ে অঙ্গীকার করে পৌঁছিয়ে ফেলছে, এখন ও তো ক্ষমতা নাই পুরা করার, এখন আমার বন্ধু হিসেবে এটা আমি করবো। তো বন্ধুর রেয়াত আল্লাহ পাক করেন, দুনিয়ার বন্ধু বন্ধুর রেয়াত করেন, আর মহান রব্বুল আলামিন তার বন্ধুর রেয়াত করবেন না, এটাই কি আল্লাহ পাকের সুন্দর চরিত্র? আর এইরকম একটা ঘটনা শুনলে লোকেরা মনে করে এই ওলি আল্লাহর খানকাওয়ালার সব মুশরিক, সব কাফের, এরা কোরআন হাদিসের ধার ধারে না, নিজেরাই বলে আমরাই করি আমরাই পারি। তাবিজের বিরুদ্ধে এমন যুদ্ধ, এক সাহাবি ছিলেন নিজের বাচ্চাদের গলায় লেইকা তাবিজ ঝুলে দিতেন, কি কথা বুঝলেন না ভাইরা, বেসরাত শরীফ প্রথম ঘন্টে হাদিস আছে, কিন্তু ওইরকম হাদিস পাইলে আমাদের বন্ধুরা বলবে যে হাদিস শহীদ, এটা মৌজু, এটা বাতিল, এটা অগ্রহণযোগ্য। একটু যদি আল্লাহর রসুলের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে, আপনি এইরকম এই কুস্তি লড়বার মতো আর ফিল্ডে বল খেলার মতো একদম সেই প্রতিপক্ষকে হারানোর জন্য বুঝে বুড়িয়ে বলে দেওয়া এ হাদিস মৌজু, এ হাদিস জয়ী, এ হাদিস অগ্রহণযোগ্য, এই দুঃসাহসটা পাইলেন কোথেকে? যেখানে রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ঈমান ওয়ালারা তো আল্লাহর নাম শুনলেই কাঁপতে থাকে। নবীর নামের উদ্ধৃতি দেওয়ার পরও আমাদের কাব্বার মতো কোন অবস্থানই তৈরি হল না, এটাই কি ভিতরে মজবুত ইমানের আলামত? এত বিজ্ঞ বড় আলেম দ্বীনদের কাজ কোন হাদিসের কি মান সেটা নির্ধারণ করা। আপনি আমি সাধারণ মুসলমান বিজ্ঞ এবং গ্রহণযোগ্য আলেম দ্বীনের নিকট থেকে দ্বীন শিখব, কিন্তু আমরা এটা নিয়ে বিতর্ক এবং যুদ্ধে লিপ্ত হওয়া, এটাও কি ইমানি জিন্দগির পরিচায়ক? আমার কথা আপনারা বুঝতে পারেন, কোথায় যাব, কোন দিকে যাব, যেদিকে যায় সেদিকে এসে সুবিশাল ময়দান, সুবিস্তীর্ণ ময়দান। মুসলমানদের মধ্যে অবস্থা এমন, এক একটা অধ্যায়কে মুসলমানরা তছনছ করে বসে আছে, নিজের পায়ে নিজে কুরআন বইরা ধ্বংসমুখ অবস্থানের মধ্যে আছে মুসলমানরা। আর কিছু বন্ধুরা দিনের কান্ডারি সাইজা সরল সহজ মুসলমানগুলোকে এভাবে বিপদগ্রস্ত করে তুলছে। তাবিজ কি জিনিস? যে কোরআন শরীফের কোন আয়াত করে ফু দিলে এটা তো জায়েজ, হ্যাঁ ঠিক আছে, এটাও যদি আমরা হানাফিরা করতাম তাহলে পুরোটা সেরে হয়ে যেত। তো দেখে যে হানাফি ছাড়া আর কেউ বলে কিনা যে হ্যাঁ সুরায় ফাতিহা পড়ে ফু দেওয়া যাবে, হানাফিরা বলে মনে হয় এটা হবে না, মোশরিকের দল। ওকে আর কারা বলে? বলে সাফি বলে, আচ্ছা তারাও বলে নাকি? হাম্বলিরা বলে, আচ্ছা তারাও বলে, তাহলে তো মনে হয় ঠিক আছে লাগে। বলে আর মজাব মানে না আরবের এরকম কয়েকজন, হ্যাঁ ওকে এটা ফাইনাল, এটাই ঠিক আছে। ইয়ার ইমাম মালিক বললে সেটা অন্যায়, ইমাম মোহাম্মদ রহমুল্লাহ বললে অন্যায়, ইমাম আবু ইসুফ রহমুল্লাহ বললে অন্যায়, ইমাম আবু আবু হানিফা রহমুল্লাহ বললে সেটা সেরে, তাই না? আর সারা দুনিয়ার সব মহাদ্দেশীন সব পোকা তাকে শ্রদ্ধা করেন, সেই ইমাম আবু হানিফা বললে সেটা সেরে, সেটা কুফর। কি হলো মুসলমানদের? আল্লাহ তাআলা রহম করেন আমাদের উপরে। তো কোরআন শরীফের আয়াত লিখে যেরকম কিছু একটা, কোন কোরআন শরীফের আয়াত পড়ে ফু দেওয়া এরকম শিফা উল্লিমা বিশুদ্ধ, হ্যাঁ কোরআন শরীফ এটা শিফা, সুরায় ফাতিহা শিফা, শিফা এটা যদি পড়ে ফু দেন তো এটা শিফা, লিখে গলায় দিলে সেটা শিফা হবে না, কি জন্য? কি কথা বুঝেন নাই ভাইরা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুরায় ফাতিহা শিফা, রব্বুল আলামিন কোরআন শরীফ বলছেন কোরআন শিফা। এখন এই আয়াত থেকেই উলামায়ে দ্বীন দলিল পেশ করেন, কোরআন যখন শিফা, কোরআনের যে কোনো আয়াত পড়ে সেহের জাদু রোগ ইত্যাদির জন্য তদবির দিতে পারে, মানে ফু দিতে পারে। তো ফু দিলে আমার ফুর মধ্যে কোন এরকম কি আছে? ফু দিলে কাজ হবে, ফু দিলে কাজ হবে, তো লেখা দিলে কাজ হবে না, কিছু কথা বুঝেন নাই ভাই? যারা এক দুই ধরনের মানুষ, কিছু আছে হালাল হারাম চিন্তা না করে তাবিজ দিয়ে দেন, এই মানুষটা ঠিক করেন না, কিন্তু যারা কোরআন সুন্নার দলিল প্রমাণ এবং আহকাম বিধানের নিয়ন্ত্রণেই তাবিজ দেন, যে তাদের উদ্দেশ্য থাকে এই আয়াতের বরকতে, আল্লাহর নামের বরকতে, হ্যাঁ না, আল্লাহ পাক মেহরবানি করুন, আল্লাহর কাছে একটা ফরিয়াদ, একটা মিনতি জানানোর পদ্ধতি। কি কথা বুঝেন না? এইটার মধ্যে শেরেক কেমনে ঢুকলো, এটার মধ্যে কুফর কেমনে ঢুকলো, এটা তো পুরো তাওহীদ চেতনা ভিত্তিক আমল। কি কথা বুঝেন না? ইমাম রাব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তিনি আনাবে ছিলেন। লোকেরা তো এখন শিখতে শিক্ষা দিতেছে এরা সব কাফেরের দল। এক লোক গিয়া বলছে, হুজুর আমার মেয়েরে না জিনে ধরছে, এত তদবির করাইছি, বহু লোক যারা জিন বিশেষজ্ঞ কাজ হয়নি, আপনার প্রতি আমার একটা এমন একটা শ্রদ্ধা, আপনি কিছু দেন, আমার বিশ্বাস যে আল্লাহ রহম করবেন। আচ্ছা বড় গঙ্গুই বলেন, ভাই আমি তো এই আমলগুলি করি না, আমি এইরকম কিছু করি না, তদবির দিই না, হুজুর আমাকে বিমুখ করেন না, মারুম করেন না, বড় আশা নিয়ে আসছে। হুজুর কি যেন একটা লিখে দিয়ে দিচ্ছেন, কি বুঝলেন না, লিখে দিয়ে দিচ্ছেন যে যাও একটু গলায় দিও, বাস ওই লোক নিয়ে গলায় দিস, মেয়ের গলায় দিলে একদম হঠাৎ সুস্থ। কত বছর পর্যন্ত মেয়ের কষ্ট, হ্যাঁ অনেক ভোগান্তি, মুহূর্তে সুস্থ ব্যাপার কি? কয়েকদিন পরে বাপের খেয়াল হলো যে কি এর মধ্যে কি লেখা, নোট করে রাখি, যে কোনো মুসলমান জিনের দ্বারা এইভাবে বিপদগ্রস্ত আক্রান্ত হলে এই আমলটা লিখে দিব, তাহলে তো ওরও ফায়দা হবে। খুলছে, খুলে দেখলেন যে ওর ভিতরে কি লেখা দোয়া কালাম, দেখলেন যে হিন্দুস্তান সে বিলকুল বাহার চলে যাবে, হ্যাঁ হিন্দুস্তান ছেড়ে বাইরে চলে যাবে। আরে এটা কোন ধরনের কথা? এই তো মোর্শেক, আমাদের ওই মজাহ বিরোধী বন্ধুরা তারা যদি এটা পান তারা বলবেন যে পাক্কা মোর্শেক, যে তার একটা প্রমাণ পাওয়া গেল। এ কি খোদা, সে কিভাবে নির্দেশ করলো যে হিন্দুস্তানের বাইরে? ওই হাদিস আর তাদের খেয়াল নেই, এদের অবস্থাই হচ্ছে আমাদের এই বন্ধুদের হাদিস ভান্ডারের 10-15-20-30 হাদিস মুখস্থ করে সারা দুনিয়াতে মাইকে বইতে টেলিভিশনে এগুলো এত বলতে থাকেন, হাদিসের বাকি ভান্ডার সম্পর্কে তারা কতটুকু জানেন তার খোঁজখবর আর মুসলমানরাও চিন্তা করার সুযোগ পায় না। আমাদের উলামায়ে দিন হাদিসের ভান্ডার সম্পর্কে, হাদিসের সমুদ্র সম্পর্কে এত জ্ঞান রাখেন, কিন্তু সামান্য কটা হাদিস নিয়ে এতটা তোলপাড় করা আর মুসলমানদেরকে বিভ্রান্ত করা কিভাবে যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য, এবং কিভাবে এটা দিনের একটা সুন্দর খেদমত হইতে পারে বুঝতে পারি না। কি কথা বুঝেন না? এই যে ওনার আমলটার পক্ষে দলিল, এই যে আল্লাহের অনেক বান্দা আল্লাহর সঙ্গে নিবিড় বন্ধনওয়ালা, লোকের কাছে সে তার কোন নাম নাই, দাম নাই, হ্যাঁ ধুলা ধূসরিত ধুলামলিন মানুষ, হ্যাঁ কার কাছে বিয়ের প্রস্তাব দিলে তাও শুনতে কেউ রাজি না, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কের নিবিড়তা গভীরতা এত, সে একটা কসম করলে আল্লাহ পাক সেটা রক্ষা করে। কি কথা বুঝেন না? হ্যাঁ তো যাদের আল্লাহর সঙ্গে এত গভীর সম্পর্ক হয় তাদের আত্মা সেটা উপলব্ধি করে, যে বিয়ে করছে ভেতরের মেয়ে তার কি মনে হয় আমার বাপ যে বাচ্চার মেয়ে বাস করে, বাচ্চার মেয়ের সঙ্গে আমি সংসার করতে মনে করে সে, আর যে বিয়ে করছে প্রধানমন্ত্রীর অথবা কোন প্রেসিডেন্টের বা কোন বাচ্চার মেয়ে, সে বাড়িতে গেলে তার কি এটা অনুভূতিতে থাকে না যা আমার ঘরে বাচ্চার মেয়ে থাকে, বাড়িতে বাজার করে নেওয়ার সময় পচা পুঁটিগুলো নিয়ে যায়, পচা মাছগুলো নিয়ে যায়, ওই বাড়িতে যিনি থাকেন তার শান মর্যাদা অনুভূতি উপলব্ধি সামাজিক জিন্দগি এবং তার স্ট্যাটাস এটাকে লক্ষ্য করে তারপরেও তো বাজারটা করে। কি কথা বুঝুন না ভাইরা? আমার প্রিয় বন্ধুরা কি বলবো, আল্লাহর সঙ্গে যাদের নিবিড় বন্ধন পয়দা হয় তারা উপলব্ধি করতে পারেন যে আল্লাহ পাক আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তো আল্লাহর উপর ভরসা করে সাহসের সাথে একটা কাজ করে ফেলেন, রব্বুল আলামিন এটা করে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস আর ভরসা নিয়ে করেন। কিন্তু আমরা মূর্খের দল, যারা দিনরাত কি বলতে অভ্যস্ত, কুদৃষ্টিতে অভ্যস্ত, ভাবির সঙ্গে এখনো পর্দা নাই, মামাতো হন পামাতো ভুয়াতো বোনের সঙ্গে পর্দা নাই, ইসলামের দশটা বই পুস্তক পড়ার পরে এখন আমরা পণ্ডিত ইসলামী পণ্ডিত চাষি, আর আমাদের বক্তৃতা করার একটা ভালো গলা আছে, ভাষা আছে, অলঙ্কার আছে, আমরা তখন বলতে পারলে মনে করি আমি ইসলামের বড় খ্যাতমতদার। কথা বুঝেন নাই, এভাবে যা কিছু একটা বইলে গবেষণা করে আমরা নিজের ক্ষতি নিজেরা করি। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, এই বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন। শুনতেছেন ভাইরা, এত লম্বা ওইদিকে যাওয়ার তো দরকার ছিল না। হ্যাঁ, বলতেছিলাম বিষয়টা এর থেকে ওইদিক যাওয়া হয়েছিল, তো ওইটা বলতে গিয়ে ফের সাহাবিদের বিষয় প্রত্যেকে আলোচনা আসছে। হ্যাঁ, সাহাবিদের সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেনই, আল্লাহ পাক খুদ পবিত্র কোরআনে বলেন যে যেমন এক আয়াত যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, উলাইকা খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সারা বিশ্বের সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ। এই আয়াত যখন নাযিল হয়েছিল তখন কি আমরা ছিলাম সেখানে? যখন নাযিল হয়েছিল এই আয়াতে পাক অবতীর্ণ হল তখন সেখানে কারা? সাহাবা ইকরাম। কি কথা বুঝেন না ভাই? তো এটা পাঁচ টেন্সে আয়াতে পাক নাযিল হয়েছে, অতীতকাল যারা ঈমান আনলেন এবং নেক আমল করলেন তারা খায়রুল বারিয়া। আর যদি সব মুমেন্টের জন্য হয় তাহলে সব মুমেন্ট যারা ঈমান আনলো নেক আমল করলো পূর্ণ ঈমান জিন্দেগি পূর্ণ নেক আমল তারা সারা বিশ্বের সকলের ভিতরে শ্রেষ্ঠ, তাও প্রমাণিত হল। আর যদি সাহাবীরা উদ্দেশ্য হয় তো, যদি না উদ্দেশ্য হয় তো মুমেন্টের মধ্যে সর্বপ্রথম তো সাহাবীরা। কি কথা বুঝেন নাই ভাইরা? তো সাহাবিরা সর্বশ্রেষ্ঠ, আর সর্বশ্রেষ্ঠদের ভিতরে প্রথম নম্বর, এটা কি সেই আয়াতের দ্বারাও প্রমাণ হয় না? তারপরেও রব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য জান্নাত যেখানে তারা অনন্তকাল থাকবে। এর আলাপায় বলছেন রাজিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহু, আমি তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আমার প্রতি সন্তুষ্ট। এরপরে এটাকে একটা ফর্মুলার আলোকায় আওতায় বললেন জালিকা লিমান ফাসিয়া রব্বা, এই যে মর্যাদার কথা ঘোষণা করলাম, যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করবে তাদের সকলের জন্যই মর্যাদা। শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে তৌফিক দান করে। হ্যাঁ, ওয়ান্তুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই সর্বোচ্চ আসনের অধিকারী যদি তোমরা মুমিন হও। এই মুমিনদেরকে যদি তোমরা মুমিন হও মানে আর এক আয়াত আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ইমানওয়ালারা ইমান আনো। এটা কি ইমানওয়ালারা ইমান আনো মানে? ইমানই জিন্দেগি নিয়ে ব্যস্ত থাকো, যখন যেখানে থাকো ইমানের আমল, ইমানই কাজ, ইমানই আখলাক, ইমানই জিন্দেগি, ইমানই চিন্তা চেতনা, ইমানই ফিকির, ইমানই রং তোমার পরিপূর্ণ জীবনটাকে পরিবেষ্টিত করে রাখে। এই হল এক ইমান অন্তরের, আরেক ইমান হচ্ছে যেটা ইমানের তাকাজা, ইমানের রং এর প্রভাব পূর্ণ জীবনকে প্রভাবিত করবে, সেটাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে ইমান বলছেন। এখানে আয়াতে পাকে বলছেন ওয়ান্তুমুল্লাহ আলামিন ইন কুনতুম মুমিনিন, মানে হে মুমিনরা কামেল মুমিন তোমরা হও। হ্যাঁ, তোমার নামাজ কামেল, তোমার রোজা কামেল, তোমার জিকির কামেল, আল্লাহর ভয় কামেল, আল্লাহর মহব্বত কামেল, নবীর আনুগত্য কামেল, এলম কামেল, আমল কামেল, এখলাস কামেল, এইরকম যদি হয় তাহলে তোমাদের সঙ্গে অঙ্গীকার থাকলো বিশ্বের সর্বত্রই তোমরা বিজয়ী থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টানের চোটে বিশাল বড় ভারী কপট ছিন্ন করে ফেললেন, হাতে নিলেন ঢাল বানাইলেন, এক হাতে নিয়ে ঢাল বানাইলেন আর এক হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছেন, আর চিৎকার দিয়া বলতেছেন আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়াতাহা কালাইসিল বাবাতি কারীগুন মানজারা, আমি সেই বাচ্চা জন্মের পরে যাকে দেখার পরে মা বলছিলেন এটা তো সিংহ জন্ম হয়েছে, আমি সেই সিংহ কাফেরদের মধ্যে এরকম গর্জন করতেছিলেন কালাইসিল বাবাতি কারীগুন মানজারা, তোমরা এটা মনে করো না, মা আবেগে আমাকে সিংহ বলছিলেন, আমাকে দেখতে আসো, জঙ্গলের সিংহ তোমরা যারা দেখছো, দেখলে দেখবে সেরকম ভয়ঙ্কর আলী সিংহ তোমাদের সম্মুখে দাঁড়ায় আছে। এক আলী, কিন্তু এত বড় শক্তি, এত বড় সাহস থেকে পাইলেন, তোমরা আলো না ইংকু শুনতেছেন ভাইরা, কামনিং ফিয়াতিন গালাবত ফিয়াতিন কাসীরাতান বিইজনিল্লাহ। হ্যাঁ, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দল, বিশাল দল আর শক্তির উপরে, সুপার পাওয়ার উপরে তারা বিজয় অর্জন করছিল বিইজনিল্লাহ, আল্লাহর মদদে। আর আল্লাহর মদদ কখন আসে? যখন বান্দা একদমই আল্লাহর হয়। আমার মাথার দিকে তাকাইলে মাথার চুল ইংলিশ, চেহারার দিকে তাকাইলে নবীর চেহারার সঙ্গে মিলে না। গবেষণা লুপ্ত জ্ঞান এখানে যুক্ত করি, দাঁড়িয়ে একটু দেখা গেলি হয়েছে। এটা বুখারীতে আছে হাদিস শরীফ, দেখা গেলি হয়, এটা কি মুসলিম শরীফের হাদিস? আবু দাউদ শরীফের হাদিস, কোথার থেকে পাইছেন এটা? এটা নিছক নিজের মস্তিষ্ক পশুত একটা কথা, চিন্তা মাত্র। আমার মস্তিষ্ক পশুত বা আমার নেতার মস্তিষ্ক পশুত একটা কথা, এটা দিন, এটা ইসলাম। রব্বুল আলামিন তো পবিত্র কোরআনে বলছেন, মা তাকুম রাসূল ফাখুযুহু, আমার নবী জবান দ্বারা, আমল দ্বারা, কর্ম দ্বারা, স্বীকৃতি দ্বারা যা যা দেন সেটা তোমরা নেও। এই কথা বুঝেন নাই? তোমা নাহা কুমানু ফান্তাহু, নবী নিজের জবান দ্বারা কোন দাঁড়ি রাখতে বললেন? এই দাঁড়ি। নবী নিজের জবান আমল দ্বারা কোন দাঁড়ি নিতে বললেন? এই দাঁড়ি, যেটা আজকে আমরা অটল সিদ্ধান্ত নিয়ে করতেছি। প্রিয় বন্ধুরা, আর কত ভুল করব, আর কত জুলুম করব। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দাঁড়িতে উজুর মধ্যে খেলাল করবা, এটা সুন্নত। দাঁড়ির মধ্যে হাত পায়ের আঙ্গুল খেলাল করা, আঙ্গুলের ভিতরে আঙ্গুল দেওয়া, এটা সুন্নত। আবার দাঁড়ির ভিতরে খেলাল করা, এটাও সুন্নত। এত ছোট্ট দাঁড়ি যদি আমরা রাখি, খেলালের সুন্নতটুকুর উপরে আমল কেন্দ্রে করব। আবার আরো বিষয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িতে খেলাল করতেন, চেহারার উপর পানি দিয়া নিচের থেকে এক কোষ পানি নিয়ে এইভাবে দাঁড়ির নিচ থেকে এইভাবে দিয়া, ফের নিচের থেকে আঙ্গুলগুলো এইভাবে ঢুকাইয়া দিয়া, তখন দোয়াটা পড়তেন, হা কাজা আমার নি রব্বি, এইভাবেই নির্দেশ করতেন আমার আল্লাহ। এইভাবে নির্দেশের দুই অর্থ মিয়া, একটা হচ্ছে যে এইরকম লম্বা দাড়ি রাখতে নির্দেশ করছেন আল্লাহ তাআলা, আরেকটা হচ্ছে এইরকম দাড়ির মধ্যে খেলালের নির্দেশ করছেন আল্লাহ তাআলা। নির্দেশ কয়েক প্রকার, একটা ফরজ হয়, একটা ওয়াজিব হয়, একটা মুস্তাহাব হয়। এই কথা বুঝুন নাই? খালি নিয়ে আদেশ সূচক শব্দ হলেই এটার দ্বারা ফরজ প্রমাণিত হয় না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়াইজা হালালতুম ফাসতাদু, যখন তোমাদের এহরামের অবস্থা থেকে তোমরা হালাল হলে, এহরাম মুক্ত হলে, এখন তোমরা স্বীকার করো। যারা যারা এহরাম থেকে মুক্ত হয়, তখন তাদের স্বীকার করা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, সুন্নতে মুয়াক্কাদা হয়ে যায়। আদেশ সূচক কোন শব্দ দেখলেই এটা ফরজ প্রমাণিত হয়ে গেল, এটা আমরা কেমনে বুঝবো? আর আমরা সব মুসলমানরা যারা আজকে প্রচার করতেছি, ডাইরেক্ট কুরআন থেকে দিন শিখো, ডাইরেক্ট বুখারি শরীফ থেকে, হাদিস শরীফ থেকে দিন শিখো, নির্দেশ বাচক শব্দ দেখলেই মুসলমান যদি মনে করে এটা ফরজ, কারণ স্বীকার করতে হবে দুর্গার থেকে, হালাল হওয়ার উপরে স্বীকার করতে হবে কিনা, এটা কি ফরজ? তাহলে আমরা নিজেরাই গবেষণা করে কোরআন হাদিস থেকে শেখা উচিত দিন, নাকি যারা সত্যিকার অর্থে ব্যাপকভাবে দিনের ব্যাপক জ্ঞানের অধিকারী উলামায়ে দিন, তাদের নিকট থেকে দিন শিখা আমাদের জন্য নিরাপদ? এখন কি আমাদের বুঝতে মুশকিল লাগতেছে? লক্ষ্মীপুরের লোকদেরকে আমার এত ভালো লাগে, আমি যখনই এখানে আলোচনায় বসলাম, এত গভীর মনোযোগে আমার বন্ধুরা শুনতে থাকে, মন চায় যে এখানে বারবার আসি। যদি আপনারা এরকম এই মন সেভাবে দিনই আলোচনার জন্য বারবার ডাকেন, আমি আসবো ইনশাআল্লাহ তাআলা। এবং ইসলামের এক এক সাবজেক্টের উপরে, এক একটা বিষয়ের উপরে ব্যাপক দলিল প্রমাণ সহকারে আপনাদের আপনাদের খেদমত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোথাও থেকে কোথায় গিয়ে পৌঁছে আল্লাহ পাক ভালো জানেন। কি বলতেছিলাম তো, শুরু করছিলাম কি দিয়ে, কোথায় আমার ভূমিকা, কোথায় গন্তব্য, কোথায় এখন মধ্যবর্তী অবস্থান। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানে কামেল নসিব করেন। আমার প্রিয় বন্ধুরা, এই কোরআন সকলের জন্য, এই ইমাম সকলের জন্য, ইসলাম সকলের জন্য, মুসলিমেও মানুষদের জন্য না, সব মুসলমানের জন্য। মুসলমানদের ভুল ত্রুটি হলে আমরা মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে তাদের ভুলগুলো চিহ্নিত করে বলতে পারি, কিন্তু এইরকম শত্রুর মতো তর্জন গর্জন এটা কোন আয়াত থেকে প্রমাণিত? কুরআন শরীফ রব্বুল আলামিন বলছে, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। তুমি আমার দ্বীনের দিকে ডাক, আল্লাহর দ্বীনের দিকে ডাক, ভক্তদেরকে কিভাবে? বিল হিকমা, হিকমতপূর্ণ ভাষায়, হিকমতের সাহায্যে। হিকমত মানে পাগলের মতো কথা, বোবা অজ্ঞের মতো কথা, হ্যাঁ না, কোন উচ্ছৃঙ্খলের মতো কথা, এটাকে হিকমত বলে। হিকমত তো ওই জিনিস যেটা রাজা বাদশাহদেরকেও হার মানায় দেয়। বাদশাহ হিকমতওয়ালা না, উজির হিকমতওয়ালা। সবসময় বাদশাহ উজিরকে গুরুত্ব দেন, ওর সব কথা হিকমতওয়ালা। আমি লোকমানকে হেকমত দান করছিলাম। হযরত লোকমান নবী ছিলেন না, হেকমত দিয়ে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা আসীন করে দিচ্ছেন। এবং রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইউতুল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে চায়, আমি আল্লাহ যাকে চাই তাকে হেকমত দিই। হেকমত কি? যাকে চাই মানে নমরুদকে দেব, কারুনকে দেব? যাকে চাই তার শাহী কথা, আল্লাহ পাকের শাহী আন্দাজের কথা, সাহানসার সে পাক ধারা এটা, আমি যাকে চাই দেব। তার মানে যারা আমার হবে তা আমি তাদেরকে হেকমত দান করব, যারা আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে না, এই গভীর গা, গভীর সমাজ, পরিপক্ক গা, তাদেরকে আমি দেবই না। তাদের জ্ঞান বুদ্ধি থাকবে কাঁথা এবং অচল। শুনতেছেন ভাইয়েরা? এজন্য সব নবীদের যে জ্ঞান সেটা হিকমা, এবং যে সত্যিকার যারা আউলিয়া আল্লাহর প্রিয় বান্দা তাদের জ্ঞান সেটা হিকমা। কথা বুঝেন নাই ভাইয়েরা? আর দিনের সবগুলো কথা সেটা হিকমা। লোকমানকে আমি হিকমত দিছি এই বলে আল্লাহ পাক লোকমান আলাইহিস কথাগুলো ওর পরে উদ্ধৃত করছেন। লোকমান তার ছেলেদেরকে বললেন, নামাজ পড়বে, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং কারোর সঙ্গে অসদাচার করবে না। মানে সদাচারের বিষয়গুলোকে তুলে ধরলেন, ওলা তুসাইর হদ্দা কালিন নাস, ওলা তামশি বিল আরদি মারহা, ইন্নাক লান তাখলুকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করো না, দম্ভ করো না। অহংকার দম্ভ করতে করতে তুমি কি পাহাড়ের উচ্চুড়া পর্যন্ত পৌঁছতে পারবে? কি সুন্দর উপদেশ! এই সবগুলো ওই হেকমত বইলা। হেকমত কি কি তার কাছে সেটার একটা বহির্প্রকাশ, সেটার একটা সবিস্তার বর্ণনা আংশিক হলো আল্লাহ দান করছেন। কি কথা বুঝেন নাই? বোঝা গেল আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর একত্ববাদের বয়ান, এটা সব হেকমতের অন্তর্ভুক্ত। মানে পুরো দিনের সবগুলো কথা হেকমত। লোকেরা অনেকেই মনে করে হেকমত মানে কৌশল, আমরা বুদ্ধিশুদ্ধি করলাম, এটার নাম কৌশল। প্রিয় বন্ধুরা, কি হল? কোরআন সুন্নার আলোকে যে বিষয়টা গ্রহণযোগ্য সেটা হেকমতের আওতাভুক্ত, আর কোরআন সুন্নার আলোকে যে বিষয়টা গ্রহণযোগ্য না সেটা হেকমতের আওতাভুক্ত। কোশ্চিন কালো না, সেটা কূট চাল এবং কূট কৌশল। শুনতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন, যাকে যাকে হেকমত দান করা হয় সে তো বেশুমার কল্যাণের অধিকারী হয়। এই খায়ের শব্দটা এখানে যে ব্যবহার হয়েছে, খায়ের মানে কল্যাণ, এই কল্যাণ কোরআন হাদিসের যে কল্যাণ এটা মানে ভাত চাউল আটা এবং গোলাপ ফুল পদ্ম ফুল, এটা থোড়াই সাপলা ফুল মানে এই খায়। এই খায়ের কোরআন সুন্নার পরিবেশে খায়ের মানে ইমান, খায়ের মানে দিন, খায়ের মানে ইলমে দিন, খায়ের মানে এখলাস, খায়ের মানে আল্লাহর ভালোবাসা, খায়ের মানে আল্লাহ ভীতি, খায়ের মানে আখেরাতের ফিকির, খায়ের মানে উন্নত চরিত্র, খায়ের মানে উন্নত জীবন, খায়ের মানে মানুষের প্রতি কল্যাণ কামিতা, মানুষের মঙ্গল কামিতা, খায়ের মানে জীবনের সবকিছুতে আল্লাহ মুখিতা এবং আল্লাহ রসুলের আনুগত্য এবং আলোর জীবনের উপর অবিচল জীবন, একে খায়ের বলে। এবং খায়ের মানে আল্লাহর নৈকট্য, খায়ের মানে আল্লাহর বন্ধুত্ব, খায়ের মানে বিনা শাস্তিতে প্রথম নম্বরে জান্নাতে প্রবেশাধিকার। কোন আলেমী দিন থাকলে যে এই অর্থ সহি না একজনে বলে। কি শুনতেছেন আপনারা? আমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই যে খায়ের শব্দটা এইটারই সঠিক অর্থ না জানার কারণে যারা নিজেরা অনুবাদ করবেন আবেগে দিনের মহব্বতে, কিন্তু কোন বিজ্ঞ আলেম থেকে শিখবেন না, ওই মঙ্গল আর কল্যাণ এইটুকু বুঝা পরে মনে করবেন আমি বুঝে ফেলছি। অথচ এইটুকু তো না, এটা তো এক সাগর বন্ধু, শুনতেছেন আপনারা? সেই হিকমত যেটা লাভ হলে সে দুজাহানের সকল কল্যাণ তার হাতের মুঠায় আসে। হ্যাঁ, সেই হিকমত সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উদুইলা সামিরি রব্বিকা বিল হিকমা, তুমি আল্লাহর দিনের দিকে ডাকবে হিকমতের সাথে। হিকমত যদি কারো অর্জন হয় তার কথা কত সুন্দর হবে, কত সুচিন্তিত হবে, কত সুবিন্যস্ত হবে, কতটা নির্ভরযোগ্য হবে, কত বেশি তার মধ্যে গ্রহণযোগ্যতা থাকবে, কতটা সেটা বেশি ওজনদার হবে। আমরা দিনের কথা বলতে গিয়ে যারা আকাশ বাতাস ফাটাইতে থাকি, আর আমাদের এই যারা মুসলিম বন্ধু তারা পর্যন্ত আমাদের দিনই খ্যাতমতের এই এই আকাশ বাতাস ফাটানো আওয়াজ শুনলে বিরক্ত বোধ করতে থাকে, অসন্তুষ্ট হইতে থাকেন, আর মনে করতে থাকেন আমাদেরকে সেল মারতেছে। এটা কি হিকমতেরই ভাষা? কি বুঝেন না আপনারা? আমরা মনে করি আমরা কোরআন বুঝে সেটা বাস্তবায়ন করে ফেলছি, কিন্তু আমরা যে কত নিজের চশমা দিয়ে কোরআন বুঝতেছি, নিজের চশমার রং দিয়া, এটা তো আমাদের হুশ নেই। উদুবিল্লাহ সামিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, এবং আল্লাহর দিনের দিকে ডাকো বিল মাউইজাতিল হাসানা, সুন্দর উপদেশের মাধ্যমে। সুন্দর উপদেশ, ভাষা সুন্দর, বিষয় সুন্দর, হ্যাঁ, এবং সেটার উপস্থাপনা সুন্দর হয়। তো আমাদের যে বন্ধুরা যে লোকদেরকে এখন দিন শিক্ষা দিতে গিয়া ইমাম আবু হানিফা মোশেক এবং বেদাতি উত্তরবঙ্গে এক মাওলানা সাহেব, তিনি নাকি বলেন যে যে ভানা ফিরা যদি জান্নাতে যায় তার মানে ইহুদি খ্রিস্টানরাও জান্নাতে যাবে না। কি তাদের ভাষা দেখলেন, এটা একটা ভদ্র ভাষা? হ্যাঁ, মুসলিম বিশ্বে এই ধরনের কথাবার্তার কোন নজির কি আছে? কি হলো আমাদের বন্ধুদের? এত নিচে নামার কি দরকার ছিল? এলম যার কাছে মজুদ, কোরআন সুন্নার এলম জ্ঞান যার কাছে মজুদ, এরকম নিখুঁত স্বচ্ছ জ্ঞানের ভান্ডার যার কাছে মজুদ, সারা দুনিয়ার গোলাপ ফুলকে এবং পূর্ণিমার চাঁদকে পর্যন্ত হার মানা ইসলামের এক একটা অঙ্গ, ইসলামী জ্ঞানের এক একটা শব্দ এবং বাক্য, সেই এলমের ভান্ডার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সমুদ্রের ফুলের ভান্ডার আপনার কাছে থাকলে সেটা মুসলিম ভাইদের কাছে, মুসলিম সমাজের কাছে তুলে ধরলেই তো তারা বুঝতে পারবেন এগুলো আমাদেরই কথা, আমাদের সম্পদ। কিন্তু তাই বলে আরেকজনকে এরকম নিম্ন ভাষায় গালাগালি করতে হবে কি জন্য? এতেই আপনাদের গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা এটা কি মুসলিম মুসলিম সমাজের জ্ঞানীদের কাছে স্পষ্ট ফুটে উঠতেছে না? আমার প্রিয় বন্ধুরা, ইমান যাদের মধ্যে আছে তাদের জীবনটা শুরু থেকেই কেবল সুন্দর হয়, সর্বক্ষেত্রেই সুন্দর থাকে। কেন? ইমান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখরুজ ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে, এই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর মধ্যখানে কোনই পর্দা থাকে না। হাত্তা তাখরুজ ইলাইহি, মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এক লা ইলাহা এত দাম, এত পাওয়ারফুল, এত গতি সম্পন্ন, এতটা শক্তিশালী, মুমিনকে এত উচ্চ মর্যাদার আসনে আসীন করে মুহূর্তের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা সারা দুনিয়ার বাদশাদের চেয়ে শক্তিশালী, সারা দুনিয়ার সেনাবাহিনীর চেয়ে বেশি শক্তিশালী, সারা দুনিয়ার বড় চেয়ে বড় সম্ভার চেয়ে এক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার মর্যাদা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। সেই মুসলমান, আমরা মুসলমান ভাইদের কদর করলাম না, তাদেরকে সম্মান করলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান খারাজা মিন বাইতিহি যায়রান আখাহু সাইয়াহু সাবউনা আলফ মালাক কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি, يقولون اللهم اغفر له اللهم ارحمه. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাই সাক্ষাতের উদ্দেশ্যে কোন মুসলমান যখন নিজের ঘর থেকে বের হয়, এইটুকু আমল এত মহিমাপূর্ণ মর্যাদাপূর্ণ যে আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে 70,000 ফেরেশতাকে তার সঙ্গে করে দেন, 70,000 ফেরেশতাকে তার সঙ্গে করে দেন। এবং ওই মুসলমান ভাইকে সে দেখতে যাবে, কিন্তু যে দেখতে যাচ্ছে তার ও তার জন্য এই 70,000 ফেরেশতা সঙ্গ দেন সম্মানার্থে। এরপরে তারা বলতে থাকেন, আল্লাহ আপনার এই বন্দাটাকে মাফ করে দেন, আপনি ওর প্রতি রহম করেন। আপনি 70,000 ফেরেশতা যারা আল্লাহর পক্ষ থেকেই নিযুক্ত, তাদের এই দোয়াকে আল্লাহ কবুল করেন না? কবুল করার জন্যই কি তাদেরকে নিযুক্ত করেন নাই? মাফ করে দেন, রহমত করেন। মাফ পায় গেল, রহমত পায় গেল, যে মাফও পাইল রহমতও পাইল, তার ঠিকানা কি? জাহান্নাম হবে না জান্নাত? অনেক মুসলিম বন্ধুরা বলেন, আলেমরা ওদেরকে বয়ান করতে আনলে কোন সাবজেক্টের উপর বয়ান করবে, কিন্তু আশ্চর্যের বিষয় মুহূর্তে মুহূর্তে লোকদেরকে খালি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দিতেই থাকি, দিতেই থাকে। আমরা কি জাহান্নামের দিকে নিয়ে যেতে বলেন আপনারা নাকি? এক লোক, আমি ইংরেজি 85 সালে যখন যেখানে এখন আসি, আমার খানকা মসজিদ মাদ্রাসা যেখানে, ওখানে যখন আসছিলাম তো দেখলাম যে এক লোক কোন এক মৌলভি সাহেবকে বকতেছে, হ্যাঁ কথা বেশি বলে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি আগে গিয়ে বললাম, কি ভাই কি হয়েছে? আমাকে খুব মহব্বত করে, আমি এরকম উল্টাপাল্টা কথা বলি, আমি করে বলছি গালি দিলেন, গালিটা তার সুন্দর লাগলো, লোভনীয় গালি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তা আপনি কি বলতে চান যে মোল্লার দৌড় সিনেমা হল পর্যন্ত হওয়া উচিত? সে হত বলে এইরকম চমৎকার গালি শিখছেন কোথায়? আপনার গালি দিয়ে লাভটা করেন কি? কি কথা বুঝেন না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন নিজের ঈমান নিজের কদর করতে পারি। আরে লা ইলাহা ইল্লাল্লাহ তো বড় সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই সত্যিকার অর্থে অন্তর খুলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, নিঃসন্দেহে জান্নাতেই প্রবেশ করবে। বাকি ভুল ত্রুটি মুসলমানের থাকে, দুনিয়ার জীবনে মাপ চাইল, সংশোধন করলো, বস মাফ হয়ে গেল, জান্নাতে পৌঁছে গেল। আর যদি না তওবা করলো, যদি না মাফ চাইলো আর মরলো, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, তোমরা যদি আমার কথা বাইরে যাও, যারে খুশি মাফ করলাম, যারে খুশি শাস্তি দিলাম, আমার ইচ্ছা। তো এইটাও তো আল্লাহ একদমই ক্লিয়ার করলেন না যে শাস্তি দিবেনই কি না, আমাদেরকে ভয়ের মধ্যে রাখছেন, কিন্তু কাজটা করছে ভুল, শাস্তির যোগ্যই বলে হ্যাঁ, তাহলে তুমি কাঁপতে থাকো, কি কথা বুঝেন নাই? শাস্তি দিলেও আল্লাহ পাকের ইখতিয়ার, না দিলেও ইখতিয়ার, কিন্তু কাল কেয়ামতে একই রকমের পাপ, মদের বোতল একসাথে খেয়েছিল কয়েকদিন মিললে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যা তোদের তিনটারে মাফ করে দিলাম, যা জান্নাতে, এই তিনটা যা জাহান্নামে। আমাদের কিছু বলার অধিকার আছে সেখানে? আল্লাহ পাক হাকামুল হাকিমি, কেয়ামতের কেয়ামতের ময়দানে হিসাব শুরুর পূর্বে রব্বুল আলামিন এমন এক হুঙ্কার দিবেন, ইমানিল মুলকুল ইয়াউম, আজকের কর্তৃত্ব কার, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা পাওয়ার কার? কেউ কোন শব্দ করে না, কোন রাজা, কোন বাদশাহ, কোন শাহনশাহ, কারো কোন আভাস নেই। এমনকি নবী রসুল্লার সকল একদম স্তব্ধ, বাকরুদ্ধ, কথা বুঝেন নাই? তখন রব্বুল আলামিন কিছু বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, প্রচন্ড শক্তিধর মহান আল্লাহ, শুধু তারই কর্তৃত্ব, তারই কুমত, তারই ক্ষমতা, তারই রাজত্ব, তার কারো এখানে কোন অবকাশ নেই। হ্যাঁ, আল্লাহ পাক থেকে অনুমতি দিলেন, সুপারিশ করো করবেন, আর না হলে কিছু বলার নেই। শুনতেছেন ভাইয়েরা, এত বড় কর্তৃত্ববালা মহান রব্বুল আলামিন, সেই মহান আল্লাহর সামনে আমরা এখানে মাথা চুকাই, সেই মহান আল্লাহর সামনে এখানে আমরা মাথা নত করি, তো সেখানে রব্বুল আলামিন সকলকে আগে স্তব্ধ করে দিবেন, এরপরে হিসাব আরম্ভ হবে, যাও তুমি জান্নাতে যাও, যাও এদের ধরে নিয়ে জাহান্নাম ফেলে দাও, সব চুপচাপ। ইব্রাহিম খলিলুল্লাহ চুপ, হযরত ইসমাইল আলাইহিস সালাম চুপ, নূহ আলাইহিস সালাম চুপ, মূসা ঈসা আলাইহিস সালাম চুপ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু কারো কিছু বলার কোন অবকাশ নেই, যদি না আল্লাহ পাক অনুমতি দেন যে কিছু বলো তুমি এর ব্যাপারে। কি কথা বুঝতেছেন ভাইয়ারা? তো কাজে কোন মুসলমানের প্রতি কুধারণা করা, কুৎসা করা, নিন্দাবাদ করা, এটা আমাদের কিভাবে সঠিক হইতে পারে? হ্যাঁ, মুসলমানরা ভুল করলে সে ভুলটা ভদ্র ভাষায়, হ্যাঁ গ্রহণযোগ্য ভাষায় আমাদের বলা উচিত যে এমন করা তো ইসলামে গ্রহণযোগ্য না, এটা তো ঠিক না। ইসলাম যে পদ্ধতিতে দিনের কথা বলতে বলেন সেটা যদি আমরা করতে পারতাম, আমরা যতটুকু দিনের কাছে আগাইছি এর থেকে হাজার লাখ গুণ বেশি আগাইতে পারতাম না। কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াকুনু আনহা হিবালা। যে মানুষরা ঈমান ওয়ালা, নেক আমল ওয়ালা, তাদেরকে আল্লাহ পাক চিরদিনের জন্য, চিরকালের জন্য, অনন্ত কালের জন্য জান্নাত দান করবেন এবং তারা সেখানে মেহমান হিসাবে বসবাস করতে থাকবে। নারী হোক কিংবা পুরুষ, যেই মান আনবে আর ভালো আমল করবে, মিং দাকারি না হুংসা বহুয়া মুমিন, আমি তার জীবনটাকে সুখময় করে দিব, আমি তাকে জিন্দি দিব সুখময়, শান্তিময়, আরাম ওলা, ইতমিনান ওলা, যেখানেই থাকবে শান্তি আরাম। ভরা পেট থাক, খালি পেট থাক, আধা পেট খাক, ভরা পেট খাক, অনাহারি অর্ধাহারি, সর্বহালতে ইমানওয়ালা সুখে আনন্দে, হ্যাঁ ইমান তাকে এমন শান্তিময় জীবন দান করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পেটে পাথর বান্ধা কিন্তু হৃদয়ে শান্তির ফুল্লু ধারা প্রবাহিত হচ্ছে। আল্লাহ বিজিকরিল্লাহ পবিত্র কোরআন রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাকের জিকির, আল্লাহর আনুগত্য, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইয়াদ, এর দ্বারা হৃদয়ে শান্তি আসে। তের ইয়াদ হয় মেরি জিন্দগি ওর তেরা ভুল না মেরি মৌত হয়। ভারতের বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন যে প্রিয় মাওলা আপনার ডাক দিলে শান্তি পাই, আপনারে ডাকলে আপনাকে স্মরণ করলে তো আমি জিন্দা থাকি। আল্লাহ পাকের জিকিরের মধ্যে নতুন নতুন জিন্দগি নসিব হয় মানুষ যখন আল্লাহর জিকির করে, এমনটা আল্লাহ পাক, আল্লাহ পাকের তরফ থেকে রহমত বর্ষণ হয়। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। মাওলানা জালালউদ্দিন হুবির রহমতুল্লাহ আলাই তিনি একজন আলেম ছিলেন, ভালো মজবুত আলেম ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন, বুখারি শরীফ পড়াইতেন, পরে শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ মতো আর বিল্লাহ ওলি আল্লাহর সান্নিধ্য লাভের পর এলমের সঙ্গে আল্লাহর মহব্বত আর ভালোবাসার উত্তাল দরিয়া সংযুক্ত হয়েছে। কি কথা বুঝলেন নাই? এখন এমনি পরিণতি জ্ঞান, আরেকটা হচ্ছে আল্লাহর ভালোবাসা শিক্ষিত জ্ঞান, দুইটার মধ্যে অনেক পার্থক্য। কথা বুঝলেন নাই? দুইটার মধ্যে অনেক পার্থক্য। বরফির জিলানি ছেড়ে বড় আলেম হয়েছেন। একদিন বাবাকে বললেন যে আপনার মুরিদদেরকে আমি একটু কোরআন সুন্নাহর আলোকে একটু নসিহত করি। করো বাবা, গেছেন কি খুব নসিহত করছেন, চুপচাপ বসে রয়েছে ঝিম দিয়ে। পরে আসলেন তো বলেন যে এরা তো বুঝে ঢুকে না, লাগে ঝিম দিয়ে আছে সব, সায় দিল না কিছু। হযরত জিলানি নাকি গিয়া বলছিলেন, এ ভাই রে আর কি বলবো, ও তো অনেক বলছে, আমার একটা ঘটনা হয়েছে রে ভাই, আমি দুধ রাখছিলাম ভোর রাত্রে, খাই তোর রোজা রাখবো, সারি খাবো, এই নিয়ে তো দুধ রাখছিলাম, বিলাইতে খাই দিয়েছি, সব চিৎকার দিয়ে কাঁদতেই আছে, কাঁদতেই আছে। জিলানির ছেলে ভাবলেন যে পাগলের দর্শক, মাথা খারাপ ছাড়া কিছু, কোরআন হাদিসের সময় কাঁদলো না, কিছু কইলো না, সাই দেন, আর এখন আপা বিলের কিসা করলো, কাঁদতেছে। পরে ছেলে বাপের বললেন যে আব্বা কি মানুষ, আগে দিল বানাও আল্লাহওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, এ মুখ থেকে জবান থেকে যা বাই হবে জাদুর মতো ক্রিয়া করবে। আমি এইটুকু বলছি আমার হাতে তৈরি করা এই মানুষগুলো আল্লাহর মহব্বতে যাদের অন্তরটা পাগল পারা, আল্লাহর মহব্বতে ঢেউ খেলতে থাকে যে হৃদয়গুলোতে, ওরা আমার কথায় বুঝতে পারছে যে আমি ইশারা করতেছি যে আমি ইচ্ছা করলে কি হবে, আল্লাহ পাকের ইচ্ছা হয় নাই। হ্যাঁ, আল্লাহ পাকের ইচ্ছা করি আমি ব্যর্থ, আল্লাহ পাকের ইচ্ছা আমার উপর গালেব হয়ে গেছে, আল্লাহ পাক যেটা চান সেটা হয়, আমার কেমন কি কথা বুঝেন নাই তো? আমার দীনতা, আমার হীনতা, আমার তুচ্ছতা, আমি কিছু করতে পারি না, আমাকে রোজা রাখতে দিলে আল্লাহ তখন তৌফিক দিলে আমি করতে পারি না, হলে আমার কিছুই হয় না। আল্লাহ পাক তৌফিক দিলে নামাজ পড়তে পারি, তৌফিক দিলেন না আমার দ্বারা কিচ্ছু হলো না। এজন্য আমল করলে এটা মনে করা যে আমি করছি না, বরং আমল করলে মনে করা আমার মাওলার দয়া আমাকে মসজিদে আসছেন, আমাকে নামাজ পড়তে দিয়েছে, আমাকে সেজদা করতে দিয়েছে। এক একটা সেজদা করতো না মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহান জাহানের বন্দেগী পুনা পর্যন্ত সরাবে বন্দেগী, বাস বিনালি কে না হা মুলক হা মুলক হা সিজদা মুসাল্লাম রাজা বাদশারা আল্লাহকে চিনল না, আল্লাহর ভালোবাসা বুঝল না, সেজদার মজা বন্দেগীর মজা ওরা পাইল না। হয়তো বা কেউ দুনিয়াদাররা আমির উমারারা মদের বোতলের মজা পাইছে, কিন্তু আল্লাহর সিকিরের মজা পায়নি, সেজদার মজা পায়নি, মিয়া চোখের পানির মজা পায়নি। মাইকা শরীর তো মাইকা সির ইন্দিয়া মাইকা সিনহি আঁকুশ তুমনে পিনি আঁকুকি তুমনে পিনি। এই মদের বোতলটা না বন্ধুরা, তোমরা আসল বোতল দেখোই নাই। আল্লাহ ওয়ালাদের চোখের আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর জন্য কান্ত থাকেন, সেটা আল্লাহর ভালোবাসার আল্লাহ পাকের মহব্বতার ভালোবাসার বোতল সেটা, তাই না? সে আল্লাহ ওয়ালাদের চোখের পানি দেখলো অন্তর আল্লাহ পাকের মহব্বত উত্তাল হতে শুরু করে, সেটা তো তোমরা দেখো না। বিয়া বাসবে না আলী কে না কাহা মুলকাহা মুলকাহা সেজদা মুসাল্লাম কুন করা, যে এক সেজদা রাজা বাদশাহদের হাজারো লাখ কোটি বাদশাহী এবং লাখ কোটি সিংহাসনের রাজকুকুর থেকে বেশি দামি, এক সেজদা সে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকে বেশি দামি, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্য রাজত্বের চেয়ে বেশি দামি এক একটা সেজদা। আল্লাহ তাআলা আমাদেরকে সেজদা করার তৌফিক দিতেছেন, তো সেজদা করি বন্দা তখন শুকর করে রব্বুল আলামিনের মেহেরবানি। অনেকে দুনিয়ায় দুনিয়া নিয়ে ব্যস্ত, নেতা নেতৃত্ব নিয়েই ব্যস্ত, জনগণের সেবা নিয়েই ব্যস্ত, অনেকগণের সেবা করলো আজান শুনলে উজু করে গিয়ে নামাজ পড়ছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই দিনভর জনগণের সেবায় মশগুল, রাত ভর আল্লাহ পাকের বন্দেগীতে মশগুল, কান্দা কাটিতে মশগুল। বাদশাহ ছিলেন কিন্তু এমন বাদশাহ ছিলেন আল্লাহর দেওয়ানা বাদশাহ, আল্লাহর প্রেমিক বাদশাহ। ইমাম সাহাবুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ, যিনি ভারত উপমহাদেশের সমস্ত আলেমদের সর্বশ্রেষ্ঠ আলেমে দিন এবং মহাদেশ এবং পণ্ডিত ছিলেন, তিনি একজন হানাফি আলেম ছিলেন। পাইকারি ভাবে বলেন কাবুল কাবুল করেন বুঝলেন এখন পর্যন্ত বিয়া থেকে আপনাদের এটাও বলতে হবে শেষ পর্যন্ত যে এই যে সব হানাফি এগুলো পড়লে পরে কাফের তো মুসলমানদের কবরস্থান এগুলোর দাফনই করা যাবে, এটা বলতে হবে কিনা শেষ পর্যন্ত কি হলো নিন্দা। আল্লাহ তাআলা এই ভাইদেরকে জলদি তওবা করে সঠিক পথে ফিরবার তৌফিক দান, আর এরা খালি যুবক তরুণ এই উচ্চ সাধারণ শিক্ষিত বন্ধুদেরকে এরা টানতে থাকে গলত সরল বুঝায় বুঝা, আর এত সরল সোজা হওয়া যে কেউ কেউ দলিল প্রমাণ দিয়ে বুঝাই দিলে যে তোর তোর জন্মের সাক্ষী আমি আমার সঙ্গে আয় দিকে এবার খুব কালা ইয়া দেখা দিল হার মানার মতো এরকম সুন্দর সুন্দর পনেরো বিশ জনে সুন্দর মানুষ খুব জ্ঞান গর্ব ভাষায় বুঝিয়ে দিয়ে বলছে চলে তোর মা অস্বীকার করলে সে ধোকা বাস মিথ্যা বাস পরে গিয়ে বলো দাঁড়িয়ে করে বাপরে করো বাবা যে সবার জানে এই বাবা এখন আর এখন সে বাবাই না, দশ পনেরো জনের সাক্ষী, এরপরে এখন আগের বাবার থাক নতুন বাবা ঠিক করে নিতেছে। এই যে আমাদের দেশে কেই ভদ্রলোক শিক্ষিত লোক জ্ঞানী লোক ভালো লোক কোন কুকুরের ধারে কাছে ছিল না, কিন্তু এমন ভাবে লোকেরা শত্রুতা করে সাক্ষী বানায় সাক্ষীটা আট দশ জন পনেরো জন, এরা একদম আদালতে গিয়ে ধুমছে সাক্ষ্য দেয় যে হ্যাঁ আমি নিজের চোখে দেখছি, আগে থেকে এগুলো সব কিছু শিক্ষিত লোকেরা আছেন তারা এগুলো বুঝাই দেয় এই বললি এই বললি এই বললি এই বললি। হ্যাঁ, সব শিখিয়ে একদম মানে গ্রহণযোগ্য সাক্ষী তৈরি করে ফের আদালতে পাঠিয়ে দেন, একদম নিরপরাধ একটা লোকের ফের কঠিন শাস্তি হয়ে যায়। ভয় কি হয় না, সাক্ষীদের ধারালো ভাষা সাক্ষী তার বাগধারা, হ্যাঁ এর কারণে বাপি করতে যাবে তাহলে এই রসুল সাল্লামের জমানার পরে সাহাবিদের জমানার পরে তাবিনদের জমানার থেকে শুরু করে এই পর্যন্ত এই যে এই মজহাব চলে আসতেছে বিশ্বের মুসলমানরা কোরআন সুন্নাহর শ্রেষ্ঠ ব্যাখ্যা হিসাবে চার মজহাবকে গ্রহণ করতেছে, হঠাৎ করে আপনারা কোথাও থেকে চিৎকার শুরু করছেন চার মজহাবি জাহান্নামী এবং চার মজহাবের অনুসরণের কাফের আর সবচেয়ে বড় কাফের হানাফিরা। কি মামলা, এ সকল কথা বলতা আমাদের বন্ধুরা ত্যাগ করলে ভালো হয় না, মসজিদের ইমামরা আজ থেকে সম্ভবত পাঁচ ছয় বছর আগে বরিশাল মাহমুদিয়া বরিশাল বিভাগের বিশাল বড় মাদ্রাসা সুবিশাল মহাসম্মেলন বার্ষিক ওখানে আমার বয়ান ছিল, কেন জানি হঠাৎ করে বয়ানের মধ্যখানে ইমামের পিছনে সুরায় ফাতিহা কেন পড়তে পারে না বুঝলেন, এর উপরে বয়ান শুরু হল আমার প্রায় মনে হচ্ছে পৌনে এক ঘন্টা এক ঘন্টার মতো হবে। আমি ভাবলাম আল্লাহ এটা কেন বলতেছে, কিন্তু আমি আর ওই দিন অন্য কিছু খুঁজে পাচ্ছিল ছিলাম মনের মধ্যে থাকি আমি প্রত্যেকের আইসে এটা উদয় হলো বলতে গেছিলাম। যাই হোক পরে আগে পরে মিলে চলে সাধারণ মুসলমান ভাইদের বোধগম্য ভাষা কিছু সহজ বিধি উপদেশমূলক কথাবার্তাও বলার চেষ্টা করতে থাকলাম, সকলে শুনলেন আসলাম তো আল্লাহ মসজিদের ইমামরা আলেমুল আমরা বললেন আপনি আমাদের যে উপকার করলেন কি যারা আমি জোরে জোরে বলতে হবে ইমামের পিছনে মাথা পড়তেই হবে এতে এক রাখাত পড়তেই হবে, আমাদের ওই সকল ভাইয়েরা আমাদের ইমাম শব্দকে এমন বিরক্ত অতিষ্ঠ করে তুলছেন আমরা তো কোনো কুল গিরার বাইরে ছিলাম না, কি কথা বুঝেন নাই বা আজকে আমাদের কিছু সামান উপাদান জোগাড় হলো আমরা দুই কথা বলতে পারলাম। শুনলাম পরের দিন থেকে পরিস্থিতি শান্ত, কি কথা বুঝেন নাই আসলে আপনারা এটা কি বলবো আপনাদেরকে মহব্বতে বলি আমি কিন্তু কোন জায়গাতেই আগে থেকে আমার জানাই থাকে না আমি কি বলবো কোনো জানা থাকে না এবং এটাও নিশ্চিত বিষয় কারো পরামর্শ আমি কথা বলি না আগে একটু কানে ফুদিয়ে দিল এরকম কেউ বলতে গেলে বলতে গেলাম বললো আমাকে মাফ করতে পারবে কারণ আমি এটা জানি না যে আমি কি বলব কি আয়াত হাদিস পড়ব তাও বলতে পারি না আগে থেকে কোন সিদ্ধান্ত থাকে না আসলাম কোন একটা কিছু পড়লাম আল্লাহ পাকের মেহরবানি হয় কোরআন সুন্নার এল যতটুকু আল্লাহ পাক জানার তৌফিক দিচ্ছেন তার আলোকে যতটুকু বলার তৌফিক হয় তো এরকম একবার বরিশালে স্বরূপকাঠি সরসিনার নিকটবর্তী একটা অঞ্চলে একেবারেই গাঁও গ্রাম এলাকা এইখানে আমি এমনি লোকদেরকে আল্লাহর মহব্বত তাকওয়া শূন্য যেগুলি বলার নিয়তে আয়াত পড়লাম হাদিস পড়লাম কেন যে মধ্যখানে হঠাৎ করে ছুটল এই মজহাবের ব্যাপারটা আল্লাহ আমি নিজে হতভম্ব এত আমি পেরেশান হচ্ছিলাম বিবেকের আলোকে যে আমি তো নিজেকেই সামলাইতে পারতেছি না কেন এই চাপটার আসলো আর এই দলিল প্রমাণ এই সম্পর্কে হাদিস থেকে দীর্ঘ আলোচনা হল পরে আমি নিজের সঙ্গে যুক্ত করে যেন প্রায় পরে কোন রকম আসলাম তারপরে এক ঘন্টা সোয়া ঘন্টার পরে ফিরলাম তো সাধারণ কিছু দিনই নসিহতের কথা বলে আমার কথা খান্ত করলাম কিন্তু আমি মনে মনে লজ্জিত হইলাম সত্যি লজ্জিত হয়েছি যে এখানকার লোকজন কি বলবে গাঁও গ্রামের লোকজন এখানে অনেক লোকই অশিক্ষিত উনি একটা চাপটার তুলছেন বড় জটিল এইটা এখানে কি খাপ খায় চর বন্দরে শিক্ষিত মহলে না হয় বললে হইত এখানে কেন বলবো আমি লজ্জা লজ্জা জলদি তিনতলা এসে চুপ করে বসে গেছি লোকজন ছুটে আসছে ওখান থেকে এলাকার নেতারা এবং আলেমুল আমরা আইসে একের জন্য চোখ বড় বড় আল্লাহ আজকে আল্লাহ কি রহমত করছে কি কথা হুজুর এই এই এলাকাটা লামজাবি ভাইয়েরা ঘাঁটি বানাইছে এবং তারা বাড়িতে বাড়িতে গিয়ে লোকদেরকে হানাফিদেরকে নতুন কলমা পড়ায় হানাফি মজাব থেকে তওবা করে লামজাবি বানাইতেছে এরপরে দেখা গেল মসজিদ গুলিতে এখন আমি জোরে হাত এখন বুকে বান্ধা আরম্ভ মনে হয় যে পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসই নাই যে নাভির নিচে হাত বান্ধা যাবে নাবিজাহান বান্দারাকে তিরস্কার এবং ব্যঙ্গ করতে থাকেন। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো এরকম নাবিজাহান বান্দারাকে বলছেন, হাত বান্দার আওয়াজ আদায় করছেন, আল্লাহর কসম করে বললেন। এবং এটা সহি হাদিস ওয়াইল ইবনে হুজুর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আনা আলা শিমালি ফাবিসুল ফিসলাতু কাফসুর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম নামাজের অত তিনি আর তার ডান বাম হাতের উপর ডান হাত এবং সেটা নাভির নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে নিয়ে যারা তিরস্কার করে সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে। এই ভারত মহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম যারা শুনতেছে না তারা কেন, তাদের মধ্যে একজন আল্লামা সমগ্র হাদিসের ভান্ডার, এক হাদিসের সমুদ্র তার দেশে যা পড়তে তাই মুখস্থ হয়ে যেত, যাই শুনতে তাই মুখস্থ হয়ে যেত, এত বড় আলেম ছিলেন আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ। আরবের এক বড় আলেম তিনি একবার শুনলেন যে ভারতে শুনলাম বড় বড় আলেম মহাদেশ আসেন, আমার ইচ্ছা যে বড় আলেমদেরকে দেখবো ভারতে, পাকিস্তান আসছেন ওইখানে জিজ্ঞাসা করবে যে বড় আলেম তিনি বড় মহাদেশ হাদিস বিশারদ। পাকিস্তানের ওলামারা বললেন আপনি ভারত যান দারুল দেওবন্দে যান, তখন আল্লাহ মহাম্মদ কাশ্মীরে দারুল দেওবন্দে। ওই আলেম ওখানে গিয়া উনি মজাক মানেন না, লামজাবী মানুষ, লামজাবী মানুষ কাফের না মুসলমান। যাই হোক ওখানে গিয়া ওই আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরের সঙ্গে কয়েকদিন থাকলে ভাইকে দেখতেছেন আল্লাহ তিনটা হাদিস আর হাদিসের বৃষ্টি বর্ষণ করতেছেন, তার সভা হাদিস শরীফ বুখারী শরীফ পড়াইতেন তিনি, টিভি শরীফ পড়াইতেন তিনি, সে এমন হাদিসের আলোকে হাদিসের ব্যাখ্যা করতে থাকতেন তিন রাত তাকে দেখতে সব আমল সুন্নত হবে। আর এলমে এরকম বকুল সাগর, বিশাল সাগর। কয়েকদিন থাকার পর একদিন বললেন যে আমি এখন বিদায় চাই, মেহমানদারি করছেন থাকছেন দেওবন্দের পরিবেশ, বিরাট বিরাট আলেম দিন রাত এলম আর এল ফেরেশতাদের মতো একটা মাহাত, ফাইদা তিনি একদম মুগ্ধ হয়ে গেছেন, অন্তরটা হয়ে গেছে দারুণ ভাবে প্রচন্ড ভাবে প্রভাবিত হয়েছেন। বিদায়ের সময় বললেন আশ্চর্য হলাম আপনার মতো এত বিজ্ঞ এত বড় মাপের হাদিস বিশারদ আপনি আপনি কিনা ইমাম আবু হানিফা তাকলিদ করেন তার অনুসরণ করেন, এটা আমাকে বিস্মিত করল। পাল্টা আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ বললেন আর আমার বিস্ময় হল আপনার এলমের পরিমাণ এতটুকু আর অথচ আপনি কোন মজাবের তাকলিদই করেন না, কাউকেই মানেন না, নিজেকে বড় মনে করেন, স্তব্ধ হয়ে চুপ হয়ে গেলেন, ওর কথা তো চলে দিতে পারেন শুনতেছেন ভাইয়ারা। আমি নাচতে বলা জোরে বলা কি চালা, আমার এটা বলার একদম ইচ্ছাই ছিল না আজকে, আমি বরং আজকে এখানে সন্ধ্যার পর থেকে আরাম করার সময় আমি মনে মনে ভাবছিলাম যে আজকে আমি মজাবের কথা বলবই না, হ্যাঁ এটা একদম মনে মনে খুব আরজু করছিলাম যে আজকে এই চ্যাপ্টারটা তুলবই না, কারণ এই চ্যাপ্টারটা যথেষ্ট জটিল, অনেক জ্ঞান গর্ব আলোচনার ব্যাপার, আমার শরীর দুর্বল লাগে আর বিকালে আমি একটু ঘুমাই তাহলে একটু আরাম লাগে, আজকে ঘুমাবার চান্সই পাই না, সুযোগই করতে পারিনি, শরীরে এই ভারী আলোচনা করতে গিয়ে আমার মুশকিল হবে। আর লক্ষ্মীপুর বাসী এটা দেখুক যে ভাই তিনি কথা সাধারণ কথা বললাম, হ্যাঁ আমাদের ভালোই লাগছে তিনি কথা, আমাকে দোয়া দিবে। আর বিতর্কিত যেটা নিয়ে তর্কে লিপ্ত, বিতর্কিত তো বলতে চাই না, যেটা নিয়ে ইদানিং মুসলমানরা তর্কে লিপ্ত সেটা নিয়ে আলোচনা করতে গেলে কে কি বলে তো কে জানে, এজন্য চাইছিলাম এইবার কেন যে ফাঁকে ফাঁকে আমার প্রস্তুতি এবং অন্যতম পরিকল্পনা না বলার পরিকল্পনা থাকা সত্ত্বেও আমার পরিকল্পনা ডিঙ্গায় গিয়ে আমাকে এর ভিতরে ঢুকতে হয়েছে। হ্যাঁ আমি জোরে বলা আসতে বলা মনে হয় যে এটা হানাবিরা ইমাম আবু হানিফা বলছেন যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন তো জোরে বলছিলেন, জোরে শিখাইছিলেন, তোমরা যুদ্ধে লাগো, তোমরা গ্রহস্থ করবো। এই ভদ্রলোকরা কোথায় বাস করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের উপর আমলকারীদেরকে মুশরিক এবং কাফের বলতে থাকে? কারা এরা? এত বড় ভয়ঙ্কর সীমারঙ্গ তোমাদের আল্লাহ রসুলের হাদিসের সঙ্গে কুস্তানি দাবি করো? সেই সাহাবি আমিন জোরে বলার হাদিস বর্ণনা করি, একই সাহাবি আমিন আসতে বলার হাদিস বর্ণনা করি, শুনতেছেন আপনারা? একই সাহাবির দুই বর্ণনা। মহাদিসিন যারা হাদিস শাস্ত্র সম্পর্কে যারা বিজ্ঞান অনুসার তারা এটাকে স্পষ্ট জানেন, বাংলা বই থেকে হাদিস পড়েন, বাংলা বুহারি থেকে হাদিস পড়েন, স্বীকার করে মুসলমানদের শৃঙ্খলাপূর্ণ সমাজকে আপনারা তসপস করতেছেন। কোথায় আপনারা? আপনাদের সঙ্গে আমরা বসতে চাই এই লক্ষ্মীপুর শহরের উপরে। আপনারা যারা মধাবের বিরুদ্ধে বক্তৃতা করেন আমরা আপনাদের সঙ্গে বসব, খোলা মঞ্চে। আর সমাজের নেতৃবৃন্দ স্টেজে থাকবে, আমরা অনুরোধ করব সরকারকে পুলিশ বাহিনী তারা দিবেন, কোন বিশৃঙ্খলা যাতে না ঘটে, কিন্তু আমরা শান্তিপূর্ণ আলোচনা করব। আপনারা আপনাদের দলিল পেশ করবেন হাদিসের আলোকে, আমরা আমাদের দলিল পেশ করবো হাদিসের আলোকে, যাতে মুসলমানদের সাথে স্পষ্ট হয় কারা হাদিসের অনুসারী আর কারা কতটুকু হাদিসের বিরোধী। সব সময় এটার ব্যবস্থা করলেন আপনারা, আমরা এর জন্য প্রস্তুত একশো দুবার। এর জন্য ভারত থেকে আলে আমদানি করতে হবে না, পাকিস্তান থেকে আলে আমদানি করতে হবে না, বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলে মুফতি মহাদেশ বহু বন্ধ তারা যথেষ্ট এই কাজের জন্য ইনশাআল্লাহ। আপনারা আরব দুনিয়ার হাওলা দিতে থাকেন, আলেম খালি আরব দুনিয়াতে বাস করে, এই অনারব জমিনে বড় বড় আলেম পয়দা হন নাই। ইমাম বুখারি আরবে জন্ম হয়েছে, বুখারা কি আরবের অংশ? কথা বলেন না কেন? ইমাম বুখারি মানে তিনি বুখারার বাসিন্দা, ইমাম বুখারি আরব জন্ম হয়েছে, ইমাম তিরমিজি আরব জন্ম হয়েছে, ইমাম মুসলিম নিশাপুরি তিনি আরব জন্ম হয়েছে। এই বুখারি মুসলিমের উদ্ধৃতি দেন আরবের আরবের কোন আলেমের কিতাব বলে আরব ছাড়া অনারব দুনিয়াতে বড় বড় আলেমে তিনি বড় বড় মহাদেশ পক্ষী পয়দা হন নাই। আল্লাহ তারা আরব দুনিয়াতে আলেম বাড়াবেন আর অনারব হলে সেগুলোকে কাফের বানিয়ে জাহান্নামে ফেলবেন। কোন কিতাবে কোন হাদিসে কোন আয়াতে এরকম কোন কথা আছে? শুনতেছেন না আপনারা? একই সাহাবি দুই বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কওয়ালা বলা দলি কওয়ালা আমিন বলা দলিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেন, কি কথা বুঝেন নাই? এরপরে সাহাবি এক বর্ণনায় বলেন আরেক বর্ণনা রফা বিহা সৌতাহু, আরেক বর্ণনা মাত্তা বিহা সৌতাহু, এক বর্ণনা বললেন তিনি আওয়াজটা বড় করছেন আরেক বর্ণনা তার আওয়াজটা গুরুত্ব ছিল আরেক বর্ণনার আওয়াজটা লম্বা ছিল। এই হাদিসের লম্বা ব্যাখ্যা তো আমি করতে যাবো না, যেহেতু আপনারা এই আরবি পড়েন না সকলে, হাদিস সম্পর্কে সকলে জানেন না, আমার উচিত হবে এই বিষয়টাকে সংক্ষেপ করা। এর সহজ অর্থ হল ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের যে আমল সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জোরেই বলছি। এই কথা ক্লিয়ার আপনাদের কাছে? কথা ক্লিয়ার হয়েছে কিনা? এই সাহাবি যে হাদিসের বর্ণনাকারী একই সাহাবি তিনি আবার বলেন যে শুনতেছেন ভাইরা? কি বলবো? আচ্ছা এই সম্পর্কে এক দুটি বলার কোন ইচ্ছা ছিল না, কিন্তু কেন আসল? এই সাহাবি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলেন জ্বলিন বললেন এবং তিনি আওয়াজ দিয়েছিলেন। আরেক বর্ণনায় তারই বর্ণনা যে আওয়াজটা তখন নিঃশব্দ আমিন বললেন। শুনতেছেন ভাই? ইমাম আজম আল্লাহ রহমতুল্লাহ নীতি ছিল যে হাদিস আমরা ডাইরেক্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম না, ছিলেন সাহাবিরা। আরেকটা জটিলতা এই হয়েছে থাকেন নাই, দিকে ওদিকে ছড়ায় পড়ছেন। রসুল্লাহাম থেকে প্রাপ্ত এলিমের অমূল্য সম্পদ এই মণিমুক্তাহিয়া কাঞ্চন বিশ্বময় বিতরণের জন্য ছড়ানো জন্য। আর সাহাবীদের বড় বড় অংশ বিরাট বিরাট মাথা ইনারা চলে গেছেন ইরাক, ইরাকের মুক্তিও আবার গিয়া এদের একদম বড় বড় আপনার সঙ্গী টপ লেভেলের সাহাবিরা কুফার মধ্যে কেন জানি বেশিরভাগ অবস্থান করতেছেন, বুঝতেছেন আপনারা? যার কারণে আমিনুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন আর দুনিয়ার মাথা, কারণ আরবের সব মাথা ওখানে জমা হয়েছে, ওখানে একত্রিত হয়েছে, শুনতেছেন ভাইরা? সেই কুফাতে জন্মগ্রহণ করছেন ইমাম আজম আহমদুল্লাহ। সাহাবিদের সঙ্গে সাহাবিদের ভয় তিনি সরাসরি দেখছেন একটা নিশ্চিত। ইমাম তার কি বলেন, ইমাম আবু হানিফা হযরত আনাস ইবনে মালিক মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন হযরত আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন আপনারা? এই কথা আমরা হানাফিরা বলতে গেলাম, সাফি মোজাবের গোলামারা বড় বড় ইমামরা লিখছেন, ইমাম শামসুদ্দিন জাহাবী লিখছেন, বুখারী শরীফের ব্যাখ্যা তাহাবী লিখছেন, এই কথা বুঝেন না ভাই? ইমাম আবু হানিফা তিনি তো তাবেই ছিলেন, সাহাবি থেকে দেখছেন, এবং তিনি হয় সাহাবি থেকে আর বিশেষভাবে সাহাবিদের বড় বড় শিষ্যদের এলমের ভান্ডার থেকে এলম অর্জন করছেন। তার আমরের আলোকে মুসলিম সমাজকে কুরআন সুন্নাহর এক একটা বিষয়ের সিদ্ধান্ত দিচ্ছেন, কথা বুঝুন না? ইমাম মালিক রহমুল্লাহ, ইমাম শাফি রহমুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তারা কেউ নিজের ব্যক্তিগত মতামত চিন্তা ভাবনা এটাকে উম্মতের কাছে পৌঁছান নাই, বরং কুরআন সুন্নাহর বিশাল ভান্ডার ছাপে রাখবেন, আপনার কথা বলবেন একদম কঠোর ভাবে, একদম একটা কথা কিন্তু পরস্পর বিরোধী কথা খেয়াল তাদের জানা আছে। ইসলামের প্রথম যুগ, মধ্য যুগ, সর্বশেষ যুগ, এর ভিতরে ইসলামের বিধানগুলোর মধ্যে বদল করতে থাকছেন আল্লাহ তাআলা। তখন একটা হুকুম দিলেন, কিছুদিন পর সেটাকে রহিত করে দিলেন, এটা ভাঙ, এখন আবার এই হুকুম, কথা বুঝলেন না আপনারা? কোরআন শরীফের কোন জায়গাতে আছে নাকি যে النبي أولى بالمؤمنين من أنفسهم وهو أب لهم؟ أعطيكم شكرا لكم ذلك أعطيكم ذلك أب لهم ما يتا حافظ صاحب تمي حافظ صاحب حافظ نعم ولا تقوي تبار بنا تيك بات هاي حافظ نعم لبشي تلوات النبي أولى بالمؤمنين من أنفسهم وهو أب لهم كي أرتم নবী মোমেনদের প্রতি তাদের নিজের চেয়ে বেশি রহমওয়ালা, মায়া মহব্বতওয়ালা। নবী মোমেনটা মোমেনদের যত ঘনিষ্ঠ, আল্লাহর নবী মোমেনদের জন্য তার চেয়ে বেশি ঘনিষ্ঠ। আমি আমার জন্য যতটা কল্যাণকামী, আমার নবী আমার জন্য তার চেয়ে বেশি কল্যাণকামী। এরপরে এই কোরআনেরই আয়াতের অংশ, ওয়াহুয়া আবুল্লাহুম, এবং নবী ওদের আব্বা লাগেন। শুনতেছেন ভাইরা? কিন্তু এটা কি কোরআনের আয়াত ছিল না কি? আপনারা হুজুররা নাই এখানে? হ্যাঁ, হুজুরের হাদিস পড়াও না তোমরা? নাসাই শরীফে হাদিস নাই যে ওয়াহুয়া আবুল্লাহুম কোরআনে কারিমেরই অংশ ছিল, কিন্তু পরে আল্লাহ পাক এটাকে কোরআনের মধ্যে রাখেন নাই, মনসুখ করে দিচ্ছেন, এটা কোরআনের মধ্যে রাখেন না, বাইরে রাখেন, বিশেষ সেটা হাদিস শরীফের অংশ হয়ে গেছে। আমরা যে এখানে দোয়ায় কুনুত পড়ি না, দোয়ায় কুনুত কাও আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা কোরআনেরই অংশ ছিল এক বর্ণনা মোতাবেক, পরে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের হেকমত, কথা বুঝেন নাই ভাইরা? এবার বাহ্যিকভাবে মনে হয় যে তাদের আব্বা লাগেন, এইটা আল্লাহ কোরআন থেকে মানে তেলাওয়াতের মধ্যে রাখলেন না কেন? কি এটা বলতে, এটার বলার আগে আরেকটা বিষয় বলি, সেটা হলো উনি গিয়ে বাংলাদেশে থাকতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চিৎকার করতেন, নাম শুনে শুনলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কবিতা শুনলে কান্দে, এমন চিৎকার দেয় চোখের পানি মুছতেই থাকে। এরকম লোক পাওয়া যায় না, এরকম অল্প কয়েকজন না অনেক লোক পাওয়া যায়। আমাদের এই লক্ষ্মীপুরে হাবিব চৌধুরী মোল্লার একটি নাম হয়েছে, আপনারা চিনেন ভালো আমার, আমাকে খুব মহব্বত করেন, আমার বন্ধু মানুষ। সে আমার খানকাতে যান, আল্লাহ পাকের রহমতে বাংলাতে আমার মনে হয় যে সম্ভব আছে 2000-এরও উঠে আমার বাংলা কবিতা আছে যেগুলোকে শিল্পীরা গাইতে থাকে। উনি যখন শুনেন রসুল্লাহ সাল্লামের সামনে মদিনা শরীফের সামনে কোন কবিতা চিৎকার দিয়ে কাঁদতে থাকেন এই ভাবনা। এরকম বহু লোকদেরকে এখানে দেখি কাঁদতেই থাকেন, কিন্তু এই লোকগুলো যখন মদিনা শরীফ যান, শুনতেছেন আপনারা, এই বাবু সালাম দিয়ে ঢুকতেছে রওজা শরীফের দিকে যাইতেছে, ওই রওজা শরীফ সামনে গিয়া আমাদের আমরা ধরুন বাংলা উল্টা পাল্টা এরকম আরবি উল্টা পাল্টা বলতেই থাকে, এমন লাগে যে কি আমসি আমসি, কেউ বলে মাসে মাসে, আর সামনে চলো। এখন পুলিশ এরকম বলে মোতাবারা বলে কেন দাঁড়ায় আসো, এরকম কি করবে সালাম দিয়ে চলে যায়। পরে আমাকে গিয়ে কয়েকজনে বলে আমার বোধহয় এবার সব শেষ, কেন কি হয়েছে ব্যাপার, ওখানে বাংলাদেশের রসুল্লাহ ইসলামকে এত মহব্বত করতাম, কত যদি উপস্থিত থাকে আর বর্তমান রওজা শরীফের সামনে গেলে আমাকে সামলাবো কেমনি, কিন্তু আমি আল্লাহ রসুল্লাহর সম্মুখে এসে দাঁড়াইলাম আমার মতো খালি, সেই তর্ক নাই, সে কেউ নাই, সেই বিকুলত নাই, বিকুলতার লেস মাত্র আমার মনে হয় সব শেষ। আমি বলবো আমি মনে হয় একদম ধ্বংস হয়ে গেছি, না হলে আমার অবস্থা হবে কেন এরকম। যাই হোক, আমি বললাম যে যখনই আল্লাহ পাক এখানে আসবার তৌফিক দিচ্ছেন, আমি তো এখানে অবস্থায় দেখলাম কাউকে চিৎকার দিতে এইরকম ব্যাকুল হতে, এত বেশি ওখানের মতো অস্থির হতে দেখলাম না। কেন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আল্লাহ পাক জানেন যে আমার নবীর মহব্বত ভালোবাসা দেশে থাকতে দূরে থাকতে যেরকম উত্তাল ঢেউ খেলত বুকে, তেমনটা যদি এখানে বলে সবগুলো চিৎকার করবে এখানে চিৎকার হয়তোটা হয়তো হাজারে হাজারে ওই আগের অবস্থা থাকলে এখানে সব হার্ট ফেল করতে থাকে, কথা বুঝেন নাই। আর রওজা পাকের সম্মুখ থেকে হাজার হাজার লাশ কেবল কবরস্থানের দিকে এগিয়ে থাকতে হবে, আল্লাহ পাক গায়েব থেকে প্রত্যেক প্রেমিকের অন্তর কিভাবে নিজে সামাল দিতে থাকে। আমার বন্ধুরা বলবো আসল কথা বলতে যে তাই তো মনে হচ্ছে, আর না হলে ফের মদিনা শরীফ থেকে আইসা যে জেদ্দা হইয়া বাংলাদেশ আই সে চিৎকার, হায় মদিনা, একজন এক বড় ব্যবসায়ী যে অনেকগুলো শিপের মালিক, উনি আইসে আমার সঙ্গে দেখা করে বলতেছেন আমি থাকবো না, আমি আমি এখনো চলে যাবো, আবার এই এক দুই সপ্তাহের মধ্যে আমি চলে যাবো, আমি সহ্যই করতে পারবো না। কিন্তু ওখানে কি কথা বুঝেন নাই, এটা এই জন্য বললাম যে কোরআন শরীফ আল্লাহ পাক ওহু আবুল্লাহ শব্দটা যেটা ছিল কোরআনেরই আয়াতের অংশ রাখলেন না, অনেক আল্লাহর প্রেমিক হয়তো ওহু আবুল্লাহ ওরা সহ্য করতে পারতেন না, এক চিৎকার দিয়ে ওখানেই শেষ হয়ে যেত। শুনতেছেন ভাইরা, যে কোনো হেকমতই হোক আল্লাহ পাক সেটা রাখেন নাই, এটা একটা দলিল হলো কিনা যে আল্লাহ পাক কখনো কোরআনের অংশ কিছু ছিল পরে রহিত করে দিয়েছেন, এমনটা হয়। আর স্পষ্ট কোরআনই আছে মা নানসাক মিন আয়াতিনা ওয়া নুনসিহা নাতি বিখাইরি মিনহা ওয়া মিসলিহা, আমি কোরআনের কোন কোন অংশ যখন রহিত করে দিই ওইটারই সমান অথবা তার চেয়ে আর ভালো কিছু তোমাদের জন্য দান করে দিই। শুনতেছেন ভাই, আল্লাহ পাক এরকম মনসুখ করছেন এটা প্রমাণ হলো কিনা,
এরপরে এর দলিল তো বহুত আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমরা নামাজ পড়ি না, মাগরিব নামাজ পড়া গেল, এসান ফরজ, জোহর আসর, এই হুজুররা জানেন আপনারা হাদিস বিচারক, হাদিস সম্পর্কে ব্যাপক জানেন, নামাজ পয়লা যখন ফরজ হয়েছিল জোহরের নামাজ 4 রাকাত ছিল, দুরুদ দুই রাকাত, কথা বলো না কেন বলবি, তোমরা কি লেখাপড়া করো না? কাঁপতে কাঁপতে উত্তর দাও, কোথায় গেছে মামু? তোমরা মিয়া মোল্লারা পিছনে বসো, এখানে আসো, হুজুরের দল আসো, এখানে আসো, বুহারী শরীফ পড়ো মিয়া, পিছিয়ে বলাইছে আমার সাহায্য করবো না? হ্যাঁ বলো, নামাজ শুরুতে যে ফরজ হয়েছিল জোর করে রাখাচ্ছিল, চলো সাহস মরণা। আর ভাই কেউ যদি মরণারা সাহায্য না করে বলবো যে কিন্তু একটা এসব কথা বলতে হয়েছিল, কারণ আপনারা তো নতুন শুনলেন না, ওরা আমিই তো ভাষাতে বলবো। হ্যাঁ, আর লক্ষ্মীপুরের মানুষ যে সাহসী, কোন ঝামেলা হয়তো ঠিক আছে দেখি, এইরকম নতুন কথা শোনার কেন? নামাজ যখন ফরজ হয়েছিল তখন শুরুতে কয় রাকাত করেছিল? 2 রাকাত। হাদিস শরীফে আছে মাগরিবের টার ব্যাপার, কেউ বলছেন কোন বর্ণনা আছে প্রথমে 2 রাকাতই ছিল পরে 1 রাকাত বাড়ছে, কেউ বলছেন না মাগরিবটা খালি শুরু থেকে 3 রাকাতই ছিল। চলো এটা আরেক চ্যাপ্টার, এখানে কোন হাদিসের এই ক্লাস শুরু হয় নাই যে এটা নিয়ে আমার সবিস্তার ব্যাখ্যা আছে, সব বিষয়ে দিতে হবে। আমি তো শুধু মুসলমান ভাইরা যে বিভ্রান্তির শিকার হচ্ছে ওই অধ্যায়টা নিয়ে খানিকটা একটু টাচ দেওয়ার উদ্দেশ্য এখনকার এই মুহূর্তের আলোচনা শুনতেছেন ভাইরা? তো দেখা গেল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উপরে প্রথম যখন নামাজ ফরজ হল মেরাজ থেকে আসলেন তখন 2 রাকাত, মেরাজ থেকে আসার পরে 2 রাকাত পড়তেছেন, জিবরিল আমিন এসে ইমামতি করলেন, রসুল্লাহ সাল্লাহ ইসলাম জিবরিল আমিনের অনুসরণে আমাজ আদায় করলেন কাবা শরীফের সামনে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কি কথা বুঝেন নাই? পরে আল্লাহ পাক বাড়ায় 4 রাকাত করে দিলেন, কি কথা বুঝেন নাই? কিছু আগে একরকম ছিল পরে একরকম, এখন আপনারা যারা চিৎকার করতে থাকেন বুখারী শরীফ থেকে ডাইরেক্ট আমল করব, মুসলিম শরীফ থেকে ডাইরেক্ট আমল করব, কোন হাদিস আগে আর কোনটা পরে, সবগুলো কিন্তু সব পূর্বিতর আছে, কিন্তু এটা বলা নাই এই আমলটা আগে ছিল পরে ছিল না। হাদিসের কিতাব খুললেই দেখবেন যে সাহাবী নামাজের মধ্যে কথা বলতেছে, এ ভাই কয়েকটা চলছে, কোন নম্বর রাখা ছিল, বলে এটা তৃতীয়, বলে ঠিক আছে জাযাকাল্লাহ। ওই যে তিনি কথা বললেন উনি কিন্তু নামাজ পড়তেছেন। এখন আমাদের যে সকল বন্ধুরা বলেন যে হাদিস দেখে দেখে আমরা দিন শিখবো, কোন আলেমী দিন থেকে শিখতে হবে না, তারা এখন এই আমল করেন কি জানেন? যে হজে গেলে দেখতে পাবেন যে এই ফোন আসলো, ফোনটা পকেট থেকে বাইর করে পরে রিসিভ করে এরকম পরে বলে আনাফিস সালাম, আমার পাশে দাঁড়ায় আছে বলতেছে যে ভাই আমি নামাজে আছি। কি শুনতেছেন ভাইরা? ডাইরেক্ট হাদিস থেকে আমল করার এই ফজিলত ইক্তাদের কপালে জুটতেছে। আর এই লোকগুলো যদি ব্যক্তিগত ভাবে হাদিসের কিতাব থেকে পড়াশোনা করতে না দেয়া বিজ্ঞ আলেমদের নিকট থেকে পড়তো, বিজ্ঞ আলেম তাকে বুঝাই দিতেন এটা ইসলামের প্রথম যুগের বিষয়, পরে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে আল্লাহ পাক নির্দেশ করছেন নামাজের মধ্যে তোমরা নীরব থাকবে, শান্তভাবে আমল করতে থাকবে, তখন এই কথা বলার অর্থে কথা হয়ে গেছে। কি কথা বুঝলেন না? এখন আসেন সেই বিষয়ে, এই সাহাবিতে পড়লেন যে একই সাহাবির 2 বর্ণনা আমরা কোন দিক যাব, এখন কি সাহাবির নিচের কোন শিষ্য কথাটা গোলমাল করে ফেললেন কিনা? কি কথা বলেন নাই? আর এই যে একটু হঠাৎ বলে বসবেন যে দঈফ হাদিস মওদু হাদিস, ওই ভাইয়েরা এখানে কি বলবেন? এটা দঈফ হাদিস মওদু হাদিস বলবেন, তাহলে আপনাদের এলেম কতটুকু তাও তো বুঝতে পারবেন, এখানেও কি সে কথা বলবেন? যাই হোক, এখন হানাফিদের একটা উসুল এই যে হাদিসের পরস্পর এরকম বিভিন্নতা, একই বিষয়ের উপরে পরস্পর বাহ্যিকভাবে বিরোধ মনে হয় তখন দেখতে হয় ব্যাপারটা তাহলে কি, বিরোধ তো হইতেই পারে না, আল্লাহ নবী তো একরকম শিক্ষা দেবেন, বিভিন্ন একটা বিষয়ে বিরোধপূর্ণ মনে হচ্ছে কেন, এটার বাস্তবতাটা কি এটা যাচাই করতে হবে। এই যাচাই করতে গিয়েই এই এক ইমামের এক মত এক রকমের জ্ঞান লাভ হয়, আরেক ইমামের আরেক রকম জ্ঞান লাভ হয়। তো উনি বলেন যে আমারটাই মনে হয় যে অধিক যুক্তিযুক্ত, এটাই সিদ্ধান্ত নিলাম। আরেকজনে বলেন আমারটাই মনে হয় অধিক যুক্তিযুক্ত, আমি এটাই সিদ্ধান্ত নিলাম। বিশ তিরিশ জন আলেম বুজুর্গ আল্লাহ বলা এসে বললেন আপনারটা আমার পছন্দ লাগছে, এই হয়ে গেলেন হাম্বলি। উনি সাহাবি, ইনি হানাফি, ইনি মালিক, কি কথা বুঝেন নাই? এইভাবে পার্থক্য হয়ে যেমন এই আমিরের হাদিসটার ব্যাপারে কথা বুঝেন নাই ভাইরা, হাদিসের সাহাবির বর্ণনা তো এমনটাই, এবং ডাইরেক্ট তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের আমল বলেই উল্লেখ করতেছেন। এখন আমরা কোন দিকে যাই? ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বলেন আমরা দেখব যে সাহাবিরা বিভিন্ন রকম আমল করেন বটে, কেউ জোরে বলেন কেউ আসতে বলেন, দুটা সাহাবিদের মধ্যে ছিল, যেহেতু ছিল তাহলে বোঝা গেল আমি জোরেও বলা যাবে আসতেও বলা যাবে, দুটা বই কি কথা বুঝেন নাই? এটা হলো প্রথম সিদ্ধান্ত। কিন্তু এখনই তা কোথেকে আসলো এই জমানায় আইসা, আমি আসতে বললেই তারা কাঁপো, এটা কোথেকে যোগ হলো? একই বিষয় শুনতেছেন ভাই? কিন্তু মূলত পার্থক্যটা, মত পার্থক্যটা শুধুই এতটুকু ছিল এই দেড় হাজার বছর পর্যন্ত। কি সেটা? যে আসলে দুইটাই তো ঠিক আছে, কিন্তু কোনটা উত্তম, মৌলিকভাবে কোনটা উত্তম, মূল আমল কোনটাকে বানায় রাখা উচিত? কখনো জোরে বললাম তো বললাম, কিন্তু আসল আমল কোনটা ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নাকি এমন ছিল যে এই আজকে আমিন জোরে বললেন, কালকে আসতে বললেন, এই বেলা জোরে বললেন, সেই বেলা আসতে বললেন, এমনটা নাকি? এইটা নিয়ে চিন্তা গবেষণা করে তো হানাফি মজাবের আলেম ওলামারা ভাবলেন যে দেখি বড় বড় সাহাবিদের আমল কি, আর এই ব্যাপারে কোরআনের মধ্যে কোন দিক নির্দেশনা ইঙ্গিত ইশারা পাওয়া যায় কি না? কথা বুঝেন নাই ভাইরা? তো বুখারী শরীফে এক কথা আছে, আমিন দোয়াও, আমিন দোয়া, কি কথা বুঝেন নাই? আচ্ছা পাইলাম একটা ধারা। হানাফিরা বলেন যে আর দোয়া সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে দাওয়াত বিসসিররি খায়রুম মিন সাবিনা দাওয়াতান ফিল আলানিয়া, যে গোপন দোয়া প্রকাশ্য দোয়ার চেয়ে সত্তর গুণ বেশি মর্যাদাবান। তো বুখারী শরীফের একজন বিজ্ঞ আলেমে দিন তিনি যখন বললেন যে আমিন দোয়া, আমিনের অবস্থান আমিন মানি আল্লাহ কবুল করেন, তো এটা মৌল বলতে এটা দোয়া, যখন দোয়া, দোয়ার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আসলামের নির্দেশনা হল যে নীরবে নিঃশব্দে যদি বলো সেটা সত্তর গুণ বেশি উত্তম। এতে এটা একটা সাপোর্ট দেয় যে আমিনের মূল অবস্থান হওয়া চাই যে আসতে, কারণ এটা দোয়ার মধ্যে পড়ে, দোয়ার বিভাগের জিনিস, এই কথা বুঝলেন না? দোয়া বিভাগীয় ব্যাপার, এজন্য এটা আসতে বলা এটাই যুক্তিযুক্ত মনে হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের আলোকে। আমার কথা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? একটা উসুল, একটা মূলনীতি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর প্রধান মূলনীতি হল যে কোনো বিষয়ে হাদিসের পারস্পরিক যদি বিরোধ পরিলক্ষিত হয় বাহ্যিকভাবে বাস্তবে তো থাকতে পারে না, তো সেটাকে আমরা প্রথম এটার সুরাহা খুঁজব কোরআনের আলোকে, কোরআনের ভিতরে এটার কোনো ভিত্তি পাওয়া যায় কিনা। যদি না পেলাম তাহলে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো পরস্পর বাহ্যিক বিরোধ, তাহলে আমরা বড় বড় সাহাবিদের আমল দেখব, তাদের ফতোয়া দেখব, সিদ্ধান্ত দেখব। শুনতেছেন ভাইরা? এখন হানাফিরা বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আমার পরে নবী হলে নিঃসন্দেহে উমর নবী হয়েছে, কি কথা বুঝলেন না? সেই উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে ফতোয়া দিতেন আমিন নামাজের মধ্যে আসতে বলবে, কয়েকটা বিষয় আসতে বলবে, ফতোয়া দিতেন উমর একসঙ্গে, এই শুনুন নামাজের মধ্যে সানা সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আসতে পড়বে, আমিন আসতে পড়বে, আত্তাহিয়াত আসতে পড়বে, এই ফতোয়া কার? শুনতেছেন ভাইরা? উমর রাদিয়াল্লাহু আনহু এত বড় আলেম, এত বড় ফকি, আল্লাহর নবীর এত ঘনিষ্ঠ, তার ফতোয়া নবীর যেটা সার্বক্ষণিক আমল, ওর অবস্থানকে তার বিরুদ্ধে হবে, যে নবী যা করছেন আমি লাগলাম তার বিরুদ্ধে, এটা কি হইতে পারে? হযরত উমরের এরকম অবস্থান হওয়া সম্ভব? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের কর্তব্য হচ্ছে আমার আদর্শ ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শ ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, উমর আমিন আসতে বলছেন, আর ইমাম যখন আমিরুল মুমিনীন ছিলেন তিনি ইমাম, তিনি খতিব, তিনি খুতবা দেন, তিনি নামাজ পড়ান, আমিন আসতে বলেন, আর উমরকে সবাই ভয় পেতে। কি শুনতে শোনেন না তারা? হযরত উমরকে এমন ভয় পেয়েছে সকলে যে সাহাবীরা ভয়ে কাঁপতে থাকতেন। দলিল পেশ করলে হযরত উমর যখন বলতেন, কি বললো, আল্লাহকে ভয় করো, আপনি যদি বলেন তাহলে এটা ছেড়ে দিই। এই সম্পর্ক আমি কি আপনাদেরকে হাদিস শোনাবো? কি বলবো, এগুলো বলতে গেলে আমি এটা মুনাসেব মনে করি যে এই চাপটাই আলোচনা হয়। মুসলমানদের মধ্যে আজকে জ্ঞানের এত অভাব, বিশেষ করে এই বন্ধুরা যারা এই বিরুদ্ধে লাগছেন না বুঝা, তাদের কারণে মুসলিম সমাজ এত বেশি তছনছ হয়ে আছে। যেটাই আলোচনা আছে মন চায় যে এটার ব্যাপক ব্যাখ্যা দিই, আর না হলে কোনো জানি বিভ্রান্তি থেকে যায় কিনা। এজন্য যেটা বলতে চাই না ওইদিকে আজকে না গিয়ে আরেক দিকেই যাইতে থাকি, যদিও আল্লাহ পাকের রহমতে সেটাও জানা আছে, সেটার জন্য দলিল আছে। কি কথা বুঝেন নেই ভাই? আমরা বাংলা বই পড়ে হাদিস হাদিস পড়ি নেই, বাংলা হাদিস পড়ি নেই, বাংলা বুখারি শরীফ পড়ি নাই ভাইরা। যাই হোক, উমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিলেন এই কথা, চার খলিফা তারা বড়, চার খলিফার পরে সবচেয়ে বড় সাহাবীদের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। শুনতেছেন ভাইরা, এত বড় মাপের আলেম এবং ফকি আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সাহাবী যে সাহাবীদের যুগে ফতোয়া চলত, সাহাবীদের সাহাবীরা সকলের ফরজ পরিমাণে এলিমের অধিকারী ছিলেনই, কিন্তু বড় আলেম ছিলেন যারা, তারা মুফতি সাহেব ফতোয়া দিতেন, বাকিরা মাথা পেনে মানতেন সেটা। কথা বুঝেন নাই? কিন্তু আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত বড় মাপের আলেম, তার শিষ্য যে কজন ছিলেন, আব্দুল্লাহ মাসউদের যতজন শিষ্য ছিলেন তারা সাহাবিদের মধ্যে সরাসরি ফতোয়া দিতে থাকতেন, আর সাহাবিরা আব্দুল্লাহ ইবনে মাসউদের শিষ্যদের ফতোয়ার সামনে মাথা ঝুঁকেতেন। এত বড় মাপের ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নামাজে আমিন আসতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রোহী লাগছেন। কি কথা বুঝেন নাই ভাইয়া? এখন ব্যাপারটা হচ্ছে ওই যে এক সাহাবি, তিনি হুজুর রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমিন জোরে বলছেন, এটাও আছে, আসতে বলছেন, এটাও আছে। এখন এটার সমাধান কি? এই বড় সাহাবিদের সিদ্ধান্ত এবং ফতোয়া দ্বারা আমাদের হানাফিরা বলেন, আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি মূল আমল ছিল আমিন আসতেই বলা। কিন্তু জোরে বলাটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো আমল যেটা চুপে চাপে নামাজের মধ্যে করার বিষয় একটু আওয়াজ করে করতেন, যাতে অন্যেরা শিখতে পারে যে এখানে এই আমলটা হচ্ছে। কিন্তু কি কথা বুঝেন নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিতেন আমি নাচতে বলবো, একদিন তিনি নামাজ পড়াচ্ছেন, এরপর সুরা আরম্ভ করছেন, কি রে ভাই, উনি বলেন যে আমি নাচতে বলবো, আজকে আমিন উনি আমিনুল মুমিনীন জোরে বললেন। যে পিছনে সাহাবীরা বলেন, তা আমরা বুঝতে পারছি, আমাদেরকে শিক্ষা দিতেছেন এই জায়গায় কিন্তু আমি নাচতে বল, আপনি বলতে হয়, তোমরা বলো কিনা না ছুটতেছে খেয়াল রাখো। কি কথা বুঝেন নাই? এই এক বিষয় যে এখানে আমলান শিক্ষা দেওয়া, প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া, কেন আমিন বলো কিন্তু ছুটে না যেন। ভারতের এক বুজুর্গ মহিউদ্দিনা মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি চায়ের কাপ হাতে নিলেন, মুখের কাছে নিয়ে থামলেন এবং বললেন, অনেক ভাইরা চা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না, দুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না, পানি পান করার আগে বিসমিল্লাহ পড়ে না, অথচ এখানে বিসমিল্লাহ পড়া শুনল, খেয়াল রাখা উচিত বিসমিল্লাহ হয় না। এইটা যেদিন দেখলাম সেদিন থেকে আলহামদুলিল্লাহ সব সময় চা আসলেই মনে হয় খুবই যে হজরত বলছে বিসমিল্লাহ পড়াছে, বিসমিল্লাহ বলার তৌফিক হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে এইভাবে শিক্ষা দিতেন। হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বাহ্যিক ভাবে এটা বোঝা যায় হযরত উমরের আমল থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মূলত আমি আসতেই বলতেন সাধারণত, কখনো হয়তোবা তিনি এরকম জোরে শব্দ করে আমি বলছেন। এবং এইরকম শব্দ করে বলার দুইটা অবস্থান হইতে পারে, একটা হলো লোকদেরকে জানান দেওয়া তোমরা ভুলতেছো না তো আমি বল, আর একটা অবস্থান এই হইতে পারে যে আমি যদিও আমি আসতেই পড়ি জোরেও বলা চলবে, এটা জায়েজ, এটা বৈধ। কথা বুঝেন নাই? তালিম আলিল জাওয়াজ, এটা বলা জোরে বলাও জায়েজ আছে, জোরে বললে নামাজ ছুটবে না, এটাও তো শিক্ষা দেওয়ার নবীরই দায়িত্ব। কথা বুঝেন নাই? প্র্যাকটিক্যালি তিনি সেটা শিক্ষা দিচ্ছেন। এ হলো হানাফিদের ব্যাখ্যা। আপনারা কথা বুঝতে পারতেছেন? তাহলে কি হানাফিরা জোরে আমিন বলার বিরুদ্ধে? জোরে আমিন বলার জায়েজ, কিন্তু যে দলিল প্রমাণের আলোকে যে আমিন আসতে বলা এটা উত্তম বলে হানাফিরা। কিন্তু আমিন নিয়ে যুদ্ধ করার সবক মুসলিম বিশ্বের কোন আলেম দিছিলেন? আমিন যারা আসতে বলে তাদেরকে কাফের বলতে হবে এই সব কোন কিতাবে কোন হাদিসে লেখা আছে? কি বলো আজকে মুসলমানদের? বাকি হলো ফাতিহার বিষয়টা, এটা কি আর আজকে বলবো? এটা কাফি লম্বা, এটা আর আজকে বলতে চাই না আমি। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আশা মানে মন চায় বলতে যে সূরা ফাতিহা ইমামের পিছনে বলা যাবে না কেন? এটা কি ইমাম আবু হানিফার ব্যক্তিগত ঠেলা ধাক্কা? তার ব্যক্তিগত হয় নবীর বিরুদ্ধে লাগছেন তিনি? এরকম ভয়ঙ্কর ধরনের বদগুমানের বচ্ছনা আর বেয়াদবি উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের সম্পর্কে এইভাবে তোমরা মুসলিম সমাজকে তছনছ করতেছো বন্ধুরা। ইমাম শাফি রহমতুল্লাহ শাফি মজহাব এর গোড়া পত্তন হয়েছে এবং পূর্ণতা লাভ করছে যে ইমাম শাফি রহমতুল্লাহ দ্বারা তার সম্পর্কে খতিবে বাগদাদি তারিখে বাগদাদ কিতাবের ভিতরে লিখছেন। একটু সরে বসে নিন, লোকে লাগে না, তুমি সরো ওনাকে বসতে দেবে নাকি? হুজুরের গরম বোধ হয় আসে না? হ্যাঁ, যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন দিননি আতাবাররাকু বি আবি হানিফা, শুনতেছেন ভাইরা? ইমাম আবু হানিফা কাফের এবং মুশরিক, তার অনুসারীরা কাফের এবং মুশরিক। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি হযরত ইমাম আবু হানিফার নিকট দ্বারা বরকত হাসিল করি। শুনতেছেন ভাইরা? ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আবু হানিফার দ্বারা বরকত হাসিল করেন, মানে কাফেরেরও বরকত হয়। এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আমার যখন কোন প্রয়োজন দেখা যায় আযহাবু ইলা কবরিহি, আমি হযরত ইমাম আবু হানিফার কবর জিয়ারতে যাই, গিয়া প্রথম বলছেন যে আমি প্রথম দুই রাকাত সল্লি রাকাত তাইরি দুই রাকাত নামাজ পড়ি, পরে হযরত ইমাম আবু হানিফার কবর জিয়ারতে গিয়া হযরতের কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ পাকের নিকট দোয়া করি। মানে এই ওলি আল্লাহ বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা, এখানে দোয়া করলে কবুল হয়ে যাবে, এটা হলো ওনার বিশ্বাস ধারণা। বলেন যে যখনই আমি ওই কবরের পাশে দাঁড়ায় আল্লাহর নিকট কোন বিষয়ের জন্য দোয়া করছি সবগুলো দোয়াই আমার কবুল হয়ে গেছে। কাফিরের কবরের পাশে গিয়া মুশরিকের কবরের পাশে গিয়া দোয়া করলে সেই দোয়া কবুল হতে থাকে না? ইমাম শাফির দৃষ্টিতে ইমাম আবু হানিফা কাফির ছিলেন, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আন-নাস ইয়ালু আলা আবি হানিফা ফিল ফিকহ, সারা বিশ্বের মুসলমান কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর ব্যাখ্যা ব্যাখ্যার আলোকে যে ফেকার ভান্ডার অর্থাৎ সুবিন্যস্ত দ্বীনের বিধানাবলীর ভান্ডার, এই জ্ঞানের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ ইমাম আবু হানিফার নিকট মুখাপেক্ষী। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন মানে কাফিরের নিকট মুখাপেক্ষী, শুনতেছেন ভাইরা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহর শিষ্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর শিষ্য ইমাম শাফি রহমতুল্লাহ, মানে ইমাম ইমাম আবু হানিফার শিষ্য ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফার ইমাম শাফির উস্তাদ, কথা বুঝুন না দেখি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উস্তাদ ইমাম মুহাম্মদ যখন কোরআন সুন্নার ব্যাখ্যা দিয়ে কথা বলেন, আমার মনে হয় যেন এই মাত্র তার জবানের উপরে কোরআন নাজিল হচ্ছে। এত বড় আলেম মনে করতেন ইমাম শাফি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহকে, ইমাম আবু হানিফার শিষ্যকে, শিষ্যকে এত বড় মনে করতেন। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মুহাম্মদ রহমুল্লাহর নিকট থেকে আমি যে এলমের ভান্ডার অর্জন করছি সেটা দুইটা আরবি উটের পূজা হবে, এত বড় এলমের ভান্ডার আমি ওনার থেকে অর্জন করছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজে বিরাট বড় আলিম মুহাদ্দিস ফকিহ, কিন্তু অন্যদের প্রতি বিদ্বেষ ছিল না, হিংসা ছিল না, শত্রুতা ছিল না, যেটা এখন মুসলমানরা তৈরি করতেছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হাম্বলি মজহাব যার হাতে প্রতিষ্ঠিত, বিখ্যাত আলে বুজুর্গ আল্লাহ বলা এক একজন তারা কত বড়। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আকিমুল মত মওলানা তাহরবি তার সম্পর্কে লিখছেন এক জায়গাতে, যে একবার তিনি নহরে, আমরা কি বলবো, ছোট্ট নদী বা খাল বলেন, নহরের পারে মানে খালের পারে তিনি উজু করতেছিলেন। একজন মুসলমান ভাই ওই পাশে উজু করতেছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের অপর পাশে আরেক সাইডে উজু করতেছিলেন, ওই লোকটার উজু করা পানি গড়ায় গড়ায় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে আসতে থাকছে। তো উনি ভাবলেন যে আল্লাহ, এত বড় আলেম বুজুর বলি আল্লাহ, আর আমার ব্যবহৃত পানি গড়ায় তার দিকে যায়, তিনি যখন উজুর জন্য পানি তোলেন মুখে নেন তাকে দেন মুখে দেন, তা আমার পানিটা ওর সঙ্গে মিশ্রিত হয়, আদবের খেলা উঠে গিয়ে অপর পাশে বসছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যবহৃত পানি গড়ায় যেদিক যাইতেছে সেই সাইডে বসছেন, উজু করছেন, হযরতের পানি আমার দিকে আসে। এই লোকটার ইন্তেকাল হয়েছে। একজনের স্বপ্নে দেখছে ওই মুসলমান ভাইকে, ভাই কেমন আছে, উনি বললেন যে বিপদে পড়ে গেছিলাম, আমার আমল দিয়া তো কোনো কুল ছিল না, আমি তো শাস্তিযুক্ত ছিলাম, রব্বুল আলামিন আমাকে বললেন আমার প্রিয় বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বলের তুমি আদর করছো, সম্মান করছো, শ্রদ্ধা করছো, যে ওই ওখান থেকে উঠে আসা তোমার ব্যবহারের পানি সেদিকে যায় এটা তোমার ভালো লাগে না, অপর সাইডে গিয়া আদব করছো, সম্মান করছো, এইটুকু আমল আমার পছন্দ লাগছে, এজন্য তোমার মাফ করে দিলাম, জান্নাতে যাও, মানে জান্নাতের কাছে। শুনতেছেন ভাই, আমাদের অনেক বন্ধুরা তো এগুলো বিশ্বাস করতে চান না, কিন্তু আল্লামা ইবনুল জৌজি হাম্বলি ছিলেন তারাও কি বিশ্বাস করেন না, তার কিতাব পড়ে দেখেন না, আউলিয়া বুজুর্গের ঘটনা বলে কি পরিমাণ আছে, ইবনুল জাউজি তিনি হাম্বলি ছিলেন, তারা লামজাবি লোক, তারা মুখে বলেন মজাব মানে না, কাউকে মানে না, মূলত কয়েকজনকে মানে, কি কথা বুঝেন নাই, আর এরা অধিকাংশই হাম্বলি মজাবের বিষয়ের দিকে আকৃষ্ট থাকেন, কথা বুঝেন না, সে ইবনুল জাউজি তিনি একদম হাম্বলি আলিম এবং ইমাম ছিলেন, তার কিতাব পড়ে দেখেন মজাবের পক্ষে থাকা উচিত না বিরুদ্ধে থাকা উচিত, বুঝতে পারবেন, আর না পড়েন একটা কিতাবই পড়েন ইবনুল জাউজির নাম তালবিস ইবলিস, তালবিস ইবলিস এটা বাংলা হয়ে গেছে মনে হয়, দেখছিলাম সেদিন পুজাটাতে, আর বাংলাটা পড়েন, কিন্তু বাংলার অনুবাদ কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু জানা নেই, আর ওইটা পারলে পড়েন, না হলে উর্দু আছে ওইটা সেটা পড়েন, না হলে বাংলাটাই পড়েন, আল্লাহ তাআলা বুঝ দান করেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম শাফির শিষ্য, ইমাম শাফি ইমাম মুহাম্মদের শিষ্য, আর ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির শিষ্য, তিনি আলোক এক মজহাবওয়ালা। শুনতেছেন ভাইরা, এখন আপনারা যে মজহাব মানিটা বলে ঝগড়া লাগান, আর যারা মজহাবওয়ালা তাদের মহব্বত দেখেন, শুনতেছেন আপনারা, এক লোক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের সঙ্গে দেখা করছে, দেখা করে বিদায় নিয়ে যখন যায় বললেন যে আমি হযরত ইমাম শাফির নিকট যাব, ইমাম শাফির নিকট, বলে আচ্ছা আমার উস্তাদের নিকট যাবেন, তার একটু মেহরবানি একটা কাজ করেন, কি ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের কুর্তাটা আবেগের চোটে খুলে ফেলছেন, খুলে বললেন আমার ওস্তাদকে আমার কর্তা টাকা দিয়া আপনি একটু বুঝে নিন। শুনতেছেন ভাইরা? পরে উনি আর একটা কর্তা বা চাদর চাই দিয়ে শরীর ঢেকে দিলেন। গিয়ে ইনি পৌঁছলেন ইমাম সাহেবের উল্লার নিকট, এই বাহক সালাম মুসাব। পরে বলুন হজরত এটা ইমাম আহমদ ইবনে হাম্বল আপনাকে হারিয়ে দিচ্ছেন, ওনার গায়ের কর্তা। ইমাম শাফি মুহূর্তে আবেগ আপ্লুত হলেন, উস্তাদ আবেগ আপ্লুত হয়ে উঠলেন এবং তিনি বললেন আহমদ ইবনে হাম্বলের কর্তা? হ্যাঁ। তার গায়ে ছিল এটা? হ্যাঁ। মানে তার গায়ে যে ছিল কর্তাটা গায়ের থেকে খুলে দিচ্ছেন তিনি? বলে হ্যাঁ। আচ্ছা, তার শরীর আর এই কর্তার মধ্যখানে অন্য কোন কাপড় কি ছিল? না, কোনো কাপড় ছিল না, কর্তাই ছিল, একদম শরীরের কিচ্ছু ছিল না, সেটাই খুলে দিচ্ছেন। বাস, তিনি ইমাম শাফি কর্তাটাকে চোখে লাগাইলেন, বুকে জড়ায় ধরলেন, বারবার চোখ খাইলেন এবং একজনকে বললেন যাও ভাই আহমদ ইবনে হাম্বলের কর্তাটা ধুইয়াই পানিটা নিয়ে আসো, আমি এই পানি পান করব। আমার বিশ্বাস আহমদ ইবনে হাম্বলের মতো মকবুল বান্দার এই কর্তা দেওয়া পানি খাইলে সব রোগ বালাই থেকে আমাকে আল্লাহ সেবা দিয়ে দিবেন, যাও তোমরাও পান করো। ইমাম ছিলেন, তিনি এরকম বললেন যে আহমদ ইবনে হাম্বলের কর্তা দেওয়া পানি খেলে সেবা হবে, রোগ মুক্তি হবে। এটা এই হাদিসে বুখারী শরীফে লেখা ছিল, মুসলিম শরীফে লেখা ছিল। কি মামলা! ইমামদের প্রতি বিজ্ঞ এবং বড় এইরকম আল্লাহ বিরু আলমদের প্রতি উদ্বর্গমানিক উদাহরণা। এটা আমরা আমাদের জন্য কল্যাণের বিষয়, মুক্তির সনদ মনে করতেছি। যাই হোক, এই হল পূর্বসূরী ইমাম এবং গুলামায় দিনের আখলা, চরিত্র, মেধা এবং জীবনের রং। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই শোন মুসলমানরা, তিন ইমাম এক বিষয়ে যদি একমত হয়ে কথা বলেন কারো জন্য অবকাশ নাই এর বিরুদ্ধে কথা বলেন। বড় বড় আলেম ফকি মুহাদ্দিসরা সামনে বসা, ইমাম আহমদ ইবনে হাম্বল বসতেন সামনে, উলামার মুহাদ্দিসিন বসে যেতেন, সবাই তার সামনে মাথা ঢুকে উঠতেন, অনেক বড় ধরনের হাদিস বিচারক ছিলেন তিনি। শুনতেছেন ভাইরা? তো ওলামায়ে কেরাম বললেন হযরত ওই তিনজন মানুষ কে কে? বললেন যে তিনজন মানুষ ইমাম আবু হানিফা, তার শিষ্য ইমাম আবু ইউসুফ এবং সে আরেক শিষ্য ইমাম মোহাম্মদ। এই তিনজনে যখন কোন বিষয়ে একমত হয়ে সিদ্ধান্ত দেন কোরআন সুন্নাহকে, বাস এই ব্যাপারে কারোই বিরোধিতার অবকাশ নেই, এটাকে ফাইনাল মনে করা হচ্ছে। এ হল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এর মতো আলেমে দিন এবং ইমামের কথা। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের দৃষ্টিতে তাহলে ইমাম আবু হানিফা কাফের, ইমাম মোহাম্মদ কাফের, ইমাম আবু ইউসুফ কাফের। এই কাফের কাফের কথাবার্তা কোথেকে তৈরি হলো? কি হলো লোকগুলোর? এরা কি বেবুজ, বেসমজ? কি বিষয়, কেন, কারণ কি, হেতু কি, কোন বালা এটা কি জানে মুসলিম সমাজের উপরে? আল্লাহ এই বালা থেকে মুসলিম সমাজকে রক্ষা করেন। আর অনেক মুসলিম যুবক তরুণরা আছেন টেলিভিশনের বক্তাদের থেকে ইসলাম শিখতে কেন জানি আগ্রহী। নবী বলেন যে আলেম আমার নায়েব, নায়েব আলেমরা আমার নায়েব, তাদের থেকে দিন শিখো। কোরআনে রব্বুল আলম নির্দেশ করে বলতেছেন তোমরা যারা দিন জানো না দিনের আলেমদের নিকট থেকে জিজ্ঞাসা করো, শিখো। আল্লাহ বলেন আলেম থেকে শিখো, নবী বলেন আলেম আমার ওয়ারিস, তাদের থেকে শিখো। আর আপনি আমি শিখবো বলুন না, ডক্টর সাহেব উনি ভালো বলতে পারেন, রেফারেন্স দেন 30-40-50টা, হুজুররা কি এতগুলো রেফারেন্স দিতে পারে? মিয়া, কি হলো আজকে মুসলমানদের? আল্লাহর কথা, রসুলের কথা, হ্যাঁ সেটা আমরা শুনতে পারলাম না, নিজের বিবেক আর আবেগ থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা নিজেদের কল্যাণের পথ তৈরি করতেছি না নিজেদের ক্ষতির পথ তৈরি করতেছি? এটাকে আমাদের বুঝবার চিন্তা করবার সময় এখনো আসে নাই। আল্লাহ আমাদের তৌফিক দেন কবুল করেন। যাই হোক, মহান অবতার করে গেল, কি হাদিস পড়ছিল আমার, আয়াত তো পড়ছি তো বললাম। আচ্ছা, এটাও পড়ছিলাম, আর হাদিস শরীফ পড়ছিলাম, আয়াত শরীফ, কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। কি আছে কোরআন শরীফের আয়াত, হৃদয় কেড়ে নিয়ে যায় কোরআন পাক। আল্লাহ পাক বলেন হে রসুল, ওদেরকে বলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তার পদ্ধতি হল আমার ইত্তেবা, আমার অনুসরণ করবে, আমাকে ধরবে। আমাদের ওই বন্ধুরা এইটাই বলেন, আল্লাহর রসুলকে ধরতে হবে। মজাবের কথা আছে কোন জায়গায়, বাহ কি সুন্দর চমৎকার বুদ্ধি, কি কথা বুঝুন নাই। কিন্তু ওই যে আমি তো কফি খাই, আমার দোষ সাহেবরা কফি নিয়ে আসে, ওর গায়ে লেখা থাকে থ্রি ইন ওয়ান, একটার মধ্যে তিনটা, আসলে কি তিনটাই না একটাও কেন। হ্যাঁ দেখতে তো কফি মনে হয়, কিন্তু ওর ভিতরে চিনিও আছে, দুধও আছে, আরো জানে কি আছে, আসলে কি বাস্তবতা নাই আছে কি না। কোরআন হাফিজ, কোরআন হাফিজ, কিন্তু সেই কোরআন আর হাফিজের মধ্যে এটাও তো আছে যে তোমার মাথা দিয়ে বুঝতে হবে না, তোমার থেকে যারা ভালো বুঝেন দিন সেই ওলামায় দিন থেকে দিন বুঝতে হবে। আর এত বড় আলেম মাওলানা শামসুল হক ফরিদপুরি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা শফিউল উসমানি, মুফতি শফি সাহেব, শাইখুল ইসলাম মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ বাদানি, মুজাদ্দিদুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি, শাহুলুল্লাহ দেহলভি, মুজাদ্দিদ আহমদ সাহানি, এক একজন বিশ্ব কাঁপানো আলেম। এরপরে তারা বলেন আমি হানাফি, এত বড় আলমী কেন হানাফি মানি, আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর অনুসারী, আর আরবিতে তাকে বলে মুকাল্লিদ, আর এই অনুসরণকে বলে তাকলিদ, মানে অনুসরণ করা, কি কথা বুঝেন নাই। তো এত বড় আলিম হয়ে তারা তাকলিদ করেন, আপনি আমি কয় ফোটা এলে বলা, হ্যাঁ তাকলিদ করা জায়েজ নেই, হারাম জায়েজ নেই, পুরা হাদিস থেকে শিখতে হবে ইসলাম। খেতে যে চাষ করে সে বোখারেশ্বর থেকে মশলাবাই করবে খেতে, কিসে উজু যা কিসে উজু থাকে, কখন নামাজ ছুটে আর কখন নামাজ টিকে, কোন কোন নামাজের ফরজ কয়টা আর ওয়াজিব কয়টা, যে খেতে যে হাল চষে আর আপনার দোকানে যে কর্মচারী চাকরি করে ঝাড়ু দেয়, হ্যাঁ আপনার অফিসে যে আপনার কেরা নিসা এরা এই উজু আসে না গেছে, আচ্ছা বোখারেশ্বরটা দিয়ে ও বোখারেশ্বর থেকে মশলাবাই করতে পারবে। এই লোকগুলোকে এই রাস্তা দেখায়া ওদের ইসলামের উন্নতি আর বিশুদ্ধতার হেফাজত শিক্ষা দিলেন, নাকি এদের ইসলাম ধ্বংস করে নিজের খাম খেয়ালের উপর চলা শিক্ষা দিলেন? আল্লাহ পাক বলেন যে আহে রসুল, আপনার যদি ধরে আপনার কথা মানলে আমার অঙ্গীকার ওদের মাফ করে দেবে, ওদের মহব্বত করবো মাফ করে দেবে, মহব্বত আর মাফ পাইলে ঠিকানা একদম জানা। আমার ভাইরা সাচ্চা অন্তরে খাঁটি ভাবে নিজের খেয়াল খুশি আবেগ জজবা বাদ দিয়া সত্যিকার ভাবে আল্লাহ রসুলের কথা শুনি, সেটা জানার চেষ্টা করি, সেই মোতাবেক জীবনটাকে গড়ি, তা আমাদের ইহ পরকাল কামিয়াব হবে, সফল কাম হবে এবং অনেক বেশি মহিমান্বিত হবে, আমরা অনেক বড় ধরনের পুরস্কারে পুরস্কৃত হব ইনশাআল্লাহ। এই ফাসাদ ঝগড়া এই বিবাদ বিশৃঙ্খলা এটা কল্যাণ হয়েছে, এটা কোনো সফলতা নাই, এটা কোনো এতে কোনো মুক্তি নাই, শুধুই বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা যারা করতেছেন ওই মুসলিম বন্ধুদেরকে অনুরোধ করব, মেহরবানি করে নিজের মঙ্গলার্থে আর মুসলিম সমাজের মঙ্গলার্থে আপনারা এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি থেকে নিবৃত্ত হন, বিরত হন। আল্লাহ আল্লাহ আপনাদের সম্মান করায় দেন, আপনাদের জীবনে রহমত দান করেন, আপনাদেরকে আল্লাহ বহু বরকত দান করেন। আপনাদের কি রাজনৈতিক জ্ঞান বলতে কিছু নাই? সারা দুনিয়ার মুসলমানরা কাফের মুশরিক, সারা দুনিয়ার মুসলমানরা কাফের মুশরিকদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত চরম ভাবে আজকে লাগছিল, আপনারা এটা দেখতে পান না? এই ক্ষেত্রে মুসলমানদের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি এগুলো তৈরি করা সৃষ্টি করা, মুসলমানদের এই বৃহত্তর আন্তর্জাতিক ঐক্যকে ছিদ্র করা এবং ক্ষতবিক্ষত করা, তছনছ করে দেওয়া, এটাই কি মুসলিম বিশ্বের ইসলামী রাজনীতির প্রজ্ঞার পরিচয়? শুনতেছেন ভাইরা, আপনারা আপনারা পড়েন নাই কোরআন হাদিস, পড়েন নাই দেখেন নাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে জানতেন কারা কারা মদিনাতে মুনাফিক। মুনাফিক মানে আমরা কথা কথা বলি যে তুই মুনাফিক, আমাদের বলি যার কথার কাছে মিল নাই তাকে বলে মুনাফিক। কি কথা বুঝেন না, এটাও এক ধরনের মুনাফিক, কিন্তু এটা মুসলমান মুনাফিক। মুসলমান মুনাফিক মানে এটা গুনাগার মুনাফিক, গুনাগার মুসলমান, সিরিয়াস গুনাগার মুসলমান। অর্থাৎ তওবা করলে মাফ, আর তওবা না করে বললো দুই চারটা পিটান খায় একটু শাস্তি ভোগ করে এরপরে জান্নাত। আর মদিনার মুনাফিক মানে মুখে ইসলাম, বাইরে নামাজ জাকাত হক সব ঠিক আছে, কিন্তু অন্তরে একদম কাফের, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, তাদেরকে বলা হতো মুনাফিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুনাফিকদের চিনতেন জানতেন। কি কথা বলছেন না, এক সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ, তাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিক কারা কারা তোমারই বলি গোপনে, তুমি কিন্তু কাউকেই বলবো না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত ওমর ওই সাহাবিকে গোপনে ধরে বলতেন, আমাকে বলতো ওই মুনাফিকদের মধ্যে আমার নাম আছে নাকি, এত ভয় পাইতেন তিনি ওমর রসুল্লাহ। আমরা এক একজন ইসলামের ঠিকাদার হইতেছি, ওমর এতটা ভয় পাইতেন, ভাই তুমি বলো তো যে ওই নিশ্চয় আমার নাম আছে না আপনার নাম নাই তো না আপনার নাই আপনার নাম। একজন মোমেন পরকাল জীবনকে সামনে রেখে এতটা কাঁপতে থাকে। হ্যাঁ, যে বিষয়টা মূলত বলতেছিলাম সেটা হচ্ছে জানতেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত ভাবে ওরা হবে, কিন্তু আন্তর্জাতিক একটা রাজনীতি প্রেক্ষাপটে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে সহ্য করতেন যে এরা দাবি করে আমরা মুসলিম, এখন যদি এদেরকে এখানে এরা মূলত কাফের এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মূলত এরা রাষ্ট্রদ্রোহী, সেই হিসাবে এদের শাস্তি হল মৃত্যুদণ্ড। এদেরকে মানে কঠিন থেকে কঠিন শাস্তি যেটাই হোক, এখন এদেরকে যদি আমি শাস্তি দেই, কঠিন শাস্তি দেই, ফাঁসি দেই, কতল করা হয় যেটাই করা হবে, সারা দুনিয়াতে প্রচার হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোকদের উপর অত্যাচার করে, এটা আমাদের ইসলাম প্রচারের ক্ষেত্রে ভয়ঙ্কর বাধা, জটিলতা সৃষ্টি করবে, কাজে এটা আমাদের সহ্য করতে হবে। নিশ্চিত ভাবে তাদেরকে কাফের এবং মুনাফিক জানার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আন্তর্জাতিক অঙ্গন যাতে জটিলতার শিকার না হয়, অসচ্ছতার শিকার না হয়, সেজন্য তিনি এত দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন। আর আপনারা মুসলমান যারা মসজিদ আবাদ করে, মাদ্রাসা আবাদ করে, হাফেজ হয়, আলেম হয়, যারা আল্লাহর ঘর কাবাতে পৌঁছে কান্নাকাটি করে, মসজিদ নববীতে পৌঁছে, মদিনাত মদিনাতে পৌঁছে, সেই মুসলমান হানাফিদেরকে কাফের কাফের বলে, আপনারা কি করতেছেন, দিনের কি খেদমত করতেছেন, ইসলামের আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে কতটা উচ্চ সম্মানে আসীন করতেছেন, কতটা উচ্চতায় পৌঁছাইতেছেন, আপনারা কি ভাববেন এসব বিষয়, আপনাদেরকে আবেদন করবেন, আর কিছুই বলার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দানা হেদায়েত নসীব করেন, এই বিশৃঙ্খলা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, কি পড়ছিলাম হাদিস শরীফ, সুন্নতেই পড়ছিলাম মনে হয় নাকি, খালি পান সবাইতে থাকেন, মৌলভীদের জ্বালা হল পান আর পান খাইতে থাকে, আর পান খায় একজন কেন যে দাঁত নষ্ট করে আমি বুঝি না, এটা সব সময় আমার টেনশন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরের আঙ্গিনাকে আঙ্গিনাও পরিষ্কার রাখো, আল্লাহ তাআলা পরিমার্জিত, এমন সুন্দর যে একদম পরিমার্জিত, তো তোমরা পরিমার্জিত থাকো, তাই না, আল্লাহ পাক পরিমার্জিত থাকা পছন্দ করে, তো পোশাক পরিমার্জিত, ঘর বাড়ি পরিমার্জিত, দাঁত একদম কালো কুচি, পান খায়া কালা, কি দাঁতকে এরকম কালা বানানো পান খায়, এটা কোন ইসলাম, এটা কি, এটা হ্যাঁ না জায়েজ তো না, গুনাহ তো হবে না, কিন্তু ইসলামের পরিমার্জনের গুণের নিকটবর্তী কি এটা, এমনটা তো মনে হয় না। এজন্য তাদের দাঁত এতটা মলিন হয়ে গেছে, লাল কালো, এদের আপনার এই পুকুরের মাটি আছে না, পিওর পলিমাটি, সেটা ভিজা এই মাটি সেটা নিয়ে ভালোভাবে দাঁতে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ঘষতে থাকলে তামাম দাগ একদম পরিষ্কার হয়ে যাবে। মেডিসিন বাতলে দিলাম ফ্রি, এটা ব্যবহার করে দাঁতগুলো দয়া করে পরিষ্কার করে। আমি এখন সকলের জন্য কয়েকটা ছোট ছোট আমল করি, ছোট মানে করতে সহজ কিন্তু দাম অনেক। একটা হলো রসুল্লাহ সাল্লাম বলছেন যে কোনো মুসলমান প্রতিদিন যদি একশোবার পড়ে কেয়ামতের দিন হাসান ময়দানে যখন উঠবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা চেষ্টা করি প্রতিদিন এমনটা করার জন্য, তাহলে কেয়ামতের দিন এত বড় মর্যাদা আল্লাহ রসুল সাল্লামের সত্যবাদী জবানের উচ্চারণ এটা এত বড় মর্যাদা নসিব হবে ইনশাআল্লাহ। শুনতেছেন ভাই? এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন, সবগুলি হাদিস ভুলে গেছে বলুন, যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলছেন আল্লাহ পাকের নিকট বড়ই প্রিয় জিকির, সর্বাধিক প্রিয় জিকির হল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো পড়তে থাকলে যত গপ্প সপ্প আমরা করি তার চেয়ে ফাঁকে ফাঁকে এগুলি পড়লে আখিরাতের কত বড় সম্বল জোগাড় হবে চিন্তা করা যায়। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে একটা জিকির দেবে, আল্লাহ পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। আল্লাহ তো আল্লাহ, মূসা তো নবী। মূসা আলাইহিস সালাম বললেন যে ইন্নামা আরাদতুকা শাইআন তাখুসুনি বি, হে আল্লাহ আমি চাইছিলাম যে এই স্পেশাল একটা জিকির দেন আমাকে। মূসা আলাইহিস সালামের কি আবেগ দেখেন আল্লাহর জিকিরের, যে স্পেশাল একটা জিকির তা আমারটা আমি করবো। তো রব্বুল আলামিন বললেন মানে লা ইলাহা ইল্লাল্লাহ কতটা স্পেশাল, এর স্পেশালিটি কতটা, এটার দিকে মূসা আলাইহিস সালামের নজর আকৃষ্ট করার জন্য রব্বুল আলামিন বয়ান দিলেন, হে মূসা শুনো তো, লাউ আন্না আসসামাওয়াতু সাবরা ওয়া আমরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবরা বুজেনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামা রাব্বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা শুনো, কতটা স্পেশাল লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান এর মধ্যে যা যা আছে মানে আরশ কুরসি লৌহ কলম এ তারকারাজি চন্দ্র সূর্য সব এক পাল্লা রাখলাম, সাতবক জমিন সহ, আর এক মুসলমানের একবার লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখলাম, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে সবকিছু। এজন্য আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলছেন যে আফজালুল জিকর বাদা কিতাবিল্লাহ, আফজালুল জিকর বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনের পরে সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতেছেন ভাইরা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে এই কালেমা পড়তে থাকলে অন্তরের ময়লা আবর্জনা অস্বচ্ছতা মলিনতা অন্ধকার দূর হইতে থাকে, হৃদয়টা অন্তরটা আলোকিত হইতে থাকে, আলো বাড়তে থাকে। শুনতেছেন ভাইরা? কি বলা এই হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহ জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আয়াতে পাকের আংশিক ব্যাখ্যা যে আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ মুমিনদের অভিভাবক মঙ্গল এবং কল্যাণ করেন তিনি যে অন্ধকার থেকে তাদেরকে নূর আর নূরের দিকেই নিয়ে আসেন, সব অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন, যে এই কালেমা পড়লে আল্লাহ পাক নূরের এক জাহান্নাম থেকে নিয়ে আসেন। এই কালেমা শুধু আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহান কখনো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা সহজ আমল বলবো, অনেকে নারাজ হইতে পারে যে এত সহজ সহজ আমল বলে জান্নাতের পথ দেখানো কি জরুরি ছিল বা যৌক্তিকতা কি আছে, আর ভারী ভারী আমল বলা উচিত, সংগ্রাম করো, যুদ্ধ করো ইত্যাদি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা কি করব, আল্লাহ নবীর কথা সবটাই তো বহু অমূল্য হীরা কাঞ্চ ভাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তুবা লিমান ওয়াজাদা ফি সাইয়্যিবাতি ইসতিগফারান কাসীরা, যারা নিজের আমল নামায় বেশি বেশি ইসতিগফার জমা করবে, যার আমল নামায় বেশি বেশি ইসতিগফার পাবে সে মানে ক্ষমা চাই আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, বা আরো বিধি বললেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করলেন, মানে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা, এটাকেই বলে ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এমনটা বেশি বেশি করবে আমি তার চারটা বছর সম্পাদ দিলাম। কি কথা বুঝলেন না, তার জন্য জান্নাত বেশি সম্পাদ। যে লোক বারবার ক্ষমা চায়, আল্লাহর ভয় পেয়ে ক্ষমা চায় না, ভয় না পাওয়ার কারণে ক্ষমা চায়, তাহলে বোঝা গেল যে ক্ষমা চায় যে ভয় পেয়ে আর আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে, এই যে চরিত্রটা গুণটা যত ইস্তেগফার পড়তে থাকে উৎকর্ষ সাধক হয়, এতে আরো উন্নতি হয়, আরো অগ্রগতি হয়, এভাবে সে আল্লাহ পাকের রহমতের কেবলই নিকটবর্তী হইতে থাকে, এতটা নিকটবর্তী হবে একদিন যে ক্ষমা পূর্ণ ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু লোকগুলো যারা এগুলো বুঝতে পারে না, তারা মনে করে একটু তার সারা দুনিয়ার অপকর্ম করলাম, বললাম যে মাপতে মাপতে বাস হয়ে গেল কাম। আর মিয়া হাফিজ পড়েন না ভালো মতো, কি করবো, কোরআন শরীফ হাদিস শরীফ পড়তে ওয়াসি রাজি আল্লাহ তালু রসুল্লাহ সাল্লাহ প্রাণ প্রিয় চাচা হামজা রাজি আল্লাহ হত্যাকারী কে নির্মম ভাবে হত্যা করলেন এই রসুল সাল্লাহামের এত প্রাণ প্রিয় চাচাকে, কি কথা বুঝুন। পরে ভয়ের চোটে পালায় গেছেন, রসুল তো রসুল আল্লাহর পরে তিনি সবচেয়ে বড় উন্নত আখলাক চরিত্রওয়ালা, সবচেয়ে বেশি রহমতওয়ালা, দয়াওয়ালা, আমার সন্নাহ রহমতুল্লাহ। আল্লাহ বাক পবিত্র কোরআনে বলেন, সারাটা বিশ্বের জন্য সকল জগৎ সমূহের জন্য আপনাকে রহমতই রহমত বানায় পাঠিয়েছে, দয়ার দয়া বানায় পাঠিয়েছে। কি আল্লাহ পাকের কথা থাকে, রসুল্লাহ সাল্লাহ আলাইহি এই লোকটার জন্য পয়গম পাঠালেন, তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহ তোমাকে মাফ করবেন জান্নাত দিবেন। ওয়াসি এমন মানুষ, তিনি এই সংবাদ পাওয়ার পরে তার তো বলা উচিত ছিল এই সুযোগ কি ছাড়া যায়, কিন্তু তিনি বললেন কি বললেন যে তারা কোরআন শুনতেন, কোরআনের যা কিছু জানতেন এগুলো দেখতেন শুনতেন, এই জানা অংশ থেকে তিনি বললেন যে দূতকে বললেন ওনাকে বলো উনি আমাকে কিভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওনার কোরআন তো বলে যে শেরেক করলো, হত্যা করলো, কাউকে অন্যায় ভাবে সিনা করলো, ইয়ালতা আসামা মানে জাজা আসামি, তার অপরাধের শাস্তি তাকে হোক করতেই হবে, আর আমি অপকর্ম এই সবগুলোই আমার দ্বারা সংগঠিত হয়েছে, আর উনি বলছেন ইসলাম দুইটার মধ্যে মিল পাচ্ছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট সংবাদ পৌঁছল, তিনি তো কথা বলতেন না ওহি ব্যতীত, ওমায়ন্তু বানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার নবী নিজের থেকে বলেন না, নিজের মনের থেকে বলেন না, হাওয়া যা বলেন আমার ওহি সূত্রেই বলেন। তো তিনি চুপচাপ আবার আয়াত নাযিল হলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, হ্যাঁ তবে যারা কি তওবা করলো, ঈমান আনলো এবং বাকি জীবন নেক আমলের মধ্যে কাটালো, আমিলা আমালান সালিহা, এটা মানুষের এটা তর্জমাও বুঝে না, কিন্তু ওয়াসি বুঝছেন, আমিলা আমালান সালিহা মানে নেক আমল করলো, নেক আমল সারা জীবন করতে হবে, আর নেক আমল মানে গুনাহ থেকেও বাঁচতে হবে, এই সবটা আমলের সোয়ালে কোরআনের এই পরিভাষা ব্যাপক আছে। আমলের সোয়ালে মানে ইমানের পরে তার এবাদত যেগুলো বাধ্যতামূলক, আখলাক যেগুলো বাধ্যতামূলক, লেনদেনের যে দিনী বিধানগুলো বাধ্যতামূলক, এই সবগুলো অন্তর এবং বাইরের জীবনের যে গুণাবলীগুলো বাধ্যতামূলক, এই সবগুলো তার মধ্যে থাকতেই হবে, আর দোষের কোনো মাত্রা থাকতে পারবে না, এই টোটালটার নাম আমলের সোয়াল। কথা বুঝেন নাই, এই এইটা এটা বুঝার জন্য আপনাদেরকে বলবো, আমি ওয়াহাতের ব্যাখ্যা করবো না, খালি একটু টাক দিব, এই যে দাওয়াত ইলাল্লাহর ফজিলতের জন্য বলে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহর দ্বীনের দাওয়াত যে দেয় তার চেয়ে সুন্দর কথা, সুন্দর বাণী, সুন্দর অভিব্যক্তি আর কার হতে পারে, এটা আমরা বলি। কিন্তু এখানে খেয়াল করছেন ওখানে বলা আছে যে ওয়ামিলা সালিহা, এবং সেই লোক আমলে সালে করে, আমলে সালে মানে যার পূর্ণ জীবনটা ইসলাম দ্বারা সুসজ্জিত, শুনতেছেন ভাইরা? আর সেই লোক যদি দিনের কথা বলে তখন তার দিনের কথার দিনের দাওয়াতে এত বড় মর্যাদা হয়। কিন্তু আমরা যারা হাজারো ভুলে আক্রান্ত আর দিনের কথা বলি, আমাদের কি আমাদেরও কি সেই এত বড় মর্যাদা? এ সেই মর্যাদা নবীর, নবীর সাহাবীর কথা বলছেন আল্লাহ তাআলা, নবীর সাহাবীদের হ্যাঁ এবং তাদের সাচ্চা অনুসারী যারা তাদেরও সেই মর্যাদা। তা তাই বলে কি দিনের কথা বললে সবই হবে না? কালেমার দাওয়াত দিলে সওয়াব, নামাজের দাওয়াত দিলে সওয়াব, যত আমলের দাওয়াত, আখলাকের দাওয়াত দিলে সওয়াব, গুনাহ থেকে বাঁচতে দাওয়াত দিলে সওয়াব, সিনেমা হল থেকে দূরে সরায় দেওয়ার জন্য চেষ্টা করলে, খেদমত করলে দাওয়াত দিলে সওয়াব, যে কোনো আমলের সওয়াব পাবেনি। কিন্তু যেই আয়াতে আল্লাহ পাক যে মর্যাদার ঘোষণা দিচ্ছেন, মনে করা যে এটার উপযুক্ত একদম আমি, এমনটা কিন্তু মনে করা উচিত হবে না। পরে মনে করার চাই আমি অনেক অযোগ্য নালায়, আল্লাহ এইটুকু কবুল করে যদি আমাকে বলেন যে যা তোর মাফ করে দিলাম, তা আমার কপাল সেটা ইসমত সেটা, শুনতেছেন ভাইরা? হ্যাঁ কি বলছিলাম মনে হয় আশ্চর্য আমার বন্ধুরা, কোরআন কি আর কোরআনের যুগের মানুষদের মেধা কি? ওয়াসি আয়াত শুনা এই আয়াত দুধ পৌঁছে দিলে তিনি বললেন কথা তো সুন্দর রে, তওবা করলে আর ইমান আনলে মাফ, কিন্তু হাজা শর্তুন সাথী, শর্তটা তো কঠিন রে ভাই, শর্তটা কঠিন। ওয়াসি বুঝছে না আমলে সারে নেক আমল মানে সারা জীবন কিন্তু আল্লাহ রসুলের কথার উপরেই অটল ভাবে নিখুঁত ভাবে চলতে হবে, এটা তিনি বুঝছেন। এটা কঠিন শর্ত তুলে ভাই, আর আমি তো জানি না যে আমি এই শর্ত পূর্ণ পালন করতে পারবো কিনা। দুধ দিয়ে এটা আবার পৌঁছে দিচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বার্গেনিং করতেছেন হযরত এই বয়সে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনলেন, তিনি তো চুপচাপ, তিনি খালি রসুল, রসুল মানে বার্তা বাহক, বার্তা বাহক মানে বার্তা আল্লাহ বহনকারী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শুনতেছেন ভাইরা? মানে আল্লাহ পাকের পয়গামের বাহক, তবে শুধু বার্তা বাহক করলে হয় না, রসুলের অর্থ আরো ব্যাপক, যদিও শাব্দিক অর্থ বাহ্যিকভাবে আবিধানিকভাবে এমনটা, কিন্তু এটার অর্থ আরো ব্যাপক এবং গভীর। মানে রসুল শুধু বার্তা বাহকই নন, মহান রব্বুল আলামিনের হেদায়েতের নূরে, তাজাল্লিয়াতের নূরে, সন্তুষ্টির নূরে নূরান্বিত এবং আল্লাহ পাকের আখলাকে পূর্ণভাবে সমৃদ্ধ এবং মানবতার সর্বশ্রেষ্ঠ গুণাবলীতে তিনি উন্নীত এবং সেই গুণাবলীতে তিনি পূর্ণভাবে সজ্জিত এবং সমৃদ্ধ। শুনতেছেন ভাইরা? হ্যাঁ যাই হোক, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপেক্ষা করলেন, জিবরিল আমিন আবার করলেন, জিবরিল আয়াত নিয়ে আসলে আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরক তো ক্ষমা করেন না, নিঃসন্দেহে আল্লাহ শিরক তো ক্ষমা করেন না, কুফরও একই জিনিস, মানে শিরক আর কুফর নিয়ে বললে তার ক্ষমা নাই। অনেকে মনে করে শিরকই গুনাহ করলে ক্ষমা নেই, এ অর্থ সহি না, শুনতেছেন আপনারা? হ্যাঁ শিরক কি? মুসলমান তো এক আল্লাহকেই মানে, সে কাফেরও না মুশরিকও না, কিন্তু এই যে কথায় কথায় ভুল ত্রুটি হয়ে যায়, এটা খানা খাইছি বাসি বাইরে পেটে পেটা করে তুমি শিরক করলাম, তোমার শিরকই গুনাহ, এই কথা বুঝেন নাই? এই যে মুসলমানদের একটু ভুল ত্রুটি হয় যেটাকে আমরা বলে বসি শিরকই গুনাহ, এগুলি আল্লাহ মাফ চাইলে মাফ করে দেন। কোরআন শরীফের আয়াত তো বুঝে শুনে পড়ে না, আন্দাজি খালি অনুবাদ করে। যাই হোক শিরক নিয়া মরলে তার ক্ষমা নাই, কিন্তু ওয়া গফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরক কুফর ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ যাকে চান মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন দুধকে জলদি যাও, এটা ওরে পৌঁছাও, ও তো কোথায় পলায় গেছে, দুধ এটা নিয়ে পৌঁছে। দারুণ চমৎকার, যে আগে তো ছিল যে আমার আমল নেক আমলের কঠিন শর্ত, গুনাটুনো হবে তো কি হবে, এখন তো একটা জানলাম যে তিনি মাফ করে দিবেন, কিন্তু একটা বলে এখানে একটা কথা আছে যে একটা চাপ একটা অংশ উপধারা লাগানো আছে, যাকে চাই তাকে মাফ করব, আমাকে তিনি চাইবেন কিনা, আমাকে ক্ষমা করতে তিনি চাইবেন কিনা, সেটা তো এখানে বুঝলাম না। এইবার রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। হে রাসূল, আপনি আমার এই বাণী ঘোষণা করেন, আমার কথা হচ্ছে, হে আমার বান্দারা, তোমরা যতই সীমা লঙ্ঘন করো না কেন, মানে যত রকমের পাপে তোমরা লিপ্ত হও না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, এটা নিশ্চিত এবং সন্দেহাতীত বিষয়, আল্লাহ তোমাদের সবগুলো গুনাহই মাফ করে দিবে, নিশ্চিতভাবে মাফ করে দিবে। শুনতেছেন ভাইরা, এই ইন্না তাহকিক তো পড়ছেন, কিন্তু এটার সেটিং ফিটিং খেয়াল না রাখলে কিন্তু কোন স্বাদ নাই, মজা নাই, এবং এলেম পরিষ্কার হয় না। এখানে ইন্নাল্লাহ যে লফজে আল্লাহ তো ইসমে ইন্না, কিন্তু এটার খবর কি? ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, এই ইন্না তাহকিক এবং নিশ্চয়তা কিসের? এই নিশ্চয়তাটা পরে নিয়ে যায় তাহলে ক্লিয়ার হবে, যে আল্লাহ তাআলা তোমাদের সবগুলো গুনাহ নিশ্চিত ক্ষমা করে দিবে, গ্যারান্টিযুক্ত কথা, আমার সবগুলো গুনাহ মাফ করে দিব, মাফ চাইলেই হল, মাফের পথে আসলেই হল। ইন্নাহু গাফুর রহিম, এবং এটাই কারণে তোমরা বড় যোগ্যতাওয়ালা, বরং এই কারণে আমি সীমাহীন ক্ষমাওয়ালা, পাপীদেরকে ক্ষমা করতে চাই। শুধু ক্ষমা না, ক্ষমা দিয়ে আদর করতে চাই, গফুর রহিম, ক্ষমাও দেব, সীমাহীন রহমতের বিশাল অংশও তাদেরকে দেব। এই খবর যখন ওয়াসি শুনলেন, ছুটে আসতেন যে আর বিলম্ব করার কোন অর্থ নাই, এবার তো ওই কদমে গিয়ে, হ্যাঁ দ্রুত ওই কদমে গিয়ে হাজির হওয়া চাই, ওই পায়ে পড়া চাই, বা ছুটে আসতেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলামে দীক্ষিত করেন, কালেমা পড়লেন, তারা ইসলামে দীক্ষিত হলেন, সাহাবি হলেন, ইয়া আল্লাহ এত বড় ভয়ঙ্কর অপরাধে অপরাধী, তার প্রতি রব্বুল আলামিনের এত দয়া, রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দয়া, এত উদারতা, এত ক্ষমাশীলতা, সেই ইসলামের অনুসারী আমরা মুসলমান, আমাদের উদারতার রং আজকে কি দাঁড়াচ্ছে, আমাদের এই উদারতা, আমাদের এই চারিত্রিক এই ঔদার্যের অবস্থান, এটার ব্যাপারে আরেকবার আমাদের চিন্তা ভাবনা করে ত্রুটিগুলো ঘাটতিগুলো সংশোধন কি জরুরি নয়? যাই হোক, এই ঘটনা রসুল সাল্লাহ ইসলামের এবং হজরত ওয়াসির বিষয়টা সাহাবিদের সম্মুখে যখন ঘটল, তখন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রসুল্লাহ হাজা লাহু খাসা, হাদিহি লাহু খাসা আম লিল মুমিনিনা আম্মা, এই যে সব পাপের জন্য এমন ক্ষমা ঘোষণা, এটা ওয়াসির জন্য বিশেষভাবে, ওয়াসির জন্য নাকি কিয়ামত পর্যন্ত সকল গুনাহগার মুসলমানদের জন্য, সব মুমিনদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল লিল মুমিনিনা, কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগার মুমিনদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ এবং এই নিশ্চয়তা, এই গ্যারান্টি যে মাফ চাইলে ওদেরকে সব মাফ করে দিব। কি সাহাবুল্লাহ, কি আরহামুর রহিমিন তিনি, কি বলার রোয়ার ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ, মিসকাত শরীফ প্রথম মন্ডে আছে আদি শরীফ, যে ইবলিস বলছিল কি, ভয়েস সেটিকে ইয়া রব, হে রব, হে প্রতিপালক, আপনার ইজ্জতের কসম করে বলতেছি আমি, লা আযালু বি ইবাদাকা মা দামাত আযসা আরওয়াহু ফি আযসাদি, আপনার বান্দাদের এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ওদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, গোমরা করার জন্য সকল চেষ্টা আমি করবই, করতেই থাকবো। ইবলিস একবার কসম করছে আল্লাহর ইজ্জতের, আল্লাহ পাক বলছেন হাদিসে কুচ্ছিতে, হে বান্দারা, তোমাদের অন্যায় দেখলে আমার গুসাও লাগে, কিন্তু তোমরা ভালো একটু কিছু বললে, কিছু ভালো করলে আমার রহমত আর দয়াই অগ্রগামী থাকে, আল্লাহ পাক ইবলিসের এই কসমের উত্তরে তিনবার কসম করলেন, এতটা রহমত আর দয়ার সাথে গুনাহগারদের প্রতি বললেন যে হে ইবনে শুন ওয়াইজ্জতি ও জালানি ওয়ারতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহুম ওয়াস্তাগফিরুনি, সরি প্লিজ, আমার ইজ্জতের কসম, আমার মহিমান্বিত মর্যাদার কসম, সূর্য মর্তবার কসম, আমি আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো যতক্ষণ ওরা মাফ চাইতে থাকবে। এজন্য আমার প্রিয় বন্ধুরা, আমরা ভুলের মধ্যে আছি যদিও, ত্রুটি বিচ্ছুটি আমাদের আছে, কিন্তু এই আমলটা যেন করি, বারবার বলতে থাকি আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, বলতেই থাকি বলতেই থাকি, তাহলে নিশ্চিত ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক মাফ করে দিবে ইনশাআল্লাহ। আর একটা কথা, সেটা হলো যে আপনার আমার ঘরে এমন মলম আছে যে আগুনে যদি হাত পা শরীর পুরোটাও পুড়ে যায়, মলমটা লেপে দিলে শরীর একদম আগের মতো সুন্দর হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। এরকম এক মলম ঘরে আছে, বিদেশি মলম, এই কারণে কি হাত পা অঙ্গভঙ্গ বারবার চুলার মধ্যে কেউ ফেলবে, কেউ চুলার মধ্যে লাফ দিয়ে পড়ে চলবে, যে মলম তো আছে লাগাই দিলাম, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, এই কারণে আমরা পাপ করতেই থাকবো, ঘুষ খাইতেই থাকবো, সুদ খাইতেই থাকবো, মিথ্যা বলতেই থাকবো, পরের কষ্ট করতেই থাকবো, জুলুম অত্যাচার করতেই থাকবো, হিংসা বিদ্বেষ ভিতরে লালন করতেই থাকবো, দাম্ভিকতা হ্যাঁ এগুলো লালন করতেই থাকবো, এমনটা দুঃসাহসিকতা আমাদের কি ঠিক হবে? উচিত হবে, যুক্তিযুক্ত হবে, তবে কি যে এক্সিডেন্ট হয়ে গেলে তখন হসপিটাল যাওয়া লাগে, আমরা গুনাহ করব না, আমাদের দৃঢ় সিদ্ধান্ত দৃঢ় সংকল্প, হ্যাঁ, কিন্তু এর বড় কখনো কদাচিত যদি ভুল বিচ্যুতি ঘটে তো নিরাশ হওয়া, এটা ইবলিসের ধোকা এবং কুফরি, এটা নিরাশ হওয়া কুফরি, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে কাফের হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ তো ইবলিস, কিন্তু কোন গুনাহগার মুসলমান আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া সম্পূর্ণ হারান এবং কুফরি, সেটা কোন ক্রমে এমনটা করা যায় না। লাখ কোটি মদের বোতল যদি সে পান করে থাকে, লাখ কোটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়ে থাকলো, সে মুসলমান, সে মুমিন, তার জন্য ক্ষমার দরজা খোলা আছে, ফিরে আসতে হল গুনাহগার ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলবই তুলবো। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মুস্তাফি শরীফ বলেন, গুনাহগার বান্দা যখন কান্নাকাটি শুরু করে আল্লাহর আরশ কাঁপতে থাকে ওর কান্না দেখলে, আর সে লর্জত আনীনুল মুজদিবি, হাম চুনা লর্জত কে মাদর বরবরা দস্তে সাগির আদবালা নিকাশা। মারা রুমির কথা শুনলে অনেকে মনে করে হুজুর মানুষ ওরি আল্লাহ কোরআন হাদিস কি জানে, আপনাদের খবরই না যে এই মাওলানা রুমি তিনি বুখারী শরীফ পড়াইতেন, বড় ফজলুত আলেমে দিনও ছিলেন, হ্যাঁ কথা বলেন আল্লাহর মহব্বতের ভাষায়, অলির ভাষায়, হ্যাঁ আল্লাহ পাকের মহব্বতের ভাষায়, সেজন্য তার এলেম কালামকে বেকার এবং অর্থহীন এবং ভিত্তিহীন মনে করেন, বড় বড় আলেমরা তার কথা উদ্ধৃত করেন, এই দিন দিন এবং কোরআন সুন্নাহ না জানার কারণে এই এইসব ধারণা করা আমাদের কিভাবে সম্ভব হইতেছে। যাই হোক, হ্যাঁ এই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, প্রিয় বন্ধুরা কি বলবো যে আমি যখন আল্লাহর নাম নিই না আল্লাহর জিকিরে বসি তো আমার রূহ পর্যন্ত আল্লাহ পাকের মহান জাতের খুশবু আমি উপলব্ধি করতে থাকি, বোয়া দিলবর চুপর্রাম হিসাবাদ এই জবাহা জুমলা হায়রাম হিসাবাদ। হ্যাঁ, এবং মাওলানা রুমি বলেন যে আল্লাহ পাকের নাম নামে উচ্চ বরজবান মিরাওয়াত হারবনেমো আজ আসল জয় সবার, আল্লাহর নাম যখন আমি নেই আল্লাহর নামের জিকির করি আমার দেহ দেহে বিন্দু বিন্দু শিরা শিরা এবং পশমের প্রতিটি লঙ্কুম পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়, এতটা আল্লাহর নামে আমি মধু অনুভব করি, আল্লাহর নাম এত মজাদার এত মিঠা এত মধু। ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দি তরিকার মাওলানা শাহ মাহমুদ আহমদ সাহেব রহমতুল্লাহ, তিনি বলতেন যে মিয়ারা তোমরা নানান দিকে ডাকো, কিন্তু আমি তো পেলে আল্লাহর দিকে যাবো, আর কোন ঠিক না। মায়ুনকে সেবা কিস পে ফেদা হু ইয়ে বাতা দে, মুঝকো দেখা উনকে তারা কো জায়গা রা, আমি আল্লাহ ভিন্ন আর কার জন্য এই জীবনটাকে উৎসর্গ করব বলো আমাকে, আমার প্রিয় মাওলার মতো। আর এরকম কোন আরেকটা মাওলা থাকলে দেখাও না তোমরা আমাকে, কি মহব্বতের ভাষা, কি মহব্বতের কথা। প্রিয় বন্ধুরা, আমল করি এখলাসের সাথে, সুন্নত তরিকায়, মহব্বতের সাথে। জিন্দগি কিছুক্ষণের, কতক্ষণের, চিরদিন এখানে থাকার ঠিকানা না, কয়েকদিনের জন্য আসছি, অনন্তকালের সম্বল জোগাড়ের জন্য, সে ব্যাপারে আমরা গাফেল না থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। এখানে যে প্রতিষ্ঠান হয়েছে, আলি সাহেব বললেন যে এই প্রতিষ্ঠানের জন্য ওনারা মেহনত করতেছেন, কষ্ট করতেছেন, তাই না, এবং এটাকে আরো আগে বাড়ানোর জন্য চেষ্টা মেহনত চলতেছে, আল্লাহ তাআলা কবুল করেন, এবং ওনাদেরকেও এই খেদমতের খুব পুরস্কার দুজাহানে দান করেন, এবং আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত পর্যন্ত কবুল করেন। অসংখ্য হাফেজ আলিম কারি আল্লাহ বলা এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়, যারা এর খেদমতে নিয়োজিত তাদের জন্য নাজাত এবং সম্মান এবং সফলতা শিলা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সল্লাল্লাহু আলা নবীনা কারীম। আল্লাহ মাফ করে দেন। কি করা মোদাম সাহেব করেন, এখন কি নিজাম দোয়া শুধু জি আচ্ছা। মোবাইলের যুগে দারুণ সুবিধা, আজই মহামারী দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে মোবাইলে পুরো বয়ান পাঠিয়ে দেওয়া যায়, কি হোয়াটসঅ্যাপ আরো কি কি, আজই মহামারা এই মানুষের মতো আল্লাহ এতটা জ্ঞান দান করছেন, ইয়া আল্লাহ আজই সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়াফিনা, আল্লাহুম্মা কুল্লানা ওয়া জালনা লাক, আল্লাহুম্মা কুল্লু খাইরি লিকুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আল্লাহুম্মা আসলিহ ওয়া তালিহ ফিল উমুরি কুল্লিহা, ওয়া আজিরনা মিন খিজয়ি দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহুম্মা نفوسنا تقواها وزكها أنت خير من زكها أنت وليها مولاها اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان رب اغفر وارحم أنت خير الراحمين اللهم اهدنا واهد بنا اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ সমস্ত মুসলমানকে মাফ করেন, আল্লাহ আমাদের প্রতি রহমত নাযিল করেন, সমস্ত মুসলমানের প্রতি রহমত নাযিল করেন। আল্লাহ আপনার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনার বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আপনার ইশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা, অন্তর থেকে উপলব্ধি করার বুঝার ক্ষমতা যোগ্যতা আমাদেরকে দান করেন, সে নূরানি জ্ঞান নূরানি বিবেক নূরানি সমাজ আমাদেরকে নসিব ফরমান, লানতে জিন্দগি লানতে বিবেক থেকে আমাদেরকে নাজাত দান করেন, ইবাদত নসিব ফরমান, কামেল হেদায়েত আমাদেরকে নসিব ফরমান, কামেল ঈমান কামেল ইখলাস আপনার কামেল মহব্বত কামেল খাশিয়ত আমাদের সকলকে নসিব ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল মহব্বত সুন্নতের কামেল মহব্বত আমাদেরকে দান করেন। আল্লাহ আপনার এতাতের জিন্দগি আপনার আনুগত্যের পূর্ণময় আলোকসিক্ত জিন্দগি আমাদের সকলকে নসিব ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এবং তার আনুগত্য এবং আদর্শের অনুসরণের মুবারক জিন্দগি ফুলের জিন্দগি আমাদের সকলকে নসিব ফরমান, মানবতার উন্নত গুণাবলী যা কোরআন সুন্নার শিক্ষা সেগুলো আপনি আমাদেরকে দান করেন, যে ভুলের মধ্যে আসি বিভ্রান্তির শিকার আসি গুমরাহ যে কোনো মাত্রায় বিভ্রান্ত এবং গুমরাহ
শিকার। আল্লাহ সব অন্ধকার থেকে আমাদেরকে মুক্তি দেয়, নাজাত দেয়, পূর্ণ হেদায়েত, হেদায়েতের কামেল আলো, পূর্ণ আলো, পূর্ণ জ্যোতিতে আমাদের সকলের আত্মা, জীবন, বিবেক, জ্ঞান, কর্ম সবকিছুকে জ্যোতির্ময় করেন। আল্লাহ আজকেরই মাহফিল মজলিস, এর যারা উদ্যোক্তা এবং ব্যবস্থাপক, এতে যারা সহায়তাকারী এবং অংশগ্রহণকারী, সকলকে আপনি কবুল করেন, সকলকে মাফ করেন, সকলকে সম্মানিত করেন, পুরস্কৃত করেন, দুজাহানের দৌলতে আপনি ধন্য করেন। এই যে প্রতিষ্ঠান জালালিয়া মাদ্রাসা, কেয়ামত পর্যন্ত জন্য এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। যারা এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা এবং যারা ভিত্তি স্থাপনকারী, সহযোগিতাকারী, যারা এতে যেকোনোভাবে সহায়তাকারী, আল্লাহ তাদের সকলকে সম্মানিত করেন, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন, তাদের মর্যাদা বুলন্দ করেন এবং দুজাহানের বেসুমার কল্যাণ উসিল এবং জরিয়া হিসেবে কবুল ফরমান। যে শিক্ষক মন্ডলী এবং অভিভাবক এবং ছাত্ররা এখানে পড়াশোনা করতেছেন, পড়াইতেছেন এবং সহযোগিতা করতেছেন, তাদের সকলকে কবুল করেন, তাদের জিন্দগিতে বরকত দান করেন, এলমে আমলে মালে দৌলতে বরকত দান করেন, সকল দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজকে আপনি কবুল করেন, সকল দিনই প্রতিষ্ঠান দিনই মার্কাজের জরুরত সময় আসমান থেকে পুরো করেন, সব মুশকিল আসান করেন, উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করেন, দ্বীনের খাদেমদের হায়াতে বরকত দান করেন, এবং যারাই যেখানে সত্যিকার হচ্ছে উলামায়ে দ্বীনের নিগরানিতে সহি দিনে খেদমত করতেছেন কবুল করেন, এতে বরকত দান করেন, নুসরত নাজিল করেন। যারা দ্বীনের নামে ভুল পথে চলতেছেন ওই সকল ভাইদেরকে মেহরবান মালিক আপনি দয়া করে হেদায়ত দান করেন, সহি ভুল দান করেন, সকল বিবাদ বিশৃঙ্খল থেকে ফিরে আসেন, তৌফিক দান করেন। চার মজাবি উলামায়ে উম্মতের নজরে হক, চার মজাবের ইজ্জত এবং কামিয়াবি মকবুলিয়তকে আরো বাড়ায় দেন, এবং যেখানে বিশ্বে চার মজাবের যেখানে অনুসারী আছেন তাদেরকে মদত করেন, তাদেরকে রহমত দান করেন, তাদেরকে নুসরত করেন, তাদেরকে শক্তিশালী করেন, তাদের কদম সমূহকে জমায় দেন, তাদেরকে দৃঢ় পথ করে দেন, তাদের সাহায্যকারীর সংখ্যা উত্তরোত্তর বর্ধিত করেন। যারা এই মজাবের খেলাফ বিভ্রান্তির মধ্যে ভুলের মধ্যে আছেন ওই ভাইদেরকে সহি ভুল দান করেন, এবং মজাবের বিরোধিতা করার এই অবস্থা থেকে তাদেরকে দ্রুততর ফিরবার তৌফিক দান করেন, যাদেরকে যাতে করে মুসলিম সমাজের ভিতর থেকে বিশৃঙ্খলা দ্রুততর দূরীভূত হয় এবং সুন্দর শান্তিপূর্ণ ইমানি নুরশিপ্ত শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ এই মাহফিল মজলিসের সকলের তামাম নেক উদ্দেশ্য পূরণ করেন, সব মুশকিল আসান করেন, সব পেরেশানি থেকে নাজাত দান করেন, আল্লাহ সকলের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, যারা দেশ এবং সমাজের খেদমত করেন তাদের হায়াতে বরকত দেন, মানুষের কল্যাণে আপনার সন্তুষ্টি বিধানে আরো সুন্দর খেদমত করার জন্য তাদেরকে তৌফিক ধন্য করেন। আল্লাহ আমাদের দেশটার উপর রহমত নাজিল করেন, এই দেশটাকে বড় ভালো লাগে। আল্লাহ সারা দুনিয়াতে যেখানেই মুসলমানরা আছে সবটাই সুন্দর দেশ, মক্কা শরীফ মদিনা শরীফ সবচেয়ে সুন্দর দেশ, কিন্তু আল্লাহ আমাদের এই দেশে আল্লাহ আপনার দয়াতে এত আলিম, এত হাফেজ, এত কারি, এত উলিয়া উলিয়া, আপনার জন্য এত কান্নাকাটি করলেওয়ালা বান্দা, এতগুলো কপাল সেন্দায় পড়ে যায়, এত মূল্যবান আমাদের এই দেশ, এত দামি আমাদের এই দেশ, এই জমিনকে আপনি হেফাজত করেন, এই দেশকে আপনি হেফাজত করেন, নিজ দয়াতে আমাদের দেশের হেফাজত করেন, উত্তরোত্তর আরো উন্নতি অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেন, আল্লাহ কল্যাণই কল্যাণ দান করেন, আমাদের দেশের হাওয়া বাতাসে আপনি কল্যাণ দান করেন, জমিনে কল্যাণ বরকত দান করেন, খেতে জিরাতে বাগ বাগানে কল্যাণ বরকত দান করেন, আল্লাহ আমাদের দেশের সকল সর্বস্তরের নাগরিকদের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার তৌফিক দান করেন, সকল বিবাদ বিশৃঙ্খলা ফেতনা এই দেশ থেকে খতম করেন, সমস্ত মুসলিম জাহানকে রহমত নাজিল করেন, সমস্ত মুসলিম জাহানকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেন, দুশ্মনদের হাত থেকে রক্ষা করেন, মুসলমানদের আজকের ভয়ঙ্কর বিশৃঙ্খলা থেকে মুসলমানদেরকে উদ্ধার করেন, এই চরম অতগত লাঞ্ছনা থেকে মুসলমানদেরকে উদ্ধার করেন। সারা দুনিয়া ভরা কাফের মুসলিম বিধর্মীরা মুসলিমীরা বন্ধা ধরা মুসলমান আপনার নাম নেয়, আপনাকে ভালোবাসে, আপনার কোরআন তেলাওয়াত করে, আপনার কাবার দিকে দৌড়ায়, আপনার রসুল মদিনার দিকে ছুটে আপনার সামনে সেজদায় মাথা নত করে, আপনার কাছে কান্দে বুক ভরা ভালোবাসা, আপনার ভালোবাসা নিয়ে দুনিয়াতে জিন্দা থাকে, এই মুসলমানদের জিন্দগিতে রহমত দান করে, এদেরকে শত্রু ভাব থেকে রক্ষা করে, এই মুসলমানদের ইজ্জতকে আপনি বর্ধিত করেন, হিংসুকদের এবং শত্রুদের হাত থেকে আপনি হেফাজত করেন, অবগতন থেকে হেফাজত করেন, লাঞ্ছনের হাত থেকে আপনি রক্ষা করেন, আল্লাহ আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করেন, আমাদের ঘরে ওনাদের আমাদের দোস্ত এবং মহিবীর, আমাদের ঘরের সকল, আমাদের সন্তানাদি, আমাদের সকল আপন জন, আমাদের সেবাকাঙ্ক্ষী সকলকে সুস্বাস্থ্য দান করেন, সুন্দর জিন্দগি দান করেন, আল্লাহ সব দুর্লভ পুরো করে দেন, সব অভাব আপনি মোষণ করে দেন, সকলের কষ্ট তকলিফ আপনি আপনি দূর ফরমায় দেন, আল্লাহ যারা শত্রু দ্বারা আক্রান্ত শত্রু হাত থেকে উদ্ধার করেন, হিংসুকের দ্বারা আক্রান্ত হিংসুকদের হাত থেকে উদ্ধার করেন, যাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে গেছে আরো বেশি তাদেরকে কল্যাণ এবং বরকত সমৃদ্ধি দান করেন, আল্লাহ এরকম দিনই মাহফিল আরো বেশি বেশি হওয়ার জন্য ইন্তজাম করেন, আল্লাহ তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলামিন সৈয়দ মুরসালিন সরদার সাহেবুল আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন, আল্লাহ অবশ্যই কবুল করেন, জরুর জরুর কবুল করেন, জরুর জরুর কবুল করেন, মফলেসান মাহমুদাদের কুয়েতু শাহানুল্লাহ জামানের কুয়েতু দস্তে হুফসা দানবী জামিল মা আফরি বরদস্ত বরগাস কুয়েতু আপনার দুয়ার ভিখারি আমরা হাতের তয়ের মতো ভদ্রের দুয়ারে কেউ সারা আওয়াজ দিলে কখনো ইতিহাস নাই যে হাতিম তাই ফেরত দিছে, আল্লাহ বেসময় হাতিম তাইদের স্রষ্টা আপনি, আপনার আপনার মতো দয়াবন্ত আর কেউ নেই, আল্লাহ আপনি বন্দা যদি চান তো আপনি আপনি পছন্দ করেন ভালোবাসেন, আর যদি বন্দা না চায় তো আপনার আপনি ঘোষান্বিত হয়ে যান, আল্লাহ ভিখারীরা দুয়ারে হাতে ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ক্ষমা দেন, রহম করেন, জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আফিয়তের জিন্দগি আমাদেরকে দান করেন, বরকত মহা জিন্দগি দান করেন, সফল জীবন আমাদের জন্য মঞ্জুর করেন, ইজ্জত ওয়ালা জিন্দগি আমাদের জন্য মঞ্জুর করেন, আল্লাহ আমাদের সকলকে তমাম বিপদ থেকে নাজাত দান করেন, হেফাজত নসীব করেন, আল্লাহ কবুল করেন, কবুল করেন, কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي আল্লাহ মাফ করে যারা মোস্তফা করে ঠিক আছে।